This track was downloaded from FusionBD.com.
Royal Tiger Twing presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself. ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন, কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে। আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যেই যাহা বলিব সত্য বলিব।
শ্রোতার সময় রাত 12:00 এবং সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। এই মুহূর্তে আমি আর জি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও FM 89.2। এখন থেকে প্রতি রবিবার রাত 12:00 আপনারা শুনতে পাবেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব। রাত 12:00 থেকে 2:00 পর্যন্ত আপনার সঙ্গে আমরা আছি। অনুষ্ঠানের শুরুতেই আমরা আর জি রাজুর কাছ থেকে জেনে নেব কে রয়েছে আজকে যাহা বলিব সত্য বলিবর মঞ্চে।
Royal Tiger Drink presents Jaha Bolibo, Shotto Bolibo. Recharge yourself.
ধন্যবাদ কিবরিয়া। সত্য বলার মঞ্চে আজ উপস্থিত হয়েছেন রাশেদ। রাশেদ সর্বদা অপরকে সাহায্য করেন, কেউ তার কাছ থেকে খালি হাতে আসেন না। ক্রিকেট খেলায় খুবই পারদর্শী, বাবা মা দুজনকেই তিনি প্রচন্ড ভালোবাসেন, আর তাই তো মায়ের হাতের রান্না তার ভীষণ প্রিয়। এছাড়াও তিনি ঘুরতে ভালোবাসেন, বিশেষ করে বিভিন্ন দর্শনীয় স্থান তিনি ঘুরে দেখেছেন এবং আরো বেশ কিছু স্থান তিনি ঘুরে দেখবেন। জানব রাশেদ আজ কেন যাহা বলিব সত্য বলিব মঞ্চে, আর সেটি জানার জন্যই চলে যাচ্ছি আর যে কিবরিয়ার কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
ওকে প্রিয় শ্রোতা, আমরা জানলাম যে রাশেদ রয়েছে আমাদের সঙ্গে আজকে রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। রাশেদের কাছে আমি যাব, তবে তার আগে বলতে চাই বরাবরের মতো আপনাদের জন্য থাকছে SMS পোল এবং আমাদের জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম, তিনি তার মূল্যবান মতামত জানাবেন। প্রথমে আমি তাকে কনফার্ম করছি যে যিনি আমাদের সঙ্গে রয়েছেন ডক্টর তাজুল ইসলাম। আমার সঙ্গে তো আছেন আপনি এবং ফোনে আছেন। জি, অনেক ধন্যবাদ এবং আপনার মূল্যবান মতামত আমরা অনুষ্ঠানের শেষে গিয়ে জানবো। আপনি আশা করছি রাশেদকে খুব মনোযোগ দিয়ে শুনবেন। প্রিয় শ্রোতা, আমরা শুরু করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিব মূল পর্ব।
হ্যাঁ, আমরা ব্যাকগ্রাউন্ড থেকে ফার্স্ট শুরু করি, একদম ছোটবেলা থেকে, যেখান থেকে
আমি ছোটবেলা যখন আমার বুঝটা আসে আমার মাঝে, তখন থেকেই আমি উপলব্ধি করতে পারতেছি আমার বাবা আরেকটা বিয়ে করছে, এরকম কিছু উপলব্ধি করতে পারতেছি।
মানে এটা আপনার ছোটবেলা থেকে আপনার নিজে থেকেই সেন্সটা আসে?
হ্যাঁ, কিন্তু আমার জসুমকে আমার বোঝার সেন্সটা আসে তখন। আমি খেয়াল করলাম আমার সৎ মা আমার কাছেই থাকে। আমার মা খুবই সুন্দর ছিল, আমার বাবা আমার মাকে এক কথায় জোরজবরদস্তি করে বিয়ে করে, যেমন আমার নানাকে আটকিয়ে সে বিয়ে করে আমার মাকে। আমার বাবা এর আগে দুটা বিয়ে করে সে,
মানে আপনার মাকে বিয়ে করার আগে আরো দুটো বিয়ে করে।
হ্যাঁ, আরো দুটো বিয়ে করছে সে। ওই দুই ঘরের ভিতরে আমার বড় মার ঘরে ছিল দুটা সন্তান, আর আমার মেজো মার ঘরে ছিল একটা সন্তান। আমার মেজো ঘরে যে ভাইটা, সে আমার চেয়ে 2 বছরের বড় বা 3 বছরের বড় হবে। তখন সে থেকে আমার মা বিহেভ খারাপ শুরু করে, যে একসাথে দুইটা সংসার ইম্পসিবল। তা আমি বুঝি, দেখি তারা মাঝে মাঝে ঝগড়া করতেছে। আস্তে আস্তে যখন যেতেছি তখন আমার সৎমাচার বাড়ি চলে গেল, আর আমার বাবা আমার মাকে নিয়ে থাকতেছে।
কোথায় থাকতেন আমরা?
আমরা থাকতাম হল গুলশান একে জিলপার।
বাবা কি করতো?
আমার বাবা চাকরি করতো, হোটেল আছে ওখানে, মিটন হোটেল, ওখানে যত ফরেনিয়ার তার ওখানে থাকতো।
আচ্ছা আচ্ছা।
এখানে মানে এটাই সবচেয়ে বড় একটা হোটেল ছিল মানে ঢাকা তখন। আমি যেটা শুনছি আমার বাবার স্যালারি ছিল 2500 টাকা তখনকার।
কি ছিলেন আপনি?
আমার বাবা ছিল, সেটা আমি সঠিক বলতে পারি না কি ছিল, কিন্তু আমার আব্বা খুব সৎ ছিল, যার কারণে আমার বাবার ওখান থেকে চাকরিটা চলে যায় চুরির কারণে। একটা লোক সোনা চুরি করে, তা আমার বাবা ওখানে দেখছে উনি যে উনি এটা নিছে ওখান থেকে। তারপর আমার বাবা আর কি চুপ ছিল, তা আমার বাবাকে দোষারোপ করেছে, কারণ ওখানে আমার বাবা দায়িত্বে ছিল।
আচ্ছা আচ্ছা।
যে লোকটা নিচ্ছে সে আমার বাবার চেয়েও বেশি উচ্চ লেভেলে ছিল। তারপর সে আমার বাবাকে আরো উল্টা ই করলো, বকাসকা করলো যে তুমি নিছো এটা। আমার বাবাকে আরো ফাঁসাই দিল উনি। তো আমার আব্বা জিদ দিয়ে রাগে সে এখান থেকে চলে আসছে, কিন্তু সামান্য বিষয় নিয়ে, এটা তত বেশিও কিছু না, অল্প জিনিস নিয়ে। আর যেটা বলতেছিলাম, আমাকে খুবই আদর করা হতো আমার ফ্যামিলি থেকে। আর ছোটবেলা শুনতাম আমার বাবা আমাকে মানে কি কোকা কোলা বেশি খাওয়াইতো, তো যার কারণে আমার মুখে একটা সমস্যা হয়ে গেছিল ছোটবেলায়, আমার জিভের ভেতর একটা সমস্যা হয়ে গেছিল।
আচ্ছা আচ্ছা।
তারপর আস্তে যখন বুঝতে বুঝতে একটু বড় হলাম, যখন আমি স্কুলে পড়বো তখন আমার খুব ইচ্ছা হতো স্কুলে পড়ার জন্য। দেখি পোলাপানে ব্যাগ নিয়ে যাইতেছে, কিন্তু আমার স্কুলে ভর্তি হওয়ার সময়টা একটু দেরি করে হয়। যেমন বর্তমানে একটা ছেলে মেয়ে 5-6 বছরের ভিতরে তারা পড়ালেখা শুরু করে, কিন্তু আমার শুরু হয়েছে প্রায় 7 বছর বা 8 বছরের ভিতর,
মানে একটু দেরি করে।
হ্যাঁ, দেরি করে। তো আমার বাবা কখনো আমার সৎমাদের কাছে যেত না, তা আমার বাবা আমার মার কাছে থাকতো। তাদের ডিভোর্সও করেন আমার বাবা, আমরা একসাথে থাকতাম, মা বাবা, আমার মা বাবা, আমরা 3 ভাই 1 বোন। যখন আমি একা ছিলাম, আমি যখন 6 বছর বা 5 বছর হবে তখন আমার একটা ভাই জন্ম নেয়, নাম সজীব।
ওকে।
তো ওর কথা বলতেই হবে, ও আমার সাথে খুব ফ্রি। আমি যখন ক্লাসে ভর্তি হই তখন আমার ব্রেন খুব ভালো ছিল প্রথম দিক দিয়ে। আমি ক্লাস 1 থেকে 2, 2 থেকে 3 উঠতে থাকি, আমার রেজাল্টটা খুব ভালো হতে থাকে, কিন্তু আমি কারোর কাছে কোচিং করতাম না, এবং আমার বাবা আমার সাপোর্টও পেতাম না যে আমাকে পড়াবে কেউ, সেরকম কোনো কিছু আমার ই ছিল না।
ওকে।
তারপর আস্তে আস্তে আগাইতেছি, কোন রকম রাত্রেবেলা পড়তেছি, টিভি ছিল না তখন, তখন মানুষের ঘরে টিভি দেখতাম, তারাই দিত, তখন খুব কষ্ট লাগতো যে আমি বড় হয়ে আমি এগুলোই করব, যে আমাকে কেন মানুষ এত অবহেলা করে। বাড়িওয়ালার বাসায় একদিন আমি গেলাম, তারপর আমাকে সে লাত্তি মেরে ঘর থেকে বের করে দিল, যার বাসায় আমি ভাড়া থাকতাম। তারপর আমি কানতে কানতে বাসায় চলে আসলাম, আব্বা মুখে বললাম যে আমাকে ওনারা এরকম করছে। বা আমার আব্বা সেই রাগে, সে একটা টিভি কিনে আছে একজনের কাছ থেকে টাকা ঋণ করে।
ওকে।
এটা হলো যখন আমার আব্বা চাকরি ছেড়ে চলে আসে ওখান থেকে, এর পরের কাহিনী। তা আমি ওখানে যেতে চাই যে আমার আব্বা চাকরি ছেড়ে কখন আমার আব্বা রিস্কা চালাতো না। আমার আব্বা অনেক কষ্ট করে আমাদের সংসারটার জন্য সে রিস্কা চালায়, তার হাত তো কাঁপে তাও সে রিস্কা চালায়। আর সে ওই রাস্তায় পাইপ নামানোর কাজেও সে ই করছে। তারপর আমি দেখলাম আমার খুব কষ্ট হইতো তখনই, যে আমার আব্বা এত কষ্ট করতেছে। তখন আমরা থাকি হলো মোহাম্মদপুর বেড়িবাঁধ। আস্তে আস্তে যখন দেখলাম যে আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিতেছে পড়ালেখা মোটামুটি, যখন আমি ক্লাস 5 পড়তেছি তখন থেকে আমার টাকা পয়সার প্রবলেমটা শুরু হয়। আমি পড়তে পারতেছি না, ক্লাস 5 এ স্কুলে কোচিং করাবে আমি কোচিং করতে পারতেছি না। আর প্রতিদিন আমার টিফিনের জন্য জাস্ট 2 টাকা দেওয়া হইতেছে, কিন্তু প্রতিদিন পোলাপাইনে মুড়ি খাইতেছে 5 টাকা, 6 টাকা, 10 টাকার, কিন্তু আমি 2 টাকা নিতেছি। আমার অসঙ্গে থেকে মনে ভিতরে রাগ হলো, আমি চাকরি করবো এবং আমি পড়ালেখা করবো। তারপর আমি ঢুকলাম একটা রেস্টুরেন্টে, নাম হলো রুচি তোলপার, বিক্রমনাথ নুন স্কুলের পাশেই। তো ওখানে আমি চাকরিতে নতুন জব, যখন আমি হাঁটতেছি একটা লোক আমাকে ডাক দিল যে কি বাবু তুমি এখান থেকে ঘুরতেছো? আমি বলতেছি যে এমনি হাঁটতেছি, আমার ছোট ভাইকে খুঁজতে আসছি। কয় তুমি আমাদের এখানে চাকরি করবা? আমি কি আমি তো চাকরি আমি কি কাজ দিবেন আমি তো বুঝতে পারতেছি না, আমি তো পারবো না। কয় তুমি পারবা আসো। তা উনি খুবই ভালো ছিল, ওনার নাম হলো বুলবুল, ওনাকে আমি খুব শ্রদ্ধা করি। তো উনি আমাকে সাপোর্ট দিচ্ছে পড়ালেখার জন্য। তারপর উনি আমাকে বললো যে ঠিক আছে তুমি এখানে চাকরি করো, দেখো তুমি কিছু করতে পারবে আমার মনে হয়। তা আমার ছোটবেলা থেকে খুব ক্রিকেট খেলার খুবই শখ, আমি খুব ভালো খেলতাম ছোটবেলা থেকেই। তাল গাছ কেটে, তাল গাছের যে ডাগাগুলো থাকে ওগুলো কেটে আমি ওগুলো দিয়ে আমি খেলতাম, খুব ইচ্ছে ছিল। তা ছোটবেলা থেকেই সাপোর্ট পাইনি কখনো, তাও নিজে ইচ্ছে করে খেলছি রোদে পুরে পুরে। তারপর আমি ওখানে চাকরি করি, প্রথম হলো প্লেট দোয়া, এটা ছিল রোজার মাস। তারপর আমি প্লেট ধুতেছি, তখন আমি ক্লাস 5 পড়ি, কিন্তু আমি গ্যাপ দিতেছি ওখানে, আমি পড়তেছি না, যাইতেছি না স্কুলে টাকার জন্য, বন্ধুরা এত টাকা খরচ করতেছে আমি যাইতেছি না। তারপরে আমি একটা কথা ফেলে আসছি পিছনে, সেটা হলো যে আমি যখন ক্লাস 3 পড়ি তখন একটা হিন্দু মেয়ের সাথে আমার পরিচয় হয়, সে আমার চেয়ে খুব লম্বা ছিল, তার নাম ছিল তমা। আমি তখন বুঝতাম না ভালোবাসা কাকে বলে, কিন্তু ওকে আমার খুব ভালো লাগতো, পড়ালেখার দিক দিয়ে ভালো ছিল। যখনই ও ক্লাসের ভিতরে খেলতো, বৌসি খেলতো, কুতকুত খেলতো, তখন আমি ওর দিকে সবসময় তাকায় থাকতাম। তাই একদিন দৌড় দিতে এসে আমি ক্লাসের দরজা থেকে বেরিয়েছি, ও আমার উপরে এসে পড়ে গেল আর কি। তখন আর কি সবাই চেতানো শুরু করলো যে রাশেদ তমা, রাশেদ তমা, রাশেদ তমা। ওখান থেকে মেয়েদের প্রতি আমার আগ্রহ জাগে। তারপর যখন আমি ক্লাস 5 ওটা গ্যাপ দিলাম, তখনই সমাপনী পরীক্ষা শুরু হয়েছে। তা আমি পরীক্ষা দেইনি, তারপর আমি অনেক কষ্ট করে 6 ভর্তি হই। তখন আমার অনেক বন্ধু হয়, যাদের কথা না বললেই নয়, আজিজুল, আরিফ, জাহাঙ্গীর, মুজাম্মেল, তারা খুবই ক্লোজ বন্ধু ছিল আমার। তখন থেকে তো ওরা আমার সাপোর্ট দিত। তা আমি যখন ওখানে কাজ করতেছি, আমি রোজার মাসে প্রায় 1500 টাকা পেলাম ওখান থেকে চাকরি করে। 1000 টাকা দিল আমার বেতন, আর 500 টাকা দিল আমার বোনাস হিসাবে। তা আমি খুব খুশি, আমি জীবনে প্রথম আমি এত টাকা নিয়ে আমি হাঁটতেছি। ঈদের দিন আমি 300 টাকা ভেঙে খরচ করতে পারতেছি না যে আমি এত টাকা কোথা থেকে পেলাম।
আপনার কাজ করা টাকা?
হ্যাঁ, আমি কিভাবে, মানে আমি আমার আম্মুকে টাকা দিই নাই, সে বলছে যে তুমি যে কাজ করছো তোমাকে কত টাকা দিচ্ছে। তা আমি বলছি আমার দিচ্ছে, যে আমি বলতে পারবো না। তখন 6 আমার একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, সেটা হলো বৃষ্টি নামে একটা মেয়ে। ও দেখতে খুব সুন্দর ছিল, ওর প্রতি আমার খুবই একটা ই ছিল যে না, ওকে আমি ভালোবাসবো যেভাবে হোক। আমরা স্কুলে কোচিং করতাম, তখন আমার মনে হয় যে ওর বয়স হবে সম্ভবত 12-13 এরকম বয়স হবে, তখন ক্লাস 6। তারপর আমি ওকে বললাম যে বৃষ্টি, আমি তোমাকে পছন্দ করি। তা ও কাঁদে দিয়েছে সম্পূর্ণ। আমি কি বললাম, তো ও স্যারের কাছে দৌড়ে গেছে, বলতেছে যে স্যার আমাকে ও এটা বলছে। তা আমাকে ডাক দিল, সেই স্যারটার নাম আমি অবশ্যই বলবো, সেটা ওবায়দুল স্যার। সেই আমার জীবনে লেখাপড়ার জন্য খুবই সাহায্য করছে। আমি 1 বছর কোচিং করলে সে আমার কাছ থেকে 3-4-5 মাসের টাকা নিস। তারপর আমি বৃষ্টিকে বললাম যে তুমি এটা কোনো কাজ করলো, তুমি আমাকে বলে দিল। তারপর থেকেই আমার ওই স্যার আমাকে ব্যাট দিয়ে কয়েকটা আঘাত করে, খুব কষ্ট পাই। তখন থেকে আমার ভিতরে একটা মেয়েদের প্রতি একটা লালসা জাগে যে আমি মেয়েদের দেখি স্যার ওরা কেন এরকম করে, ওদের ভিতর কি। তারপর যখন আমি ক্লাস 7 যখনই আমার জীবনে একটা মেয়ে আসে, তার নাম হলো আফরুজা। সে আমার খালতো বোনের ননদ হয়। আমার খালতো বোনের নাম হলো ময়না। আমি একদিন ফোন দিছি যখন আমি ক্লাস 7 অতিক্রম করব, আমার পরীক্ষা শেষ, আমি 8 উঠব। তখন আফরুজা ক্লাস 8 পড়তেছে, জিএসসি পরীক্ষা দিবে। তা আমি ফোন দিলাম, ফোনটা ধরলো ও, তখনই ওর কণ্ঠটা আমি পাই। ওর কণ্ঠটা এত সুন্দর ছিল, আমার খুব ভালো লাগে। তারপর আমি বারবার ফোন দিতেছিলাম, ও ফোন ধরতেছিল না, ও আমাকে কোনো মূল্যায়ন করতেছিল না।
এই মেয়েটার ফোন নাম্বারটা পান কিভাবে আপনি?
ওটা আমার বোন ময়না, যে বললাম ওর নাম্বার ছিল, কিন্তু ও ওর মার বাড়িতে গিয়েছিল, তখন ও সিমটা ওখানে রেখে যায়, তারপর ও চালাইতেছিল। তারপর আমি ফোন দেওয়ার পর বললো যে আমি ময়নার ননদ হই, আপনি কে? আমি বলছি ওনার ভাই হই আমি। কেমন ভাই? আমি ওনার খালতো হই। তারপর বললো যে ঠিক আছে, আমি তো আপনার তাহলে বেআইন হই, আপনি আমার বেআই হন। তো ঠিক আছে, তারপর আমি ওর প্রতি খুবই এক্সাইটেড ছিলাম, আমি খালি ফোন দিতেছিলাম। তারপর আমার টার্গেট হলো যে আমি ওকে যেভাবে হোক আমি আমার প্রেমের ফাঁদে ফেলবো। তারপর আমি ওর সাথে সম্পর্ক করতেছিলাম, আস্তে আস্তে যখন সময়গুলো যেতেছিল, তারপর ও আমার প্রেমে সম্পূর্ণ পড়ে গেল। যেমন ও আমার সাথে সময় দিতেছে, আমাকে আমার সাথে কথা বলতেছে, জিএসসি পরীক্ষা শেষ হয়ে গেল। তারপর এক সময় ওর ফ্যামিলি সম্পূর্ণ জেনে গেল আমার সাথে কথা বলছে, আমার ফ্যামিলিও জানলো যে ওর সাথে আমি কথা বলতেছি। তখন ওর মা বাবা বললো যে ঠিক আছে, তুমি যেহেতু আমার মেয়ের সাথে কথা বলো, তাহলে তুমি গ্রামে আসো, আমার মেয়েকে দেখো, যদি ভালো লাগে তাহলে এটা পরের বিষয়। তারপর ওই সময় ছিল আমার বোনের যেখানে বিয়ে হয় তার এখানে দ্বিতীয় বিয়ে হয়, আর যে প্রথম বিয়েটা করে উনি, তার ওয়াইফ মারা যায়, তার একটা বাচ্চা ছিল, তার নাম ছিল আয়েশা। তো ও ওর সমবয়সী ছিল আমার বোন, হয়তোবা ওর চেয়ে 2-3 বছর বড় হবে। তারপর বলতেছে যে তুমি আসো, একটা বিয়ের অনুষ্ঠান আছে এখানে, তুমি আসলে তুমি ওকেও দেখতে পারলা এবং কি তুমি বিয়েটাও এখানে কাটায় যেতে পারলা। তা আমি ঠিক আছে, আমি প্রোগ্রাম করলাম যাবো। তারপর আমার একটা ফ্রেন্ড নিলাম, আমার ফ্রেন্ডের নাম ছিল আলামিন। তা ওকে আমি নিয়ে যাই আমার গ্রামে। আমি খুব এক্সাইটেড ছিলাম যে আমি ওকে দেখবো। আমি শুনেছি ও খুবই সুন্দর দেখতে, খুব ফর্সা, নামাজ কালেম করে, ও মাদ্রাসায় পড়াশোনা করে।
কোন ক্লাসে পড়েন তখন আপনি?
আমি তখন ক্লাস 8 উঠছি আর ও 8 পরীক্ষা দিয়ে দিছে।
আচ্ছা।
তা আমি গ্রামে গেলাম, আমি বাসা আসলাম, বাসা আসার পর ওকে আমি দেখতেছি না, আমি বাসায় ঢুকছি। তা ওদের
একবারে বাসায় চলে গেলাম।
হ্যাঁ, একদিন বাসায় চলে গেলাম। আমার প্রোগ্রাম ছিল ওই বিয়েতে যাবো এবং আমি ওকেও দেখবো। তারপর আমি গেলাম, ওদের দরজাটা ছিল অনেক নামানো। আমি দরজা দিয়ে যখন ঢুকতেছি তখনই আমি মানে দরজার সাথে বাড়ি খেলাম। তা মুরব্বীদের মুখে কথা হলো যেটা, যে কোথাও যদি বাড়ি খাও বা উষ্টা খাও তাহলে সেটা কুলক্ষণ আর কি, মানে ভালো যায় না দিনগুলো। তা আমি খুব ব্যথা পাইছি, আমার মাথাটা ফুলে গিয়েছিল। তা আমি বসলাম ঘরে, সবাই বলতেছে কি হলো, মাথা ব্যথা পাইছে, মাথাটা ফুলে গেল। তা আমি বলছি কিছু হয় না, ঠিক আছে। তারপর আমি শুয়ে বসেছিলাম, তারপর ঘর থেকে সেমাই পাঠাইলো, শুধু পানি দিয়ে, জাল দাও আর চিনি দিয়ে। তা আমি এরকম সেমাই কখনো খাইনি। তা আমি মুখে নেওয়ার পর আমি আর খাইতে পারতেছি না, মানে কিরকম জানি লাগতেছে। তা আমি বললাম আমি এটা খাবো না। তা আমার মুখের যে সেমাইটা, সেটা আমি পরবর্তীতে জানতে পারি যে সেটা ওই আফরুজা খেয়ে ফেলে। তা আমার বোন বলে, তা আমি ওকে দেখিনি তখন। তা আমার জুতা ছিল কেশ জুতা, আমি নর্মাল কোন স্যান্ডেল নিইনি। তা আমাকে বলছে তুই পিছন দিয়ে যায় ওর কাছ থেকে নিয়ে, ওকেও দেখবি ওটা নিবি। তারপর আমি পিছন দিয়ে গেলাম, দেখলাম ওকে দেখলাম প্রথম, দেখলাম ও খুবই শর্ট, আর আমি ওর চেয়ে মানে আমার জন্য কিরকম একটা অনুভূতি হলো যে আসলে আমি এতদিন
মানে যা শুনেছিলেন যা ভেবেছিলেন তার ধারে কাছে নেই,
তার কাছেও নেই ও। তা আমার খুব মানে কিরকম যেন লাগতেছে যে আমি কি ভুল করলাম। তারপর পরবর্তীতে দেখি ওরা হাতে একটা লুঙ্গি আর এক জোড়া জুতা। তারপর আমি মানে কিছু না ভেবে আমি জুতাটা আর লুঙ্গিটা নিয়ে নিলাম আর বললাম তুমি আসো যাও। হ্যাঁ আমি ঠিক আছে যাও। তারপর আমি রাতে আমার মনটা যেন কিরকম খারাপ হয়ে গেল, আমি ঘরে যা বসলাম লুঙ্গিটা পরলাম, আমি লুঙ্গি গিট দিতে পারতেছি না। তারপর আমার আমার ভাই সাদ্দাম ও আমাকে গিট দিয়ে ধরে এইভাবে গিট দে
মানে লুঙ্গি গিট দাও ভুলে গেছি।
হ্যাঁ লুঙ্গি আমি গিট দাও, আমি কখনো লুঙ্গি পরিনি, আমি পড়তে পারতেছি না। তারপর আমাকে বলতেছে ঠিক আছে আমি পরাই দিতেছি। তারপর আমার পরাই দিছে, আমি টাইট করে পরলাম। পরার পর আমার নিচে শর্ট প্যান্ট ছিল কিন্তু শর্ট প্যান্টার সাইজটা ছিল ছোট। তো কালকে বিয়ে আজকে আমরা ওই বাসায়। তা আমি রাতে শুয়ে আছি, ওনারা অনেক শয়তানি করতেছে, আফরুজ আমার পাশাপাশি বৈশা বিয়ের পেজ গুলো কাটতেছে। তা ওরা জানতে পারে যে আমি ঢাকা মানে কোন একটা কাবাবের রেস্টুরেন্টে কাজ করি, পড়ালেখা করতেছি এবং কি কাজ করতেছি। সকালবেলা উঠে দেখতেছি পোলাপেনের হাসি, মেয়েদের হাসা হাসি। তা আমি দেখতেছি আমার পরনে লুঙ্গি নেই, আমি লুঙ্গি খুঁজে পেতেছি না, আমার লুঙ্গি গেল কোথায়। তারপর দেখতেছি যে আমার মানে সবাই হাসতেছে। তারপর আমি তাড়াতাড়ি উঠলাম, ওঠার পর দেখেছি লুঙ্গি খাটে নিচে পড়ে আছে। লুঙ্গিটা পরলাম, পরার পর বলতেছে
কাছাকাছি ছিল, থ্যাঙ্কস।
হ্যাঁ হ্যাঁ, তা সবাই হাসতেছে। তা বিয়েতে আমাকে বললো গেট সাজানোর আমার দায়িত্ব দেওয়া হলো। তা আমি গেটটা সাজাবো, আমার বন্ধু আমাকে আমাকে সাহায্য করলো, ঘেরটা সাজিয়েছি খুব সুন্দর করে, ঘের সাজাইছি কলা গাছ দিয়ে।
এগুলো পারতেন আপনি?
পারতাম বলতে আইডিয়া ছিল, সবসময় আমি আইডিয়া করে সবকিছু করতাম যে আমি এটা পারবো। তারপর বরপক্ষ আসলো, দেশবাড়িতে যেরকম বিয়ে হয় টমটম দিয়ে আসলো, আমরা ঘের আটকাইলাম। আমরা বলতেছি যে 500 টাকা লাগবে আমাদের, তখন টাকা কমই চাইছি আমরা। তা 500 টাকা আমার হাতে দিছে, মানে জামাই আমার হাতে 500 টাকা দিছে। তারপর আফরুজের আব্বু আমার কাছ থেকে আসে 500 টাকাটা নিয়ে গেল আমার হাত থেকে। এখন বিয়ে দায়িত্ব পড়ছে, জামাইকে খাওয়ানোর দায়িত্ব পড়ছে আমার, আর সবাই দায়িত্ব অন্যদিকে, খালি জামাই পক্ষ এবং কি জামাই পক্ষের যে লোকজন।
আমার একটু জানার ছিল যে বিয়েটা আসলে কার হচ্ছে?
বিয়েটা হচ্ছিল আমার খালতো বোনের সৎ মেয়ে, যাকে
খালতো বোনের সৎ
মেয়ে। তারপর আমি জামাই পক্ষে খাওয়াইতেছি, আমি খুব ঘামাইতেছিলাম, মানে আমি সবসময় ঘামাই বেশি, এত ঘামাইতেছিলাম যা মানে আর কি বলার বাহিরে। তার দেখি ওনাদের খাওয়ার ব্যাগটা এত বেড়ে গেল যে আমি দিয়ে কুলাইতে পারতেছি না, 5 জন লোককে দিয়ে আমি মানে পারতেছি না, এরকম অবস্থা। কারণ আমি কিন্তু এই কাজ কিন্তু আমি আগে থেকেই করতেছি, ওইটারই করতেছি, কিন্তু ওদের সাথে আমি পারতেছি না। ওরা খাইতেছে দিতেছি, খাইতেছে দিতেছি, খাইতেছে, হাত ধোয়াই দিলাম, ওখানেও 500 টাকা দিল। ওই 500 টাকা আফরুজের আব্বা আমার হাত থেকে নিয়ে গেল, দাও 500 টাকা দাও। ওরা খুবই কিপটা টাইপের একটা ই ছিল। তো যাই হোক, 500 টাকা নিয়ে গেল, আমরা মনে করছি কি আমাদের টাকাটা দিবে। সবাইকে খাওয়া দাওয়া করাইলাম, তা সবাই খাওয়া দাওয়ানো শেষ, এখন আমরা খাবো। তা আফরুজা আসছে খাইতে, ও আমার সামনে বসছে, আমাকে খাওয়ান দিচ্ছে, ও খাইতেছে না, খুব লজ্জা পাইতেছে। তারপর বললো ঠিক আছে, সবাই খাওয়া দাওয়া শেষ, একদম ক্লোজ, এখন মেয়ে আমরা উঠাই দেবো। তারপর ওই দিনকে একটা মোবাইল চুরি হয়ে গেল, যে মোবাইলটা দিয়ে আমার সাথে কথা বলতাম ওই মোবাইলটা চুরি হয়ে গেছে। তারপর এই মেয়ে তুলে দেওয়ার পর এখন রাত্রেবেলা ওই আফরুজাকে সাথে নিয়ে যাবে ওরা, মেয়ে পক্ষর লোক আফরুজার সাথে নিয়ে যাবে, নাহলে মেয়ে থাকতে পারবে না নাকি, খুব কান্নাকাটি করতেছে। তারপর আমি আসছি কালকে, আমি ওকে দেখতে পাইনি ভালো মতো, একটু ভালো মতো দেখতে পাইনি, আমার আশা ছিল আমি দেখবো ভালো মতো। তারপর ও চলে গেল, আমি না করতেছি যে যাবা না, ও যাবে না, কিন্তু আমার যে খালতো বোন ও জোর করে পাঠাই দিচ্ছে। তারপর পরের দিন বলতেছে যে ওই বাসা তো কালকে আমরা যামই। পরের দিন আমরা গেলাম, ওইখান থেকে আমরা খাওয়া দাওয়া করলাম। তা আমার খালা বলতেছে তুই মেয়ের পছন্দ করিস, এই মেয়ের তো কখনো তোর মা বাবা মানবো না, এই মেয়ে তো অনেক শর্ট, সুন্দর হলে কিছু মেয়ে শর্ট, ঠিক মতো কাজকাম করতে পারবো না, এই মেয়ে তোর বিয়ে করার দরকার নেই। আমি বলতেছি যে আমি বিয়ে করবো কি, আমি এখন ছোট, বিয়ে করার বয়স এখন অনেক সামনে, তা আমি পছন্দ করে রাখলাম, আপনারা দেখে রাখলেন, এটা থেমে থাকলো। খারাপ হওয়ার মেনু এটাই এখান থেকে শুরু হয় আমার। তা ওনারা কোন রকম রেসপন্স করতেছে না এই বিষয়টা নিয়ে। এখন আমরা চলে আসবো, মেয়ে পক্ষ ওদিনকে আসবে না, পরের দিন আসবে। তারপর আমি বলতেছি যে আফরুজা তুমি আমার সাথে চলো, আমার সাথে চলে যাবো, ভাইয়া বকা দিবো, ভাইয়া বকা দেখ তুমি চলে আসবো। তারপর ও ভাইয়ার কাছে না বলেও চলে আসছে। কিন্তু পরের দিন ওর ভাইয়া আইসা, মানে আমি দরজার সামনে খাড়াই আছি ওদের, যে দরজার সাথে বাড়ি খাইছি, ওখানে আইসা সে আমার সাথে বাজে বিহেভ শুরু করছে। তুই ঢাকা থেকে আসছো, তুই আমার বোনকে জ্বালাইতেছ, আমার বোন তোর মতো কালা ছেলেকে বিয়ে করবো না, এই করবো না, ওই করবো, অনেক ধরনের ওই করতেছে। কিন্তু ও সামনে সে খাড়াই আছে, চুপ করে খাড়াই আছে, ও কিছু বলতে পারতেছে না, কারণ ওর বড় ভাই। তারপর আমি ওই শুনকে ওনাকে একটা কথাই বললাম, আমি আপনার বোনকে বিয়ে করব, সেটা যেভাবেই হোক যেমন করেই হোক আমি আপনার বোনকে বিয়ে করব, এটা আমার চ্যালেঞ্জ। তারপর ওদিনকে আমি ঝগড়া করলাম, ঝগড়া করার পর খুবই মানে আমি ঝগড়া করি না, আমি এই দুইটা তিনটা কথা বলছি। তারপর আমি বলছি যে ঠিক আছে, আমি ওকে খাটের উপর বসে আমি বলছিলাম বিয়ে যদি করতে আমি তোমাকে করবো। এর দুই দিন পরে আমরা ব্যাক করলাম ঢাকা, খুব কষ্ট পেলাম আমি, ওর একটা ছবি নিয়ে আসছি। তা আমি আমার আম্মুকে এনে দেখাইলাম, যে আম্মু আমি এই মেয়েটাকে দিস, তা ওরা ওনারা কেউ পছন্দ করলো না, বলতেছে না এই মেয়ে আমরা আনবো না। তারপর আমার মনের ভিতরে একটা এই জাগলো যে না আমি এই মেয়েকে আনবই, কারণ ওর ভাই আমাকে অপমান করছে। তারপর আমি ক্রিকেট খেলাটা আমি বলছি আগে থেকে আমার খুব প্রিয়, আমি তখন ক্রিকেট খেলার জন্য আমি যোগ দেই। আমার এক বড় ভাইয়া নাম হলো রাজন, তো উনি ধানমন্ডি সিসিএস এ খেলাধুলা করতো, তা আমি ওনার মাধ্যমে ধানমন্ডি সিসিএস এ যোগ করলাম। ওখানে জাতীয় দলের অনেক প্লেয়ারে আসতো, আমি ওনাদের বল করতাম। সচরাচর আমার বোলিং খুবই ভালো হতো, আমার স্যার আমার বোলিং এর জন্য আমাকে খুবই সাপোর্ট দিত যে তুমি খুব ভালো বল করো। তারপর আমি যেদিন ক্লাবে যাই সেদিন আমার স্কুলে যাওয়া হয় না, এরকম করে আস্তে আস্তে। তখন আমার দোকানে একটা ছেলে ছিল, আমি যে দোকানে জব করতাম নাম হলো নাজমুল, তা ও খুব খারাপ টাইপের একটা ছেলে ছিল। ও মেয়েদের সাথে শারীরিক সম্পর্ক তো সবসময়, আর যে টাকা ইনকাম করতো সেই টাকা সবসময় মেয়েদের পিছনে নষ্ট করতো। তা আমি জিদ করে একদিন বললাম যে আমি ঠিক আছে আমি একদিন তোমার সাথে যাবো। আচ্ছা ঠিক আছে, ওই প্রথম আমি আমার জীবনে ফার্স্ট কোন মেয়ের সাথে সম্পর্ক করার জন্য আমি বের হলাম ওর সাথে। তখন আসলাম কোথায়, আপনার বিশ্ব রোড একটা পতিতা পল্লী আছে ওখানে, তো ওখানে আমাকে নিয়ে আসে, বলতেছে তুমি আজকে যে আসলে আমার সাথে আমার কিন্তু আজকে তোমার টাকা দিয়েই করা লাগবে।
মানে যে আপনাকে নিয়ে গেল সে বলছে যে তার টাকাটা আপনাকে দিতে হবে।
হ্যাঁ আমার দিতে হবে। আমি বলছি ঠিক আছে, আমি খুব এক্সাইটেড, হ্যাঁ ঠিক আছে আমি দিব, সমস্যা নেই, কারণ আমি তখন টাকা ইনকাম করতেছি, প্রতিদিন আমার ইনকাম হইতেছে 150 থেকে 200 টাকা আমার ইনকাম হইতেছে, আমি ওয়েটারি করতেছি, আমার টিপস আমি পাইতেছি। এবং কি
আপনি যখন কাজের জন্য যাচ্ছেন তখন আপনার বয়স কত?
আমার বয়স হবে তখন ক্লাসে পড়ে, আমি তখন ক্লাস 8,
ক্লাস 8 এ পড়ে,
8 এ পড়ি।
তার মানে আপনার বয়স 13-14 বছর?
না অ্যাকচুয়ালি আমি তো বললাম আমার লেখাপড়াটা আমি এমনি দিতে শুরু করেছি,
সেজন্যই 14 বছর বলছি।
আর আমি এমনি 2 বছর গ্যাপ দিছি পড়ালেখায়।
ওকে ওকে,
আমি
তাহলে আরেকটু বেশি,
হ্যাঁ আমি 2 বছর গ্যাপ দিছি। তা আমি গেলাম, একটা মেয়েকে দেখলাম, মেয়েটা তেমন সুন্দর না, তা রুমের অন্ধকার করে ফেললো লোমটাকে, তা বলতেছে 100 টাকা দেওয়া লাগবে, ওর 100 আমার 100। তা আমি তখন বুঝতাম না, মানে আমি তো খুব নার্ভাস ফিল করতেছি, আমি পারতেছি না মেয়েটার সামনে যাইতে। তা মেয়েটা আমার প্যান্ট, তারপর আমাকে ওই কি একটা পড়ালো, ওটা আমাকে পড়ালো। সে পড়ানোর পর আমি তার সাথে শারীরিক সম্পর্কে লিপ্ত হলাম, কিন্তু সময় অতিক্রম হইতেছে কিন্তু মানে আমি কোন রকম কিছু অনুভব করতে পারতেছি না। তারপর মেয়েটা আমাকে বললো, একটা চটকনা মেরে বললো, 100 টাকা দেওয়া লাগবো তোর। মানে কি কারো টাকা দেওয়া লাগবে? কত? 50 টাকা। আরো দিলাম 50 টাকা। তারপর বলতেছে আমার লাত্তি মারছে, আমার সর তোর ধরবো না যা, কারণ তুই অনেক সময় লাগাইতেছ। তারপর আমি মানে খুব একটা কষ্ট করলাম, কি হইলো আমি কিছুই বুঝলাম না। তারপর আমি ওখানে চলে আসলাম, আমার কই নিয়ে আসতো, আমি কিছুই তো বুঝলাম না, এটা কি হলো, ওরা বেশি সময় দিতেছে না কাউকে। তারপর বললাম যে বেশি সময় আসলে আমার খুব একটা ই হয় এখানে, যে এটা তো আসলে খুব একটা মানে সুখ অনুভব করলাম আমি, যে খুব ভালোই তো লাগলো এটা। পরবর্তী থেকে আমি চিন্তা করলাম যে আমি অন্য জায়গায় যাবো কেন, আমি নিজেই প্রেম করে এটা করতে পারি, তো আমি অযথা ঘুরতেছি কেন?
মানে প্রেম করে এটা করতে পারি,
প্রেম করে এটা করতে পারি।
আফরোজার সাথে আপনার সম্পর্ক রয়েছে?
হ্যাঁ, আফরোজার সাথে আমার কথা হইতেছে, আমি খুব মানে ও খুবই এক্সাইটেড আমার সাথে কথা বলছে, আমি কথা বলতেছি, আমাদের খুব ভালো একটা সম্পর্ক গড়ে ওঠে।
প্রিয় শ্রোতা, আমরা বিরতি শব্দ শুনতে পেয়েছি, এখানে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আজকের এই যাহা বলিব সত্য বলিব, it's a one kind of polluted show. আমরা পূর্বেই কারণে যে একটা মানুষের জীবন কিভাবে পলিউশন হয় একটা ছোট্ট কিউরিসিটি থেকে, সেটা যদি সুন্দরভাবে কেউ এক্সপ্লেইন তাকে না করে, এই কিউরিসিটি তাকে কতটা বিপদগামিতার দিকে নিয়ে যেতে পারে, সেটার বেস্ট এক্সাম্পল হবে আজকের এই যাহা বলিব সত্য বলিব। আমাদের এই রাশেদকে দেখার জন্য, তার সঙ্গে যোগাযোগ করার জন্য, পুরনো অনুষ্ঠান ডাউনলোড করার জন্য, কিংবা আমাদের এই অনুষ্ঠানে আসার জন্য SMS এর মাধ্যমে যোগাযোগ করতে পারেন আপনি ফেসবুকের মাধ্যমে। আমার ফেসবুকে এসে আমার ফেসবুকের ঠিকানা www.facebook.com/kibria.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibria.rj, পেজটি আছে আরজে কিবরিয়া নামে। এছাড়াও আপনারা চলে আসতে পারেন ABC রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে, যেটি বাংলাদেশের রেডিও এরিনার সবচাইতে পপুলার পেজ এই মুহূর্তে। ফোনের মাধ্যমে কন্ট্যাক্ট করতে পারেন, আমাদের ফোন নম্বরটি হচ্ছে 09613-892-892। আমি আবারও বলছি 09613-892-892। এই মুহূর্তে ছোট্ট একটা ব্রেক, মাত্র 4 মিনিটের। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রাশেদের কাছে।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ। 40 কোটি ভোক্তার প্রিয় পানীয়, 18 কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ব বাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবে, সুন্দর আগামীটা তারা গড়বে। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োর সেলফ।
চার মিনিট পর আর একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স যাহা বলিব সত্য বলিবতে। আমি আর জে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। যাহা বলিব সত্য বলিব এমন একটি প্ল্যাটফর্ম যেখানে এসে মানুষ তার জীবনের ভুল এবং অপরাধগুলো স্বীকার করেন, নির্ভয়ে বলে কি ভুল করেছিলেন, কেন করেছিলেন এবং তার পরিণতি শেষ পর্যন্ত কি হয়েছিল। প্রিয় শ্রোতা, আমরা জানি এই সমাজে অসংখ্য মানুষ আছেন যারা অপরাধের সঙ্গে জড়িত, যারা ভুলের সঙ্গে জড়িত, কিন্তু জেবিএসবির ইতিহাস বলে কোন মানুষ স্বইচ্ছায় স্বজ্ঞানে এবং নিজ ইচ্ছায় অনুপ্রাণিত হয়ে ভুল করেন না, মূলত বাধ্য হন পরিবেশের দ্বারা, ব্যাকগ্রাউন্ডের দ্বারা, এবং এই মানুষগুলো অপরাধ করে জীবনে একটা সময় প্রায়শ্চিত্তের শিকার হয়। আমরা সেই সব মানুষদেরকে আপনাদের সামনে এনে হাজির করে তাদের জীবনের অপ্রিয় সত্যগুলো বলে এটা বোঝাতে চাই যে তার মতো করে ভুল আপনি কি করবেন, যদি করেন তাহলে তার মতো করে প্রায়শ্চিত্তও আপনাকে করতে হবে। আপনারা যদি রাশেদকে দেখতে চান আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক ভেরিফাইড পেজ এবিসি রেডিওর, এছাড়া চলে আসতে পারেন আমার পেজটিতেও www.facebook.com/kibriya.rj। আমি আবারও বলছি www.facebook.com/kibriya.rj kebria.rj পেজটি আছে আরজে কিবরিয়া নামে। হ্যাঁ রাশেদ, তারপর
তখন আমি ক্রিকেট খেলা যখন আমি যোগ দেই তখন ঢাকায় একটা মেয়ের সাথে সম্পর্ক হয়, সেটা হলো সোনিয়া নামে একটা মেয়ে, ওর বয়স হবে 12 বছর। ও একটু অন্য টাইপের, খুবই একটু খারাপ টাইপের মেয়ে ছিল। ওর সাথে ও আমাদের বাসার পাশে থাকতো, ওদের বাসায় আমি যেতাম আসতাম। তা আমি মেয়েটাকে বললাম যে আমি তোমার সাথে এই সম্পর্কটা করতে
চাই।
হ্যাঁ, আমি ডাইরেক্ট বললাম। তো ও বলতেছে যে এটা কোন ধরনের কথা, আপনি আমার সাথে সম্পর্ক করতে চান মানে? আমি কই তোমার কি দরকার বলো, কি চাও তুমি? কয় আপনি পারবেন না, আমি কি চাই সেটা দিতে পারবেন? আমি কি, আমি পারবো। কয় আমার মেকআপ লাগবে। তা আমি বললাম মেকআপ দিলে হবে? কয় হ্যাঁ দামি মেকআপ দেওয়া লাগবে। আমি কই ঠিক আছে, আমি দামি মেকআপ তো আমি তোমাকে দিব, কিন্তু তুমি কি আমাকে এটা দিবা? বলছে হ্যাঁ আমি দিব। আমি কই ঠিক আছে। তারপর আমার মাথার ভিতরে খেলতেছে মেকআপ দরকার, কোথায় মেকআপ পাবো?
মানে ওকে মেকআপ দিলে ওই কাজ করবে,
ওটা দিলে আমার সাথে ওটা করবে। তারপর আমি মেকআপ খুঁজতেছি, কিন্তু আমার আব্বু যে আমার ছোট বোনের জন্য একটা মেকআপ এনে থুইছে বড় লাভ সিস্টেমের, সেটা আমি জানতাম না।
ওকে,
তারপর আমি দেখতেছি যে ঘরের ভিতর একটা জায়গার ভিতর মেকআপ টাইপের একটা কিছু রাখা,
মেকআপ বক্স।
হ্যাঁ, আমি বলতেছি এটা কি? তা আমি দেখতেছি যে এটা তো মেকআপ, তা আমার আর বাড়ি থেকে কেনা লাগতেছে না। আমি একটা কথা না বললেই নয়, আমি ছোটবেলা থেকে চুরির ভিতরে একটু লিপ্ত ছিলাম। যেমন আমি ঘর থেকে আব্বুর পকেট থেকে টাকা চুরি করতাম, বাজারে টাকা চুরি করে খেয়ে ফেলতাম, যদি কোনো সমিতিতে টাকা দেওয়ার জন্য রাখতো সেটাও চুরি করে ফেলতাম, মারও খেতাম সব সময়। তারপর আমি ওটা চুরি করলাম, চুরি করে ওকে আমি নিয়ে বললাম যে এই যে তোর জন্য মেকআপ আনছি, এখন তুই কি করবি? ঠিক আছে কালকে। আমি কি না কালকে না আজকি? ফলে বললো ঠিক আছে আমি দেখি কোন জায়গায় করা যায়। তারপর তাল গাছের তল একটা মানে খুব নিরিবিলি একটা জায়গা ছিল, তা ওইখানে ও গেল, বলতেছে যে ঠিক আছে এখানে আসো। আমি গেলাম ওখানে, তা ওর সাথে আমার একটা সম্পর্ক হইতেছে। এই টাইমে যেন কেউ ডাক দিল দূর থেকে, তারপর আমি লাফ দিয়ে উঠে গেলাম, কারণ আমার ওই জিনিসটা মানে আমি খুব সময় নিতেছি। তা উঠে যাওয়ার পক্ষে হয়েছে হয়েছে আর না না, আমি না না হয় নাই। তারপর দেখি পিছনে দেখি কেউই না, এটা কার জানি কি ডাক দিছে, আমরা ভয় পাইছি। তবে এটা করতেছি, তারপর এটা শেষ, সম্পূর্ণ শেষ হওয়ার পর বলতেছি যে না ঠিক আছে এখন থেকে আমি এটাই করবো, কারণ এটার ভিতরে অনেক সুখ আমি মানে অনুভব করলাম নিজে যে না এটাই এটাই আমি আমার ভালো লাগতেছে। তারপর খেলাধুলা কন্টিনিউ চালাই যেতেছি। যখন আমার জিএসসি পরীক্ষা শুরু হবে আমি তখন ক্রিকেট খেলায় খুবই পারদর্শী হয়ে পড়লাম এবং কি আমি খুব ভালো করতেছিলাম। আর যখন আমি নেটে ব্যাটিং করতেছিলাম আমার দুর্ঘটনাটা একটা দুর্ঘটনা ঘটে, সেটা হলো আমি হেলমেট ছাড়া ব্যাটিং করতেছিলাম, তা আমার বলটা ব্রেক করে আমার আমার মুখে এসে লাগে, তখন আমার দাঁতের এক সাইড ভেঙে যায়, এখনো সেই চিহ্নটা আছে। তা এর কিছুদিন পরে আবার আমি যখন বড় ভাইদের সাথে ছোট ভাইদের খেলা, আমার মনে আছে 21 ফেব্রুয়ারির দিন, ওটা তো একটা ম্যাচ খেলতেছিলাম আবাহনী মাঠে, তখন আমার একটা স্টেডে একটা শট হয়, আমি কেসটা ধরতে যাই, আমার চোখের উপরে রোদ পড়ার কারণে আমি বলটা ধরতে না পারার কারণে আমার নাকের উপরে বলটা পড়ে একদম উপর থেকে, তো ওটা পড়ার পর আমার নাকের এক সাইড ব্যাকা হয়ে যায়, এখনো নাকটা আমার ব্যাকা, আমি মানে মাঠের ভিতরে বেউস হয়ে যাই। তারপর আমাকে সবাই ধরাধরি করে আমাকে নিয়ে যায় ওখান থেকে, নিয়ে তারপর আমাকে ওরা ট্রিটমেন্ট করে, তা আমি সুস্থ হই, কিন্তু বাসায় আসতেছি তখন আমার নাক দিয়ে বাইরে রক্ত পড়তেছে। তখন আমি বললাম যে ক্রিকেট খেলতে খেলতে এত কিছু হয়ে যেতেছে, আমার সামনে মনে হয় অনেক দুর্ভোগ। আসলে দুর্ভোগটা নাম নেমে আসে তখন যখন ওই যে বললাম মেয়েদের মেয়েদের প্রতি আমার একটা লালসা আগে থেকেই ছিল। পরবর্তীতে আমি যে দোকানে চাকরি করতাম সেই দোকানে একটা মেয়ে রাখে, ওখানে বিবাহিত একটা মেয়ে, নামটা আমি বলবো না, ওই মেয়েটা একটা বাচ্চা ছিল, ওর স্বামী ওকে ছেড়ে চলে যায়, ওর সাথে আমার একটা ভালো আগে সম্পর্ক ছিল, যেমন ওকে আমি চিনতাম আগে থেকে। গ্রামের বাড়ি হলো বরিশাল, আমাদের গ্রামেরই, আমার বাড়িও বরিশাল। তা ওকে আমি একদিন বললাম যে তুমি যে তোমার স্বামী ছাড়া থাকো তো আমার থাকতে পারো, বলতেছে হ্যাঁ পারবো না কেন। আমি কি তোমার
কি কাজ করতো?
ওখানে কাজ করতো, প্লেট ধোয়া, ঝাড়ু দেওয়া, এগুলো কাজ করতো। ও আসতো বিকালে, আমিও বিকেল আসতাম, ও বিকেল আসতো। তা ওর নামে আমি আগে কথা শুনছি, ও একটু খারাপ, কারণ ও স্বামী যাওয়ার পর থেকে ও আর কি এই মানে শারীরিক সম্পর্কটা করে টাকার টাকার বিনিময়ে। তা আমি ওকে ডাইরেক্ট অফার করে বললাম, আমি তোর টাকা দিবো, কত টাকা লাগবো তুই করে বললাম ডাইরেক্ট। আমার বড় অবশ্য বয়সে আমি বললাম তোর কয় টাকা লাগবো বল আমাকে, আমি তোর টাকা দিয়ে আমি এটা করবো। কয় তুই কিন্তু বেশি বাড়াবাড়ি করতেছিস, এটা ঠিক না, কারণ ও ছোট, আমি যদি কাউকে বলে দিই সেজন্য এটা বললাম। আমি বলছি যে আমি কাউকে বলবো না তোর কয় টাকা লাগবো। কয় ঠিক আছে আমি তোর পরে বলতেছি। তারপর কিছুক্ষণ পর বলতেছি যে ঠিক আছে আমার তুই 100 টাকা দিবি, আমি এটা করবো। আমি ঠিক আছে। তারপর আমাদের যে দোকানটা ছিল ওটার পাশে একটা বাউন্ডারি ছিল, ওই বাউন্ডারির ভিতরে খুবই অন্ধকার ছিল। তারপর ওই অন্ধকারের ভিতরে ও যায় আর আমি পিছন দিয়ে অল ডেঙ্গে যাই। ওর সাথে আমার একটা ওরকম শারীরিক সম্পর্ক হয়ে গেল। আমি ওকে 100 টাকা দিতে পারলাম না, আমি ওকে 40 টাকা দিলাম যে 40 টাকা আমার কাছে আস, কারণ আমি তখন আমার কাছে টাকা ছিল না। পরে আমার সাথে খুব রাগারাগি করলো যে তুই আমার সাথে বেমিনি করলি, এই করলি। আমি বললাম যে ঠিক আছে তোর আমি দরকার পড়লে পর আবার আমি 100 টাকা দিব, 40 টাকা তোর ফাও। পরবর্তীতে এভাবে চলতেছিল। তারপর পরে আবার ওই সোনিয়া নামের মেয়েটার সাথে আবার আমার সম্পর্ক করার জন্য আমি ওকে বললাম, অফার করলাম, ও রাজি হইলো যে এবার কি দেওয়া লাগবে। আমার দোকানে আসছে, তা আমার দোকানে তেল ছিল, আমি ওকে তেল দিলাম এক বোতল, আর ওকে কিছু মুরগির ঠ্যাং আত্মা মানে যা আর কি মানে মুরগির অবশিষ্ট যা থাকে ওগুলো আমি দিলাম। দেওয়ার পর ওর সাথে আমি শারীরিক সম্পর্কটা করলাম ওই সেম জায়গায় যেখানে আমি ওই ওই মেয়েটার সাথে, বরিশালে যে মেয়েটার সাথে আমি সম্পর্ক করলাম সেম ওইখানে। ওই সময় আমি মানে ততটা বুঝতে পারি যে বাচ্চা কিভাবে হয়।
এই জিনিসগুলো করার আগে আপনি এই সম্পর্কে কোনোভাবেই কোনো সেন্স আপনার মধ্যে ছিল
না? আমার ওরকম ছিল না যে বাচ্চা কিভাবে হয় বা বাচ্চা হওয়ার যে একটা যে প্রক্রিয়া ওটা কিভাবে, এটা আমি জানতাম না, এই ব্যাপারে কোনো আইডিয়াই ছিল না।
আপনি কারোর সঙ্গে কোনো শেয়ার করেন
না? আমি আমি এরকম
বন্ধু আপনাকে নিয়ে গেছে, আপনার মাথা খুলে গেছে, তাহলে তুমি নিজে নিজে জিনিসগুলো করতে
পারো। ওখান থেকে আমার শুরু, আর আমি এটা কারো কাছ থেকে জানাটা আমি প্রয়োজন মনে করিনি,
প্রয়োজন
মনে করিনি যে এটা আমি তো নিজেই পারতেছি। তারপর ওর সাথে এটা হওয়ার পর ও বলতেছে না আমি এটা পরবর্তী থেকে আর করবো না, কারণ এটা এরকম খারাপ বিষয়, আমার বাচ্চা হয়ে গেলে আমার সমস্যা, আমি এটা করবো না।
যার সঙ্গে করছেন সে বলছে
হ্যাঁ। তারপর আমি বলছি ওকে, আমি তখন মোবাইল নিছি, আমি খেলে আমার বন্ধুদের কাছ থেকে খেলে নাম্বার খুঁজতেছি যে একটা মেয়ের নাম্বার দিয়ে আমি পটাবো, আমার ভিতরে তখন থেকে কাজ করে আমি মেয়ে পটাবো যেভাবে হোক আর আমার ফাঁদে ফেলবো আমি। তারপর একটা মেয়ের নাম্বার দেয়, মেয়েটা আমার বয়সে ছিল বড়, আমি বুঝতে পারিনি তখন 3-4 বছরের বড় হবে মেয়েটা। আমি তাকে এমন ভাবে পটাই মানে আমার ভিতরে যে পটানোর বিষয়টা এটা আমার ভিতরে আমার বন্ধুরা খুবই অনুভব করতো যে না ওর ভিতরে একটা কিছু আছে মেয়ে পটানোর। আমার বন্ধুটার নাম আমি অবশ্যই বলবো, নাম মোশারফ। তা ও আমাকে নাম্বারটা দেয়, নাম্বার ওর বাড়ির পাশেই থাকে, মেয়েটার সাথে আমি কথা বলি। কথা বলার পর মেয়েটার সাথে আমি দেখা করি, আমার সবচেয়ে পছন্দ ছিল সাদা শার্ট আর কালো প্যান্ট, ওদিনকে আমি ওটা পরছি। মেয়েটার সাথে আমি ফিজিক্যাল করার জন্য আমি মেয়েটাকে নিয়ে যাই হলো একটা হোটেলে, সেই প্রথমই আমি কোন হোটেলে আমি যাই।
হোটেলে তো আপনাকে সুযোগ দেওয়ার কথা,
আবাসিক হোটেল, হ্যাঁ
আবাসিক হোটেলে তো আপনাকে সুযোগ দেওয়ার কথা না, কারণ আপনি প্রাপ্তবয়স্ক ছিলেন না, আর ওখানে ম্যারিড পার্সন ছাড়া ঢুকতে দেয় না, কিভাবে কি করলেন?
আসলে অ্যাকচুয়ালি ওই ব্যবসাগুলো হয় ম্যারিড ছাড়াও হয় ম্যারিডও হয়,
মানে এই হোটেলগুলো
এই ধরনের টাকা বেশি দিলে ওরা এটা করতে দিতেছে।
আচ্ছা আপনি কিভাবে গেলেন হোটেলে?
আমি হোটেলওয়ালার সাথে আমি আগে কন্ট্যাক্ট করছি, আমি ওই মেয়েটার সাথে কথা বলাকালীন হোটেলের সামনে গেছি, আমি বলতেছি ভাই এখানে কে আছে, বলতেছি যে ওরকম হোটেলে ওই ছেলেটার নাম হলো আরফান। তা ও বলতেছে যে হ্যাঁ আমি এখানে আসি দায়িত্বে, যে ভাই আমি তো আমার রুম লাগবে। কবে আপনার তো বয়স কম। আমি কি বয়স কম কি লেগা, বয়স বাড়াই না নিন টাকা, আপনার আমি 100 টাকা বসিয়ে দিলাম। ঠিক আছে সমস্যা নেই আইসেন ভাই, কোনো সমস্যা নেই। তারপর বললাম ঠিক আছে আমি কালকে আসবো, আমাকে একটা রুম দেওয়া লাগবে। ঠিক আছে কত ভাড়া? যে ভাড়া দেওয়া লাগবে 800 টাকা, আমি তোমাকে আমি 1000 টাকা দিব, আমাকে রুম লাগবে। তো মেয়েটাকে আমি বললাম যে আমি তোমাকে অমুক জায়গায় নিয়ে যাবো, নিয়ে আমি তোমার সাথে কথা বলবো, বাট ওখানে কেউ থাকবে না, শুধু তুমি আর আমি। বলতেছে না না এরকম কোন আটকানোর ভেতরে থাকবো না, আমরা আলাদা কোথাও দেখা করবো। আমি কি না দরকার বল, আমি একটা বাচ্চা নিয়ে যাবো সাথে, তা বাচ্চা থাকলে তো কোনো সমস্যা নেই তোমার, কারণ আমি তোমার সাথে তো কোন রকম কোন ফিজিক্যাল সম্পর্কে জড়াবো না। আচ্ছা ঠিক আছে তুমি বাচ্চা নিয়ে এসতে হবে। তা আমি একটা বাচ্চা নেওয়ার কথা বললাম, আমি বাচ্চা নেই না। আমি যখন আমি ওকে রিসিভ করছি তখন ও খুব মানে আমাকে দেখা মানে ও হতভঙ্গ হয়েছে, ও তো আমার চেয়ে ছোট, ওর সাথে কি সম্পর্ক করলাম। তারপর আমরা রিস্কা উঠলাম, রিস্কা ওঠার পর আমাদের হোটেলে যাইতে সময় লাগছে আমাদের 15-20 মিনিট। ওখানে ঢুকলাম, ঢোকার পর ওখানে নাম রেজিস্টার করা লাগে, আমি বলছি আপনি নিজের মতো নিজের নাম রেজিস্টার করে নেন। তুমি ওনার নিজের মতো নাম রেজিস্টার করে নিচ্ছে। তখন আমরা যখন ঢুকি তখন হলো দুপুর 12টা। ওখানে যাওয়ার পর এখন আমার বলতেছে বাচ্চা কোথায়, আমি বাচ্চা নাই, আমাকে বাচ্চা মনে হয় না, তোমার বয়স তো কম কেন, আর তুমি যে কথা বলো তোমার কথা তো খুবই সুন্দর, কিন্তু তুমি দেখতে তো এরকম মানে ওইরকম না। আমি আগে মানে খুবই হ্যাংলা পাতলা ছিলাম আর খুবই শুকনো ছিলাম, তুমি তো মোবাইলে যেভাবে কথা বলো সেরকম না তুমি। আমি কি বিশ্বাস না হলো তুমি বাথরুমে যে আমার সাথে কথা বলো, এক্সাক্ট বাথরুম ছিল, তাও বাথরুমে যদি কথা বলছো হ্যাঁ তুমি তো, তা আমি ওকে বললাম যে আমি তোমার সাথে শারীরিক সম্পর্ক করবো। ও বলতেছে না আমার সমস্যা আছে। কি সমস্যা? কারণ মেয়েদের যে পাঁচ নম্বর সমস্যাটা থাকে ওটা আস, আমি কি যতই সমস্যা থাকুক না কেন এটা সম্পর্ক করবই যেভাবে হোক, জোর করে করে ওর ঠোঁটে কিস করতেছি কিন্তু ও রাজি হইতেছে না। এক পর্যায়ে আমার কাছে হার মেনে ফেলে, বলতেছে ঠিক আছে তুমি আনো। তা আমি বললাম যে বিষয়টা কি আমি তো চিনি না। তা আমি ওই হোটেলের ম্যানেজারকে ফোন দিলাম যে কি ভাইয়া আনলাম। তো মেয়েটা খুবই মানে কান্নার পরিস্থিতি অবস্থা, কানবে তো জবরদস্তি ভাবে আমি ওর সাথে এটা করলাম। আমার কেমন দিন একটা ঘিন লাগতেছিল। তারপর আমরা বের হলাম, বের হওয়ার পর বলতেছে তোমার তো খুব ভালোই লাগতেছে কিন্তু হারতে পারতেছে না, ওর হারতে খুব সমস্যা হইতেছে। তারপর ওকে আমি রিস্কে উঠে দিয়ে আমি চলে আসলাম আমার এখানেই। ওর সাথে আমি ব্রেকআপ করার চিন্তা ভাবনা করলাম, কিভাবে এটা ব্রেকআপ করবো, কারণ ও তো আমার বড় আর আমি ওর ছোট। তারপর আমি বললাম যে ঠিক আছে তুমি যাও, আমি তোমার সাথে ফোন দিয়ে কথা বলতেছি। ফোন দেওয়ার পর বলতেছি যে তুমি এই তোর নামটা তুমি কিভাবে জানলা? আমি এখানে ওর একটা ই ধরলাম যে তুমি এটার নাম কিভাবে জানলা। পরে বলতেছি এটা আমি নিজে জানছি আমি কি না, তাহলে তুমি তুমি খারাপ মেয়ে, তুমি খারাপ মেন, তোমার বিয়ে হয়েছে এই হয়েছে সেই, আমি তোমার সাথে সম্পর্ক করতে চাই না। বলতেছে না দেখো তুমি ভুল ভাবতো সেই সেই। আমি বলছি দেখো তুমি আমার সাথে যেটা করছো, তুমি বিয়ের আগে আমার সাথে এটা করে ফেলছো, তাহলে এখন তুমি তুমি যে আর অন্য অন্য ছেলের সাথে করবে না এটা কোনো গ্যারান্টি আছে? তুমি আমাকে জোর করে এটা করছো। আমি আমি জোর করে করছি, এই ওর সাথে আমার ঝগড়াতে ছিল। তারপর আমি একে বললাম যে তুমি আমার সাথে ফোন দিয়ে কথা বলবো না আর আমি তোমাকে কোনো সময় ফোন দিব না, সো আমাকে আর কোনো সময় তুমি কল দিবা না। সে সেটা ওর সাথে আমার পুরো এই ব্রেকআপ হয়ে গেল, চার দিনের মাথায় আমাদের পুরো ব্রেকআপ। তারপর আমি এইভাবে চলতেছিল আস্তে আস্তে, তখন আমি একটু মারামারির ভিতরে লিপ্ত ছিলাম, যেমন আমি মারামারি করতাম, পড়ালেখা চলতেছে।
মারামারি মানে কিসের মারামারি?
মারামারি বলতে বন্ধু বান্ধবের সাথে ঝগড়া, মানে করেন যে একটা আমার এক বন্ধুকে একজন মারছে,
হ্যাঁ
উশৃঙ্খলা, মানে মানে মনের ভিতরে খালি মানে এমন একটা যৌবন আসে তখন যে মারামারি। কিন্তু আমি কখনো নেশা জাতীয় কিছু করতাম না।
এখানে একটু জানিয়ে রাখি সবাইকে, আপনারা তখন পড়াশোনা করছেন না বন্ধ?
আমি পড়াশোনা করতেছি।
করতেছেন?
হ্যাঁ।
এবং আপনি হোটেলে কাজ করেন, হোটেল বয়ের কাজ করে কিছু পয়সা রোজগার করেন, সেগুলো আপনি নিজের কাজে ব্যয় করেন।
হ্যাঁ হ্যাঁ।
এবং আপনার পরিবারের অর্থনৈতিক অবস্থা খুবই খারাপ, কারণ আপনার বাবা রিক্সা চালায় বা এরকম একটা অবস্থার মধ্যে রয়েছে।
আমি একটা কথা যেখানে ফেলে আসছি সেটা হলো যে আমার বাবা যখন ওই চাকরিটা ছেড়ে যখন রিক্সা চালাইতেছে ওই কাজ করতেছে, তখন আমার বাবাকে ওই যেখানে কাজ করতো আমার বাবা সেখানে একটা ম্যানেজার আমার আব্বাকে খুবই শ্রদ্ধা করতো। আমার আব্বা তখন ওখানে না বলে চলে আসছে যে আমি চাকরি করবো না, তারা সবাইকে না বলে চলে আসছে। তখন তারা সন্দেহ করে যে ওই মনে তাহলে চুরি করছে, কিন্তু পরবর্তীতে চোরটা ধরা খায় যে ওই চুরি করছে। তারপর আমার বাবাকে উনি দেখে, আমার বাবার রিক্সায় উনি ওঠে, ওই ম্যানেজারটা ওঠে, ওঠার বলতেছে তুমি রিক্সা চালাইতেছো? বলতেছে যে স্যার আমি আমি কোন জায়গায় ছোট হইতে পারবো না, আমি যেটা কই না আমি সেটা মানে স্বীকার করতে পারবো না। বলতে ঠিক আছে তুমি তাহলে রিক্সা চালাও না, তুমি আসো আমার চাকরি করো না। স্যার আমি চাকরি করবো না, দাদা বলে আমি রিক্সা চালাই খামো, আমি চাকরি করবো না, না তুমি আসো। তারপর আমার আব্বু চাকরি নেয় হলো একটা স্কুল, সেটা সেখানে আমার আব্বা চাকরি নেয়। তখন আমরা আমরা ব্যাক করি হলো বসুন্ধরা, তখন আমরা থাকতাম
আগে। আপনার বাবা মানে টুকটাক চাকরি করছে?
হ্যাঁ চাকরি করতেছে। আমার আব্বা
যা দিয়ে আসলে সংসার খুব বেশি ভালো চলার কথা না, মাত্র 3000 টাকা বেতন।
হ্যাঁ তখন 3000 মোটামুটি ভালোই দাম ছিল, কারণ আমি তো আগের কথাটাই বলতেছিলাম আপনাকে।
ওকে।
আর তখন ভাড়া বাসা ভাড়া খুবই কম ছিল, যেমন 5 থেকে।
আপনার ফ্যামিলি কি আপনাকে সাপোর্ট করতে? আপনি হোটেলে কাজ করেন।
ফ্যামিলি সাপোর্ট করতে বলতে তারা বলতো পড়ো, কিন্তু তাদের যে একটা খরচের একটা বিষয় আছে সেটা তারা কখনোই মূল্যায়ন করতে
বিয়ার করতে পারতো
না। তার আমি যে আমি
সেই জন্য কাজে বাধাও দিত না।
হ্যাঁ না বাধাও দিত না কোনো। আমি চাকরি করে পড়ালেখা করেছি, আমি এই পর্যন্ত মানে পড়ালেখা করে আসছি সেটা সম্পূর্ণ আমার টাকার উপর। আমি আমি নিজে টাকা ইনকাম করি, কিন্তু আমি এটা বলতে পারবো কিন্তু আমার বাবা মা আমাকে জন্ম দিয়েছিল, আমার পালন করছে, তার জন্য আমি তাদের কাছে খুবই কৃতজ্ঞ।
কিন্তু তারা কখনো কোনো বিষয়ে
কোনো বিষয়ে মানে এই করে না, আমি যা করছি আমার মনের ইচ্ছে মতো করছি, তারা আমার কখনো বাধা দেয়নি।
অর্থ যে অনর্থের মূল, এবং সৎসঙ্গে না গেলে অসৎসঙ্গ যে জীবনকে শেষ করে দিতে পারে, শৈশবেই সেটা যে এক ধরনের ভয়াবহতা জীবনে নিয়ে আসতে পারে সেটার আজকে বেস্ট এক্সাম্পল হচ্ছে আজকের এই কনফেস।
তারপর আমার বাবা ওখানে চাকরি করে, তারপর আমরা ওখানে আসলাম। আসার পর আমার বাবা খুবই সুন্দরভাবে সংসারটা চলতেছিল মোটামুটি, দিন আনি দিন খাই। তারপর এরকম করে মানে মোটামুটি ফ্যামিলিতে ঝগড়া হইতেছে, আমার আব্বু আমার আম্মুকে মারতেছে, মানে ঝগড়া হইতেছে সবসময়, মারামারিটা দেখতাম। অনুভব করতাম যে আসলে আমার মাকে আমার সামনে মারতেছে, কিন্তু এমন তো সময় আসবে আমার বাবা আমার সামনে মারতে পারবে না আমার মাকে। তারপর এরকম করে আমার মাকে একবার আমার আব্বু খুব মারধর করে, তারপর আমার আম্মু ঘরে রাগ করে ঘরের সব মাল সাবানা নিয়ে যত বাসন গাসন আসল সব নিয়ে আমার মামা বাড়ি চলে যায়। তখন আমার আব্বু একটা মহিলাকে ঘরে আনে, সেটা আমার সৎমা ছিল কিনা সেটা আই ডোন্ট নো, কিন্তু একটা মেয়ে একটা মহিলা আন করলো এবং কি একটা বাচ্চা ছিল সাথে, তা ঘরে বসেছিল। তারপর আবার সে চলে যায়, কিন্তু আমি বুঝতে পারলাম না যে সে কি থাকে না সে চলে যায়। এভাবে চলতেছিল। তারপর তো আমার জীবনের যে দুর্দশাটা আসে সেটা হলো যে আমার টাকার খুব প্রয়োজন হইতেছিল, টাকা দরকার, প্রেম করতে হলে টাকা দরকার, টাকা ছাড়া কিছুই করা যাবে না। টাকা হবে বন্ধু বান্ধব পাবো, টাকা ছাড়া বন্ধু বান্ধব পাবো না। কিন্তু আমি কোনো ধরনের নেশা করতাম না, মাঝে মধ্যে সিগারেট একটা বন্ধু বান্ধবের সাথে একটা টান দিতাম, তা বমি করতাম খালি সিগারেট ধোয়া আমার শ্বাসকষ্ট,
আপনার সাথে স্যুট করতো না,
হ্যাঁ আমার খুব কষ্ট হতো। তা আমি তাও চেষ্টা করতাম যে খায়া দেখি না একটু কিরকম লাগে, এটা পারতাম না। তারপর আমার বন্ধুরা দেখতাম যে ওরা সিগারেট খায়, মানে চুরি করে, দেখা গেছে যে বসুন্ধরা থেকে লোহা চুরি করতেছে, তারা খুবই খারাপ পথে চলতেছে। তা আমার বাবা মা আমাকে একদিক দিয়ে সাপোর্ট দেবে যে আমার কখন আমার বাসায় বিচার আসে না যে তোমার ছেলে খারাপ, কখন আসে না। তারপর আমি চিন্তা করলাম যে না, আমার এইভাবে আমার জীবন যাবে না, আমার টাকা দেখা লাগবে, আমার টাকা ছাড়া কোনো উপায় না। কারণ আজকাল মেয়েরা দেখা গেছে টাকা হইলে মেয়েরা মেয়েদের পাইতেছি কাছে, টাকা ছাড়া মেয়েদের পাইতেছি না। কারণ আমার মেন টার্গেট হলো যে এখান থেকে যে আমি মেয়েদের সাথে যেভাবে হোক আমি এই শারীরিক সম্পর্ক করবো। তারপর আমার বন্ধু একটা আছে, তার নাম হলো সজীব, ও আর কি মানে একটা লাইনে ছিল, সেটা হলো গ্রুপটার নাম আমি বলবো সেন্টু গ্রুপ। ওর যে কাজটা ছিল সেটা হলো ওরা রাত্রিবেলা কিভাবে ডাকাতি করা যায় আর কিভাবে মানুষকে ঠেকায়া তাদের কাছ থেকে লুট করা যায় সবকিছু, এটাই ছিল তাদের মেন টার্গেট। আর যদি তারা রাস্তার ভিতরে কোন রকম কাজ না করতে পারতো, ধরেন আজকে রাত্রে বের হয়েছে তারা কোনো রাত্রে কোনো কাজ করতে পারেনি, তাহলে তারা কি করবে পরের দিন তারা অন্য বাসায় ডাকাতি করতে যাবে। তা ওর দেখতেছি ও খুব টাকা ভাঙতেছে, ও আমার ছোট খুব টাকা পয়সা উড়াইতেছে, আমার সামনে টাকা গুনতেছে, 500 টাকা নোট গুনতেছে, 4-5টা, 6টা, 7টা করে। আমি মানে অবাক হয়ে যেতেছি, এত টাকা পাস কে তুই? বলতেছে যে আরে টাকা পাইতে হলে আমগুলো আগে যোগ দেওয়া লাগবো দিদি। কি লাইন ক এরকম এরকম? আমি কই ও তাহলে তো আমার এই রাস্তাটা তো আমি খুঁজতেছি, ঠিক আছে আমি যোগ দিব, কবে থেকে বল, আমি আগে আমার ওস্তাদের জানাই। তা একটা কথা আমি বলিনি আগে, সেটা হলো যে আমি খুব ছোট থেকে খুব লম্বা হয়ে যাই, কারণ কি আমার ফিটনেসটা খুবই ভালো থাকে, আমার বোলিংটা সবাই খুব পছন্দ করে ক্রিকেট খেলার। তা আমি ওখান থেকে আমি ফিটনেসটা খুব ভালো থাকে, এই লাইনে ওরা ফিটনেসটা খুঁজে ভালো যে কার ফিটনেস ভালো, কে ঘুষি মারলে বা ভালো হবে দেখলে ডরাবে এরকম কিছু। তা ওরা ওদের সাথে আমি যোগ দেই, আমার ডেটটা মনে নাই অবশ্য, তখন আমি ক্লাস 9, আমার রোল ছিল তখন 19, মোটামুটি ভালো রেজাল্ট না, তাও আমার আমার হিসেবে অনেক ভালো। তা আমার ছোটবেলা থেকে আমার একটা ই ছিল, মানে ক্লাস 6 থেকে আমি নকল করতাম,
ক্লাস 6 থেকে,
হ্যাঁ যেমন নকল করতাম হলো আমি প্যারাগ্রাফ আসলে একটা লেটার আসলে আমি কখনো মুখস্থ করতাম না এগুলো, তখন আমি মানে এগুলো লিখে নিয়ে আসতাম বা বই কাইটা নিয়ে আসতাম লাস্ট সেমিস্টার পরীক্ষায়। তাই এরকম করে আমি মোটামুটি রেজাল্ট ভালো করি, কিন্তু আসলে খুবই কষ্ট হতো, কারণ যে বাবা মা সাপোর্ট দিতেছে না, তাও আমার এটা করতেই হবে, এছাড়া কোনো উপায় নেই আমার। করতে করতে যখন আমি ওদের সাথে যোগ দিব, তখন ওই লোকটার সাথে আমার পরিচিত করে, নাম সেন্টু, উনি খুবই ভদ্র ছিল আর একটু শর্ট টাইপের ছিল, 2 ইঞ্চি বা 3 ইঞ্চি হবে, খুব ভালো, সবসময় লুঙ্গি পরত। উনি ছিল আমাদের মেন বস। তা উনার সাথে আমার পরিচয় করে দেয়, উনি আমার দোকানে আসে, আমার পরিচয় হলো, কয় ঠিক আছে তোমার যদি হইব আমি মনে করি, কিন্তু আমি খুব ভীত ছিলাম, আমি যদি কাউকে মারতাম তাহলে আমার শরীর হাত পা সবসময় কাঁপতো, মানে আমি ওখান থেকে পলাই যেতাম না, মানে আমি খুব ভীত টাইপের ছিলাম, খুব ভীত। যেমন আমি একটা ছেলেকে মারলাম, তারপর পর মানে মারার সময় খুব সাহস, কিন্তু মেরে আমি একটু দূরে চলে আসি, তখন দেখি আমার হাত পা কাঁপা শুরু করছে, আমি আর কিছু করতে পারতেছি না, একটা যে পানি নিব পানিটা আমার হাত থেকে পড়ে যাবো কাইপা। তারপরে ওই দিকে বললাম আমি ওনাদের সাথে আমি যোগ দেওয়ার জন্য, আমাকে বললো যে তুমি শুক্র আমাদের সাথে বের হো, তুমি বসুন্ধরা গেটে থাকবা,
ওখানে বসুন্ধরা গেট মানে বসুন্ধরা আবাসিক এলাকা,
হ্যাঁ আবাসিক এলাকা গেটে তুমি থাকবা, ওখানে হাজিরিনের সঙ্গে তুমি খারাপ 10 প্যাকেট হাজি বিরিয়ানি নিবা, আর 2000 টাকা দিয়ে গেছে, আর বলছে যে তেলের টাকা আমি পাঠিয়ে দিব।
তেলের টাকা কিসের? তেলেটা
আমাদের এটা কথাটা আমি বলিনি, সেটা হলো যে আমরা যে কাজটা করতাম সেটা মেন ছিল হলো গাড়ি চুরি। আমরা গাড়ি চুরি করতাম কিভাবে সেটা হলো,
সেটা পরে আমি জানছি, তেলটা কেন লাগবে?
তেলটা লাগবে, আমি গাড়িটা গাড়িতে আমি তেল নিবো না, গাড়িতে যদি তেল না নেই রাত্রেবেলা, এটা তো আমি
মানে আপনার গাড়ি নিয়ে গাড়ি চুরি করতে,
হ্যাঁ
সো আপনাদের গাড়ির জন্য তেল লাগবে,
হ্যাঁ মানে ওইটা চুরি করা গাড়ি, যে গাড়ি নিয়ে
তখন পর্যন্ত আপনি জানেন না কি
হবে, আমি তো জানতাম না, তো তেল লাগবে, আমি তেল কিসের, তেল লাগবে গাড়িতে ভরা লাগবে, আমি মনে করতাম ওরা নিজস্ব গাড়ি, তা ওদের জন্য মানে আমি খুবই গেলাম যে ওরা তো অনেক বড় লোক দেখা যেতেছে, তা আমি ওদের সাথে যোগ দিলে আমি হয়তো বা কিছু। তখন আমার বাবা আসলে কি আমি খুব কষ্টে আমি এই কাজটা আসি, কারণ আমার বাবা আমার জন্য কাপড় কিনতো, আমার জন্য শার্ট কিনতো, কিন্তু শার্টটা আমার লাগতো না, আমার বডির সাথে ম্যাচিং হইতো না, আমাকে একটা জুতা কিনে দিত, জুতাটা আমার পায়ে লাগতো না।
কেন এরকম হতো?
কেন হতো তেমনটা আইডিয়া ছিল না আমার বাবার। আর আমার আবার আমার বাবা যদি কিছু কিনে আনতো সেটার প্রতি আমার কোনো রুচি হইতো না, যে এরকম আনতেছে কেন, এগুলো তো আমার ভালো না, এখন সেলারি স্মার্ট, আমি গাইয়া পোশাক পরবো কেন? আমি নিজে ইনকাম করতাম, তা আমি ড্রেস কিনতাম না, যে আমি যদি একটা ভালো ড্রেস কিনে পরি তাহলে আমার বাবা বলবো যে আমি দিলাম না, অথচ আমার পোলা কিনা পড়তেছে, কষ্ট লাগবে তখন। আমার বাবা খুব কষ্ট করতো আমার ফ্যামিলির জন্য, আমি এটা বলবোই, আমার বাবা এখন আমার ফ্যামিলির জন্য খুব কষ্ট করে, এখনো সে দিন রাত খাটে। যাই হোক, আমি ওই যোগ দিলাম, আমার সাথে আমার বন্ধু সজীব, ওর সাথে আমি খাড়ায় আছি, তা ও আসলো, গাড়ি নিয়ে আসলো রাত 12:30, হাজি বিরিয়ানি বন্ধ করে ফেলছে 12:30, তা গাড়ি নিয়ে আসলো, বললো আয়, গাড়িতে 6 জন লোক আমরা মোট, কয় এই ওর নাম হলো রাশেদ, ও আজকে থেকে নতুন লোক, ওর সাথে সব পরিচয় হয় না, সবাইকে এটা দিতে কোনো কাজ হইব না, দিয়ে এমনি নর্মাল দেখাইতেছে। আমি মনে মনে করছি যে আমার দিয়ে মনে আসলে কাজ হইব না, তা আমি গেলাম, প্রথম দিন খালি গাড়িটা ঘুরাইতেছে, লোক পাইতেছে না, দেখি রাস্তার ভিতরে গাড়িটা আনতেছে জোরে জোরে, একবার বাড্ডা যেতেছে, বাড্ডা থেকে জোরে টানতে যেতেছে, আবার হলো খিলক্ষেত, আবার খিলক্ষেত থেকে জোরে, কারণ এইদিকেই মেন পয়েন্ট এইটাই, এদিক দিয়ে রাত্রেবেলা ওই রাস্তার সাইডে কিছু কিছু পতিতা খাড়ায় থাকে, তা ওদের মাধ্যমে আমরা এটা করতাম কাজটা, যে ওরা
ওকে পয়েন্টটা বলেন তো একবার, বাড্ডা থেকে
আমরা মেন কথা হলো খিলক্ষেত, খিলক্ষেত থেকে আবার বাড্ডা, আবার মাঝে মধ্যে বাড্ডা থেকে আবার হলো যে টঙ্গি,
ওকে,
এটা আমাদের মেন এই ছিল এরিয়া, আর এই এরিয়াটা আমাদের ভাগ করা ছিল, এই এরিয়ার বাইরে আর একটা গ্রুপ ছিল, সেই গ্রুপটার নাম আমি বলতে চাচ্ছি না, কিন্তু ওই এরিয়ার ওই গ্রুপটা খুবই ডেঞ্জারাস ছিল।
This is a very very important point, প্রিয় শ্রোতা, যারা আজকের এই JBSB শুনছেন এবং যারা এরকম ঘটনার শিকার হয়েছেন এবং যারা গাড়ি চালান তাদের জন্য খুবই 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 ইম্পর্টেন্ট।
তারপর আমি রাত্রেবেলা বলছি ভাই কি কাজ করবেন, কোন মানে আমি যে ঝাড়ি মেরা কথা বলছি, কি কাজ করবেন এত মধ্যে ঘুরতেছেন, তো ভিতরে লোকজন বলতেছে কি রে উস্তাদ ঝাড়ি মেরা কথা কইলো, বেটা তুই কালো কথা জানোস, আমি কি ভাই কি হলো ভাই, আমি তো সেন্টু ভাইয়ের কথা আছি, কয় বেটা সেন্টু ভাই কই বস্ক, আমি কি আমার ভাই বস্ক, মানে ভাই থাক আল্লাহ কথা বলছি না, আমার ভাই ওই সজীব বাবু আমার ভাই, আমরা দুজন অনেক আদর করতো, তো রাতের মধ্যে কি একটা মেয়ের সাথে একটা পোলা ঝগড়া করতেছে পতিতাই, তো ওর সাথে টাকা পয়সা নিয়ে মনে গেঞ্জাম আসছে, পোলাটা গাড়িটা থামানোর পর কি হয়েছে এই কলারে ধরলো, কয় তুই ওর কলার ধর, আমার বলতেছে তুই ওর কলার ধর, ধরলাম কলার, কয় বড় ভাই করতেছে, কয় ওর কাছে কি আছে চেক কর, লুটপাট চেক দি, লুটপাট চেক বলো এটাকে, কয় লুটপাট একটা চেক দি, তো মানে এটার মানে হলো যে ভিতরে যদি জাইঙ্গা পড়া থাকে সেটা পর্যন্ত খুলে ওকে দেখতে হবে ভিতরে কি আস, টাকা কোন জায়গায় লুকায় রাখছো বা মোবাইল, তো ওর কাছে বেশি টাকা পেলাম না, 200 টাকা পেলাম, ও মনে হয় কোন জায়গায় চাকরি করতো, যেমন হোটেলে চাকরি করতো মনে হয় সম্ভবত, মেসি মানে ডিশওয়াশ বা এরকম সামথিং, তা ওর কাছ থেকে টাকা পেলাম 200 টাকা, একটা মোবাইল পেলাম 1200 মডেলের একটা নোকিয়া মোবাইল পেলাম, তো ফকির যা সর, ও ডরাইছে খুব, আমাদের মূল অস্ত্র ছিল সেটা হলো যে পিস্তল, তখন আমি দেখছি কিন্তু আমি ধরিনি তখন আমার হাতে, আমি খুবই এক্সাইটেড পিস্তলটা আমার ধরবই, আমার খুব মানে পিস্তলটা দেখতে আমার ভালো লাগতেছে, পিতল টাইপের ছিল পিস্তলটা, খুব দামি মনে হয় আমি বলতে পারি না, আমার পিস্তলের প্রতি খুবই আমার আইডিয়াটা কম ছিল তখন।
ওকে প্রিয় শ্রোতা, আমরা আরো একবার বিরতি শব্দ শুনতে পেলাম, এখানে একটা বিষয় না বললেই নয়, পিস্তল অনেক সময় আমরা ছোটদেরকে দেই এবং তারা ছোটবেলায় এগুলো নিয়ে খেলাধুলা করে, পিস্তল দেওয়া হয়, এই বিষয়গুলো না করাটাই ভালো, কারণ যেহেতু আমাদের প্রাত্যহিক জীবনে এই ধরনের আগ্নেয়াস্ত্রের কোন ধরনের কোন যোগাযোগ থাকে না এবং এই ধরনের মরণাস্ত্রের যোগাযোগ থাকে না, এগুলো সাধারণত বিশেষ শৃঙ্খলা বাহিনীর যারা সদস্য আছেন তারাই ব্যবহার করেন, সুতরাং সেই অর্থে আমাদের যেহেতু প্রাত্যহিক জীবনে এগুলোর কোনো ব্যবহার নেই, এরকম কোন জিনিস ছোটদের না দেয়াটাই ভালো। যাই হোক, তারপরও আমাদের একটা অদম্য কিউরিয়াসিটি আছে এইসব মরণাস্ত্রের প্রতি, সেটাই হয়তোবা ওর ক্ষেত্রে হচ্ছিল, আসলে কি হচ্ছিল সেটা আমরা জানবো ছোট্ট একটা বিরতির পর, এবং আপনারা যারা ওকে দেখতে চান চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে, এবং যারা এখানে সে কনফেস করতে চান তারা আমাদেরকে ফোনও করতে পারেন, আমাদের ফোন নম্বর হচ্ছে 09613892892, আমি আবারও বলছি 09613892892 এই নম্বরে, 5 মিনিট পর আমরা আবারও ফিরছি ঠিক রাত 1টায়।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, আঠারো কোটি মানুষের গর্ব। রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
রাত একটা, প্রপার্টি লিভস ব্যবহার করুন, নির্ভাবনায় থাকুন।
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব। রিচার্জ ইয়োরসেলফ।
সময় রাত একটা, প্রিয় শ্রোতা, আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমি আরজে কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে। আর এই ফাঁকে বলে নেই, আপনি যদি আমাদের এখানে এসে আপনার জীবনের অপ্রিয় সত্য, ভুল এবং অপরাধ স্বীকার করতে চান, এই অর্থে যে আপনার মতো করে ভুল সমাজে আর কেউ কখনো না করুক, তাহলে চলে আসতে পারেন। ফোন নম্বরটি হচ্ছে 09613892892। আমি আবারও বলছি 09613892892। হ্যাঁ রাশেদ, আপনি যেখানটায় ছিলেন তারপর?
তা আমার ওই পিস্তলটার প্রতি খুবই ছিল, কারণ পিস্তলটার কালারটা দেখতে খুবই সুন্দর ছিল। তা ওটা সবসময় বসের কাছে থাকতো। দুইটা ছিল, পিস্তলের পাশাপাশি ছুরিও ছিল। ছুরিগুলো খুবই ধারালো ছিল, ছুরিগুলো আমি কখনোই মানে ধরি।
গাড়িটা ড্রাইভ করছিল কে?
গাড়িটা ড্রাইভ করতেছিল, সেটার নামটা বলবো না, যে ড্রাইভারটা ছিল ও খুবই ডেঞ্জারাস,
মানে খুব মানে যেটাকে বলে উড়াধুরা চালাচ্ছিল,
উড়াধুরা চালাতেছিল। এবং কি ও নগদে পল্টি মেরে আবার যে কোনো মানুষের সাথে, যেরকম বেইমানি বলে যাকে, ও কথা আসতেছে। তা আমি ওই ছুরিটা ধরছি, দে কি আছে দে। পরে ওই যে বললাম সজীব, ও খুবই সাহসী, ও ছোট ঠিকই, কিন্তু ও এত এই কাজে এক্সপার্ট না বললেই নয়। মানে ও ছেলেটা ডাইরেক্ট ধরে বসেছে যে কি বাইক, মানে অন্যরকম, মানে অনেকদিন ধরে করতেছে কাজটা, ওই দিনকার কোনো কাজ হলো না। তা ওই দিনকার ওই 200 টাকা, তো 200 টাকা থেকে কেউ কিছু দেয় নাই। তো বসে যা, অন্যদিন আবার ডাক দিন। পরে ওই কি নিলি বা ডামারে, ওই তো কোনো পছন্দ হইলো না, কি করলি না করলি, এবার আজকে তো এটা কোনো ই পাইনি, কালকে দেখবি নি। তা 2-3 দিন আর ফোন টোনও দেয় না, আমরাও যাই নাই। তারপর কাজ করার ফাঁকে ফাঁকে একটা মেয়ের সাথে আমার সম্পর্ক আবার, সেই মেয়েটার নাম হলো রূপা। সেই মেয়েটা গার্মেন্টসে চাকরি করতো, দেখতে খুবই সুন্দর, কিন্তু কণ্ঠটা তেমন আমার ভালো লাগতো না। তা ওর নাম্বারটা আমি আমার এক ছোট ভাইয়ের কাছ থেকে নিই, মেয়েটাকে আমি ফোন দিই। মেয়েটাকে 2-3 দিন কথা বলার পরে মেয়েটা আমার আয়ত্তে চলে আসে। ফিজিক্যাল বিষয়ে যত কথা আমি সব মেয়েটাকে বলতেছি, মানে যেভাবে আমি ওকে আমার আয়ত্তে আনতে পারবো সেভাবে আমি ওকে মানে কথা বলতেছি। ও অবশ্য হয়তো আয়কের সাথে এরকম কিছু করছে আমি জানি না, তো ও রাজি হয়ে গেল। সেম জায়গা, ওই হোটেলটা যেটা আমি আগে গিয়েছিলাম, সেখানে আমি আবার যাব রাত্রে। এটা হলো রাত্রে, দিনে না। তা আমি গেলাম ওই দিনকে, আমি 800 টাকা দিলাম। দেওয়ার পর মেয়েটাকে নিয়ে ঢুকলাম, মেয়েটার সাথে আমি রাত্রেবেলা শারীরিক সম্পর্ক করলাম। সকালবেলা আমি মেয়েটাকে পৌঁছে দিয়েছিলাম, বাসায় গেলাম, বাসায় জিজ্ঞেস করতেছে তুমি কই ছিল রাত্রে। আমি বলছি আমার দোকানে কাজ ছিল। আমার বাবা জিজ্ঞেস করতেছে, বাবা
বাবা,
হ্যাঁ দুজন জিজ্ঞেস করতেছে রাত্রেবেলা তুমি কোথায় ছিলাম। যা আমি বলছি আমি আমার দোকানে কাজ ছিল, আমি ওখানে ছিলাম। কয় এইভাবে বাইরে থাকার কোনো ই নেই, নিয়ম নেই, বাইরে থাকতে পারবো না। আমাদের 2টা রুম ছিল, মানে 2 ভাই এক রুমে থাকতাম, আর আমরা 3 ভাই 1 বোন। আমার বোনটা সবার ছোট, আমি সবার বড়। আমি বড় দেখে আমি সব দিক দিয়ে ছাড় পাইছি। একদিক দিয়ে লস হয়েছে সেটা, যেটা হলো আমার বাবা কখনো আমাকে বেশি কিছু দিত না, বলবো না, কিন্তু ততটা না।
একটু থামাই এখানে, আমার হঠাৎ করেই মনে হলো যে গাড়িতে ঢুকে আপনারা চিন্তাই করছেন, এই গাড়িটা কি মডেলের গাড়ি ছিল?
গাড়িটা ছিল করোলা,
করোলা গাড়ি ছিল। এরা তো দামি গাড়ি, এই গাড়িগুলো কোথায় পেতেন আপনারা?
এটা আমি এখনই বলবো, সেটা হলো যে তা ওটাকে ওখান থেকে চলে আসি, তারপর আরেকদিন মানে ওই মেয়েটার সাথে সম্পর্ক শেষ, তারপর ওই আমার ওই ফোন দিল আবার আমার বন্ধু যে যাওয়া লাগবে আজকে, আজকে গাড়ি নেই। মানে ওরা যে ড্রাইভ করতো গাড়িটা, চুরি করা গাড়ি ছিল ওটা। ওই গাড়িটা মানে যে মালিকে, সেই মালিকে ওই গাড়িটার নামে কেস করার পর সাইনবোর্ড তো আমরা অলরেডি তুলে ফেলাই, তো ওই গাড়িটা কেস করার পর ওই গাড়িটা সন্দেহ করছে পুলিশে, গাড়িটা নিয়ে করছে কি ওই জঙ্গলের পাশে পার্কিং করে ওটা চলে আসছে। তো গাড়ি নেই এখন, এখন কি করবো, আজকে গাড়ি চুরি করা লাগবো, তুই আমাকে গাবি। আমি কি ভাই আমি যদি ধরাকে মেরালে বা কোনো সমস্যা নিতে হয়, আমরা ছোট পোলাই নাঙ্গুর দেখলে কেউ বুঝবো না যে আমরা ছিনতাইকারী। আসলাম এখন গুলশান একে, কত নাম্বার রোড আমার সঠিক মনে নেই, তা ভিতরের দিকে ইউথ ক্লাবের পাশের দিক দিয়েই রাত্রের বেলা কিছু পতিতা বের হয়, তা ওইখানে গাড়ি পার্কিং করে ওই ড্রাইভার পতিতার সাথে কথা বলে। তা আমরা ওই ক্ষোভটায় থাকি যে আমরা ওইরকম ভাবে চলাফেরা করি, কত মেয়ে আসতেছে দেখতেছি, সুন্দর মেয়ে, এত সুন্দর সুন্দর মেয়ে, আমার আবার ওইদিকে নজর চলে যেতেছে, আমি যে ই করবো যে না আমি তোরা যা হাঁটতে থাকে আমি একটু দেখি মেয়েটা খুব ভালো লাগতেছে, কাই কত মেয়ে পাওয়া যায় ভাই, তারপর হাঁটি আমার খুব মানে আমার মন সইতেছে না, আমি জামুই। তারপর আমি দেখি একটা গাড়ি, ওটা হলাম এলিয়ন, তা ওই গাড়িটা থামায়া দুইটা ড্রাইভার ছিল, ড্রাইভার সাথে একটা ছিল আর ড্রাইভারটা একদম সম্পূর্ণ ফাঁকা, পুলিশরা তখন রাস্তা একদম থাকে না, ওরা নিজেদের মতো নিজে চলে যায়। তারপর যা প্রথম ওই গাড়ির ভিতরে যে বসা তাকে পিস্তল ধরা হয় আর গাড়ির চাবি কিন্তু ওরা গাড়ি
যখন যান ওরা টের পায় না, আপনারা তো দুই থাকে,
ওরা ওরা তো বুঝে আমরা এই লোকই যেমন একটা সাধারণ লেবার যেরকম কাজ করে চলাফেরা করে সেরকম ওইরকম। আমি আবার ওই লেবার
একসাথে
না আলাদা 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 থাকতাম, তা যে সময় ওই গাড়িওয়ালাকে ভিতর থেকে পিস্তল ধরে বের করছে, আমি তখন দূরে আমার কলজাটা তখন অনেক এত ভয় পাইতেছি, আমার মানে আমার শরীর হাত পা নিজেই কাঁপা শুরু করছে, আমি বুঝতেছি না কি হয়েছে। তা আমার ওই ওস্তাদে বলতেছে যে তুই গাড়ি থেকে বের হয়, পরে ওইটা দৌড়ে আসছে কি হয়েছে কি হয়েছে, গাড়ির সাথে কিন্তু চাবি লাগাই থেকে বের হয়ে যায়, ওর লোক আছে এখানে। তারপর ও দৌড়ে আসলো কি হয়েছে কি হয়েছে দেখি, তারপর বলতেছে যে চোখ বেশি কথা কবি না, ওরা যে আরেকজন পিস্তল ধরছে, দুইটা পিস্তল বললাম আমি আগেই, তো ওকেও যাও পিস্তল ধরছে, কোনো কথা কবি না, ওরা তো ওদের তো গাড়ি না, গাড়ি হলো মালিকের, ওরা বললো আমাদের গাড়ি থেকে চিন্তা করে নিয়ে গেছে, ওরা চুপ করে খারাই রয়েছে হাতাঙ্গা গাড়ির ভিতরে উঠলাম, কোনো কথা কবি না, কোনো কথা কবি না, গাড়ির ভিতরে সবাই ঢুকে গেছি, আমার টাইনে নিয়েছে ও আমার বন্ধু, আমি তো মানে কিছু বলতে না, আমার শরীর থেকে ঘাম ছিঁড়ে গেছে, তখন কিন্তু হালকা শীত ছিল, আমার হাত ধরে টান দিয়েছে পিছলা খায় ওর হাত চলে গেছে আমার হাত থেকে, কিন্তু ঘামাইছো আমি কি আমি মানে ভয় পাইতেছি, কাই এখানে থাকলে তোর মেরালে ওরা, তাড়াতাড়ি গাড়িতে ঢুকাইলো, আমার গাড়িতে ঢুকায় তারপর বলতেছে পিস্তল বাইর করে রাখছে জানলা দিয়ে, যদি তুই লড়স তাহলে তো এখান থেকে গুলি করে
দেবে,
ওরা খারাই রয়েছে যে মেয়েগুলো আছে ওরা হাসতেছে। তারপর আমরা চলে আসলাম ওই দিনকে, বলেছে যে ইয়েস হইছে আজকে কাজটা, আজকে তোর একটা কাজ করতে পারবি।
গাড়িটা টান দিয়ে কোথায় গেলেন?
গাড়িটা ডাইরেক্ট টান দিয়ে নতুন বাজারে বের হয়ে দৌড় দিল একদম একেবারে খিলক্ষেত্রে দিয়ে, খিলক্ষেত্রে দিকে দৌড় দেওয়ার পরই আমরা তিনটা লোক পাই একসাথে, তিনটা লোকের কাছ থেকে আমরা প্রায় 7,000-8,000 টাকার মতো আমরা ওখান থেকে পাই, এবং কি মোবাইল পাই 4টা। খারাপ না, তা আমি একটু একটু শিখতেছি যে আমি পারবো মনে করছি। তা আরেকদিন আমাকে ফোন দিল যে আজকে যাবো।
গাড়িটা তখন কোথায় গেল?
গাড়িটা আমরা মেন কথা কি, আমরা গাড়িটা পার্কিং করে হলো আমাদের নির্দিষ্ট জায়গা, সেটা হলো যে গ্যারেজ, আমাদের নির্দিষ্ট আমার ওস্তাদের ড্রেস থাকতো, 500 টাকা প্রতিদিন পাইতো ওরা, আমরা গ্যারেজের ভিতরে গাড়ি নিয়ে পার্কিং করে দিতাম, গাড়ি ওয়াশ করে থুয়ে দিত ওরা, বাস হয়ে গেছে কি এটা আমাদের গ্যারেজে রাখা গাড়ি, কিন্তু আমার গাড়িটা কিন্তু আমাদের একটা সেফ মতো আছে গাড়িটা, যদি পুলিশে ধাক্কা খায় তাহলে গাড়িটা পার্কিং টুকিং করে আমরা চলে আসি, ঝামেলা যদি না হয়, তা আমরা তো গাড়ি পাইতেছি কয়েকদিন পরপর, তা আমাদের একটা গাড়ির আসার বসে থাকলে কোন লাভ নেই। এর মাঝে মনে
হতো গাড়িটা মানে এছাড়া যদি পুলিশে যদি ঝামেলা না করতো তাহলে কি করতেন?
গাড়িটা আমরা কিছুদিন চালানোর পর যে একদম গাড়িটার বিষয়ে কোন একটা রেড পড়ে যেতেছে গাড়িটার বিষয়ে, তখন এই গাড়িটা দেখা গেছে এই গাড়িটা নাম হয়ে যায় এলিয়ান, একটা গাড়ি চুরিয়েছে, সাইনবোর্ড ছাড়া কোনো গাড়ি দেখলে আটকাই বা সার্জেন্টদের বলে ধর বা সাধারণ সিভিল, তখন আমরা গাড়িটা করতাম কি ওই যে কোনো জায়গায় পার্কিং এ ঠিয়ে দিতাম বা গাড়িটারে আমরা কোথাও রেখে আসতাম, দূরে কোথাও রেখে আসতাম, ওরা খুঁজে নিয়ে নিত, জম্মু জায়গাটা গাড়ি করে এসে পুলিশ এসে নিয়ে যেত গাড়িটাকে।
আচ্ছা, এছাড়া আপনারা গাড়ি বিক্রি করে দেওয়া?
না, আমরা গাড়ি বিক্রি করার মতো কোন সিচুয়েশন ছিল না তখন।
তখন ছিল না সিচুয়েশনটা?
ছিল না।
দিস ইজ দ্য আলটিমেট ফ্যাক্ট প্রিয় শ্রোতা, আমি এরকমও শুনেছি, যেহেতু জেবিএসবি তে অনেকদিন যাবতই বিভিন্ন রকমের স্টোরি আপনারা শুনছেন, আমি এরকমও শুনেছি যে গাড়িটা শুধুমাত্র নিয়ে গ্যারেজে ঢোকাতে বাকি, উইদিন 15 মিনিটস এর মধ্যে গাড়ির চেহারা চেঞ্জ এবং গাড়ির পার্টস গুলো এমন ভাবে খুলে ফেলা হয় যে গাড়ি খুঁজেও পাওয়া যাবে না কোথায় আছে, যে হয়তো বা আমরা সামনের দিকে গেলে এরকম কিছু পাবো। বলুন তারপর।
মানে আমাদের গাড়ি বিক্রি করাটা আমাদের মেন টার্গেট ছিল না, আমাদের মেন
টার্গেট হচ্ছে চিন্তাই করা।
চিন্তাই করা, কারণ গাড়িটা যদি আমরা বিক্রি করে ফেলি আমরা কাজ করবো কি দিয়ে? আমাদের কাজ করার কোনো জিনিসই থাকতেছে না, আমরা কি হাইড্রাইডে চিন্তাই করবো?
ওকে ওকে।
তারপর আমরা গাড়িটাকে এরকম করে, কারণ গাড়ি বেচলে আমরা টাকা পাবো ঠিকই, কিন্তু আমাদের তো মেন টার্গেট চিন্তাই ছিলই, কিন্তু এর চেয়ে বড় টার্গেট ছিল হলো ডাকাতি করা। তা আমরা এরকম ভাবে চলাফেরা করতেছি, মোটামুটি ভালো ইনকাম হইতেছে, 2000 টাকা পাইতেছি, 1000 টাকা পাইতেছি, খুব ভালো লাগতেছে। আমি কোনো কাজ করতেছি না, আমি টাকা পাইতেছি, আমি কোনো সময় ভাবতেও পাইনি যে ওরা আমার দিয়ে কোনো কাজ করাবে। তখন ওরা বলল যে একদিন মিটিং করতেছে, বলতেছে যে গ্রিল কাটার একটা দায়িত্ব নিছে সজীব, গ্রিল কাটবে কিভাবে, তা আমাকে শিখাইতেছে, একটা জানলার সামনে নিয়ে বলতেছে যে সেন্সলেসটা ল
কি লিখছে এটা
শব্দ ছাড়াই ভেঙে যাবে জিনিসটা, কোন রকম বাড়তি শব্দ হবে না, শুধু হালকা একটা আসতে টুঙ্ক একটা শব্দ হবে। তো ওইরকম করে 4-5টা রিং ভাঙতে আমাদের সময় লাগবে জাস্ট 3-4 মিনিট, এ বেশি সময় লাগবে না। এটা আমাদের ট্রেনিং দেওয়ার জন্য, তো ওখানে মনে করেন ওরা একটা জানলার মতো বানাই নিয়ে আসতো, এটা ঝুলাই ওরা বলতো এভাবে ভাঙবা, তা আমি চেষ্টা করলাম, আমি পারতেছি না, কোনো শক্ত মনে হইতেছে, কিন্তু আমার বন্ধু দুধের টঙ্কে ভেঙে গেছে, কি রে জোর খাড়াইতে হইব, হাতের ভিতরে কবজিতে জোর রাখা লাগবো, আমি কি সারা জীবন শিখেলাম হাতের কবজিতে বল করবো, এখন এটা করবো দেখি পারে কিনা, তো দিছি হইতেছে, এখন তো ভালোই লাগতেছে, হ্যাঁ এটা তো ভালোই
লাগতেছে।
তখন আমি ক্লাস 9-এ, প্রথম সেমিস্টার পরীক্ষা আমার শেষ, তারপর আমি এরকম করতেছি, করতে করতে প্রায় মোটামুটি মানে এখন দেখা গেছে কি পুলিশ এমন ভাবে রেড দিছে, এখন আমাদের কাজ পুরোটাই বন্ধ, প্রায় অনেক বন্ধ। আমি মানে মাঝখানে খুব অসুস্থ ছিলাম, আমি ওই ওদের সাথে যোগ করতে পারিনি, ওরা এর বাইরে একটা ডাকাতি করে ফেলছে, আমি পাইনি, কিন্তু আমাকে ওরা সুস্থ হওয়ার জন্য 2000 টাকা দিচ্ছিল, ওরা বড় একটা দান মারে ওই দিনকার, দান বলে আমরা কি দান বলি,
কি পরিমাণ টাকা পাই?
ওরা স্বর্ণ পাইছিল প্রায় 15-20 কোটি, আর টাকা পাইছিল নগদ 1-2 লাখ টাকা। বিয়ে বাড়িতে ডাকাতি করা হয়েছিল, আমি তো খুশি, হ্যাঁ কাজ না করে টাকা পেয়েছি, আমার তারও ভালো লাগতেছে, তা আবার ওই রূপা নামে মেয়েটাকে আবার অফার করলাম, এরকম এরকম ই করতে হবে। আমি তখন চিন্তা করলাম যে মানুষে ড্রাগ নিয়ে অনেকক্ষণ মেলামেশা করে, বেশি সময় নেয় বাড়তি, কিন্তু আমার তো এমনি বেশি বাড়তি সময় আছে, তা আমি কিছু ট্যাবলেট যৌনতা বৃদ্ধি করার জন্য যে ট্যাবলেট গুলো ইউজ করা হয় ওগুলো আমি খাওয়ার প্রোগ্রাম নিলাম, যে আমি কারণ অ্যাকচুয়ালি মানে দেখি কি ওটা খাইলে নাকি শরীরটা অনেক চাঙ্গা থাকে, তা আমি ওই জন্য ওই দিনকে আমি ওই মেয়েটার সাথে মেলামেশা করার জন্য আমি ওটা খেলাম, তো ওই দিনকে ওই মেয়েটার খুব কষ্ট হয়, মেয়েটা প্রায় ধরতে গেলে মানে ও সকালে এমন অবস্থা হয়, আমি ওকে ওই রাত্রি আবার আনি। আমি একটা কথা বলতে ভুলে গেছি যে আমি আমার বাসায় যে রাত্রেবেলা যে আমি ডাকাতি করতে যাইতেছি চিন্তাই করতে, তখন আমি বাসায় আমি কি বুঝ দিতাম সেটা আমি বলতে আমি ভুলে গেছি, সেটা হলো আমি আমার বাবাকে বলছি যে আমাদের দোকানের নাইটেও একটা কাজ করা হয়, তা আমি নাইটে ওখানে কাজ করবো, সকাল 5টার ভিতরে আমি বাসায় উপস্থিত, 4টার ভিতরে আমাদের কাজ শেষ, 5টা বাজে আস্তে আস্তে আমরা 5টার ভিতরে বাসায়, সকালবেলা ঘুমিতে ঘুরে দেখে আমি ঘুমাইতেছি ঘরে, তো ওরা তো অনেক রাত্রে ঘুমিয়ে পড়ছে, মনে করতে আমি 2-3টার দিকে এসে ঘুমিয়ে পড়ি। তারপর এরকম করে চলতেছিল, ওই মেয়েটার সাথে এটা করার পর ওই মেয়েটা খুবই রাগ হয় এবং কি ওই মেয়েটা আমার সাথে মানে সম্পর্ক মানে একদমই ক্যান্সেল করে দেওয়ার চিন্তা ভাবনা নেয়, তা আবার ও আবার আমার সাথে অ্যাডজাস্ট হয় না, ঠিক আছে সম্পর্ক রাখুন তুমি এরকম করো না, ঠিক আছে। তারপর এইভাবে করতে করতে একদিন আমার ডাকাতির জন্য নিয়ে গেল ওরা, সেই দিনটা ছিল 7ই মার্চ, আমরা বেশিরভাগ টার্গেট রাখতাম হিন্দুবাড়ি, হিন্দুবাড়িতেই সচরাচর বেশি সোনা গয়না পাওয়া যায় এবং টাকা পয়সা ক্যাশ পাওয়া যায় ওদের কাছে বেশি, তা আমরা খিল খেয়াত একটা বাড়িতে যাই। যখন ওই বাড়িটার কাছাকাছি গেল, মানে একদম চিপা চাপা রাস্তা, আমি বুঝতে পারতেছি না যে আমি কোথায় যাইতেছি। তারপর ওনারা নিয়ে গেল, নিয়ে যাওয়ার পর দেখতেছি দুইতলা একটা বাড়ি, সেখানে ওনারা গাড়িটা থামাইলো, বলতেছে যে তুই থাক আমরা যাই। তখন ওই দিনকে আমরা চারজন ছিলাম, আর একজন খুব অসুস্থ ছিল, আসতে পারেনি। সজীবও ছিল, ওই তো মেন, ওরে ছাড়া কাজ হয় না, ওরে সবাই আদর করতো আমার আর ওরে। তা চারজন ছাড়া হবে না, তিনজন এটা করা সম্ভব না। তখন প্রায় দেড়টা থেকে দুইটা, তো ওই টাইমটাই বলতেছে যে ও তো লম্বা আছে, ও আমাকে ধাক্কা দিলে আমরা উঠতে পারি। ওরটা ডেঙ্গায়া
কে লম্বা?
আমি
আপনার কথা বলছি,
আমার বলতেছে ও তো একটু লম্বা, তো ওকে দিয়ে আমরা ওইটা দেয়াল টপ কম। আমার ওরা আমার করলো কি, আমার কাঁধের উপরে একজনের পাড়া দিল, মানে আমার মনে হচ্ছে আমার কাঁধ ছিঁড়ে পড়ে যেতেছে। তারপর ওনারা উঠলো, আমার টানতেছে নিচ থেকে যে তুই ওঠ, আমার টাইন উঠতে পারতেছে না। তো কোনরকম দুইজনে মিলে টাঙ্গাটেন জোর করে উড়াইলো। উড়ানোর পর দেখি উকুল যাওয়ার দিল কায়দা ফেলছে সজীবে, এখন ভিতরে ঢোকার মতো এতটুকু জায়গা, এতটুকু জায়গা কিভাবে ঢুকে, এমনকি এইভাবে ঢুক, এইভাবে
ঢুকে।
আমি মানে এত ধরাইতেছি, মানে আমার ভিতর আমি নেই। এখন দেখতেছি যে ওরা ভিতরে ঢুকে বলতেছে যে ঢোকনা ঢোকনা, ঢুকলাম। ঢোকার পর দেখতেছি যে এই পাশে ঢুকছি, ওরা এটা মানে ভাঙ্গা একটু শব্দ শুনছে, স্বামী স্ত্রী জাস্ট, মনে হয় দুই তিন দিন হবে বিয়ে হয়েছে ওদের, নতুন সংসার ওদের। তো রাত্রে বেলা ওরা মশারির ভিতরে ছেলে বাইর হইয়া আলাপ পাইছে, ছেলে যে কোনায় বসে আছে, হাবলা টাইপের ছেলে, ছেলেটা সম্ভবত মনে হয়। তা ও কোনায় যা বসে আছে, ঢুকে দেখি কি কোনায় লাইট জ্বালানোর পর মেয়ে চিল্লা পালা শুরু করছে, মেয়েটার মুখটার ভিতরে চাঁদ দিয়ে ধরছে আমার হোস্টেলে। আর ওই ছেলেটার যে আর একটা পোলা ধরছে, ধরে ওই যে চাদর টান দিয়ে পোলার মুখ ভাঙিয়ে ফেলছে।
আমাকে একটু বলেন তো, এই যে বাসায় ওরা গেল হঠাৎ করে তো যায় না, নিশ্চয়ই খোঁজ খবর নিয়েছে, বাড়িটা সম্পর্কে ইনফরমেশন নিয়েছে, এগুলো কি আপনি জানতেন আগে থেকে নাকি জাস্ট আপনাকে অপরচুনিটি?
আমি জানতাম না,
আপনাকে জাস্ট অপরচুনিটি দিয়ে গেছে।
আমি পরে জানতে পারি,
পরে জানতে পেরেছেন। ওকে, কিসের গ্রিল কাটলেন আপনারা? এটা
আমরা কাটলাম জানলার গ্রিল, জানলার উপর এক ধরনের ই থাকে,
সানসেট
উপর পাড়া দিয়া ওরা ওইটা করলো।
ঠিক আছে, ঢুকেছেন আপনারা ওই বাড়িতে? কি পুরো শুধু ওরাই ছিল নাকি আরো লোক?
ওরা দুজন ছিল, কারণ ওদের নতুন বিবাহিত
দম্পতি।
নিচে কেউ ছিল কিনা সেটা আমি বলতে পারি না, কিন্তু উপরে আমরা ছিলাম, মানে সব লাইট লোড বন্ধ ছিল, শীত ছিল, তো সবাই একদম নীরব, কোন রকম ই না, মানে একটু ঠান্ডা ছিল হালকা।
তো মেয়েটা চিল্লা পাল্লা গুলো বিল্ডিং এ সবার জেনে যাওয়ার কথা
না? চিল্লা পাল্লা বলতে কি, ওরা তখন বুঝতে পারে না যে আমরা আসছি ভিতরে, কিন্তু ও ছেলেটা বুঝতে পারছে, ছেলেটা হয়তো বা টয়লেটে কিছু গিয়েছিল, তখন ছেলেটা বুঝতে, তখন ছেলেটা যে কোনায় বসে আছে, হয়তো এরকম কিছু হবে। তা আমি খুব সবসময় বলছি আমি খুব ঘামাই, আমি খুব ঘামাইতেছি, আর আমি শরীর ঘামাইলে আমি অনেক কালো হয়ে যাই। তখন মানে আমি ভিতরে ঢোকার পর আমি মানে আমি সাহস পাইতেছি না কিছু যে করবো একটা, তা আমার বলতে চাপাটি দিয়েছে আমার হাতে, একটা চাইনিজ চাপাটি, বলছে ওরে একটা কোক মার, পোলাটাকে কোক মারতে বলতেছে। তা আমি বলতেছি আমি পারবো না, আমার চটকনা আছে বিশ থেকে ইকরাম ভাই, সে আমার চটকনা আছে অনেক জোরে, আমার শরীরে যদি কেউ চটকনা দেয় বাড়ি দেয় আমি সেটা সহ্য করতে পারি না। তো আমি ধাক্কা মারছি, মারে আমি মনে হচ্ছে অনেক লম্বা ছিলাম, খাটো ছিল, ওনাকে ধাক্কা মারছি। তুমি থাপড় দিলেন কেন? করে যে কোপ মার যা, তোর পরে দেখুন। তা ঠিক আছে, আমি আমি কোপ মারি নাই, আমি বলছি আমি মানবো না, আমি লাত্তি মারছি, দুইটা বুক পাশে দুইটা লাত্তি মারছি। লাত্তি মারার পর ও এমন জোরে জোরে চিলাইতেছে, আর মেয়েটাকে কষ্ট কি, মেয়েটার মুখ বাঁধা ফেলছে, মুখ বলতেছে টাকা পয়সা কই। এখন আর একটা বলছে মুখ বাঁধা থাকলে টাকা পয়সা কথা কইবে কেন, মুখ খোল, চিল্লান দিবি একটা ছুরি সামনে আর পিস্তল। এখন মায়া কয়ে কি টাকা পয়সা নাই, টাকা পয়সা দিতে পারবো না, কয়ে তোর জানের বয় নেই, কয়ে না আমার জানের বয় না, মেরাল। পরে পোলা বলতেছে এমন কয়ে, মানে ও তো খালি হাজারি করতেছে এমন করতেছে। তারপর আমার বলতেছে টাকা দিবি না, পরে পোলার যে আমার দুই তিনটা লাত্তি মারছে, আমি টাকা দিবি না, আমি তো সাহস আমার আইতেছে, টাকা দিবি না, দুইটা লাত্তি মারছি, পোলা তো শুয়ে পড়ছে। ছেলেটা তো কোনো কথা বলতে পারতেছে না, মেয়েটা বলতেছে ঠিক আছে আপনার যা পারেন নিয়ে যান। পরে মেয়েটার আগে করলো কি, এখন সবকিছু গুছাইলাম, মেয়ের কাপড়ের ভিতরে সবকিছু গুছাইলাম আমরা। আমরা ওই দিনে স্বর্ণ পাইছি প্রায়, আমি তো বড়ি বুঝি না, আমাকে বলছে ওনারা কি 10-12 বড়ি হবে, আর ওই টাকা পাইছি 80,000 টাকার মতো ক্যাশ, আর এমনি নতুন কাপড় পাওয়া হয়েছিল কে কমসে কম 8-10টা হবে কাপড়, আর এমনি পায়জামা পায়জামা যা হয় আর কি সব নিয়ে আসতে একদম
কাছে কাছে ঘরবাড়ি চাষাই
যাকে বলে, হারিপাতিল তো আনি নাই, কিন্তু এমনি কাপড় নোট ভালো যে নোট বিয়েতে যে নতুন কাপড় গুলো দেওয়া হবে গিফট যেসব ওগুলো। তারপর ওই মেয়েটাকে এখন কি হলো, মেয়েটাকে ওরা দর্শন শুরু করলো একে একে, হাজবেন্ডকে সামনে বসাইয়া পা হাত বেঁধে বসাইয়া রুমের কোণাতে ফেলে তারপর তারা দর্শন শুরু করলো মেয়েটাকে, একে একে সবাই দর্শন করলো, তারপর আমাকে বলতেছে কর।
প্রিয় শ্রোতা, আমরা বিরতির শব্দ শুনতে পেয়েছি, এখানে ছোট্ট একটা বিরতি নিতে চাই। আপনারা সবাই শুনছেন রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিব, এবিসি রেডিও এফএম 89.2 এ। আমরা ফিরে আসতে চাই মাত্র 4 মিনিট পরে, আর ওকে দেখার জন্য চলে আসতে পারেন আমাদের এবিসি রেডিওর ফেসবুক ভেরিফাইড পেজে, কিংবা আসতে পারেন ওর সাথে যোগাযোগ করতে হলে আমার পেজটিতেও, www.facebook.com/ kibria.rj আমি আবারও বলছি KEBRIA not KIB KEBRIA.rj এপিএসটি আছে আরজি কিবরিয়া নামে প্রায় 12 লাখের মতো ফ্যান রয়েছে বেস্টিতে লাইক দেওয়ার সঙ্গে সঙ্গে আপনারা মেম্বার হয়ে যাবেন ফিরে আসছি ঠিক 4 মিনিট পর
রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্টস যাহা বলিব সত্য বলিব রিচার্জ ইয়োরসেলফ
40 কোটি ভোক্তার প্রিয় পানীয় 18 কোটি মানুষের গর্ব রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার মনে রেখো রয়্যাল টাইগার জিতবে সুন্দর আগামীটা তারা গড়বে রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক রিচার্জ ইয়োরসেলফ
Tiger Drink presents Jaha Bolibo Shotto Bolibo Recharge yourself
চার্মিন পর আরো একবার মোস্ট ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিঙ্ক প্রেজেন্স জেবিএসবি অর্থাৎ যাহা বলিব সত্য বলিবতে আমি আরজে কিবরিয়া রয়েছি আপনার সঙ্গে এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2 আবারও ফিরবো রাশেদের কাছে আর ওকে দেখার জন্য আপনারা চলে আসতে পারেন আমাদের ফেসবুক পেজে আমাদের ফেসবুকের ঠিকানা www.facebook.com/abcradioFM89.2 ওকে হ্যাঁ রাশেদ তারপর
তারপর আমি ওই মেয়েটার সাথে মেলামেশা করলাম মেয়েটার পা বান্ধা অবস্থায় তো মেয়েটা খুব আহাজারি করতেছিল মেয়েটা বলতেছিল আমার স্বামী মাকে রাখবেন আমাকে ছেড়ে দেন আপনার কিন্তু মেয়েটার তো মুখ চাইপে ধরে তো করা হইতেছে একজনের মুখ চাইপে ধরে রাখছে একজনের হাত ধরে স্বামীটার তখন চোখ বুঝে একবার মেলে আমার খুব কষ্ট লাগতেছিল তখন কিন্তু আমার কিছু করার নেই কারণ আমি এখানে কিছু বলতে গেলে আমাকে আগেই বসে তোর দেখে ফেলাম পরে মেয়েটারে বাইন্দা মুখ বাইন্দা পকের ঘরে ফেলাইতে আসছে যেন ওরা দুজনের ভিতরে কেউই যেন ঘর থেকে বের না হইতে পারে এবং কি করতে পারে পরে কি হয়েছে সেটা আমি সঠিক বলতে পারি না কিন্তু যে আমাদের খবরটা দেয় সে বলছে যে তারা এই বিষয়টা নিয়ে বেশি বাড়াবাড়ি করে না
ইনফরমারের বিষয়টা নিয়ে ইনফরমার জিনিসটা দিয়েছিল ইনফরমেশনটা সো সে জানাই পরবর্তীতে কি হয়েছে না
সে বললো যে ওই যে মেয়েটাকে ধর্ষণ করেছে সে এটা নিয়ে কোনো মার্কেটিং করে না কেস মামলা এইসব কিছু করে না কারণ তার মান সম্মানের দিকে তাকায় এটা জানাজানি হয়ে যাবে দেখে এরকম কিছু করে না সে নাকি ওই ছেলেটা হাবলা টাইপে ছিল ছেলেটাকে বুঝাই ফেলছে যেভাবে হোক তারপর আমরা ওটা কোনো ই করে নাই ওটা ওর কাছ থেকে শুনছি
যখন এই চিন্তায় কাজগুলো করতেন এগুলো কি মুখ বাঁধা থাকতো নাকি নর্মাল ফেস
আমাদের মুখ হালকা বাঁধা থাকতো এতটুকু কালো কাপড় দিয়ে ঢাকা থাকতো এতটুকু জাস্ট অন্য কোনো কিছু ইউজ করা হতো না আর আমরা রাস্তায় বের হলে ওর সঙ্গে আমরা কোনো মুখ ঢাকতাম না আমরা সেজন্য আমি একটু ভয় থাকি আতঙ্কে থাকি সবসময় আমি বের হই খুব কম বিশ্ব রোডের লাইনে একটু খুব কম বের হই মানে এদিকে আমরা খুব অনেক কাজ করছি এইভাবে কাজ করতেছিলাম তা মেন যে সঙ্গে আমি মানে বুঝতে শিখি এখন আমি পারবো এটা করতে তখনই একটা মেয়ে আমার জীবনে আসে তার জন্য আমার এখানে আসা তার নাম হলো তানিয়া
আপনারা যারা এই কাজটা করছেন আপনাদের গ্রুপ বিশেষ করে সজীব এবং আপনারা 6 জন এবং আপনাদের মতো তো অসংখ্য গ্রুপ আছে ঢাকা সিটিতে যারা কাজগুলো করে আপনাদের এক গ্রুপের সাথে আর গ্রুপের পরিচয় আছে
পরিচয় বলতে তাদের সাথে শত্রুতা থাকে সবসময়
শত্রুতা থাকে কি ধরনের
যেমন এই গ্রুপের লোক ওই এলাকার লোকের যদি আমরা কোন রকম কোনো কিছু রাখি তাহলে এটা কৈফত আমাদের দেওয়া লাগে আমাদের এলাকার লোকের কাছ থেকে মাল সামনা রাখছো
মানে যার যে এলাকা সে এলাকায় সেই সম্রাট
এর বাইরে সে কিছু করতে পারবে না কিন্তু আমাদের যে গ্রুপ যে জায়গাটা এই জায়গাটার ভিতরে বেশি ইনকাম ছিল
আপনাদের এলাকাটা কোনটা
আমাদের এলাকাটা ছিল বাড্ডা থেকে একদম টঙ্গী গাজীপুর এই পর্যন্ত ওদিকে কোনো আর গ্রুপ ছিল
কি কোনো বড় ভাই নিয়ন্ত্রণ করতো নাকি আপনারা
আমাদের কোনো বড় ভাই ওই
সঞ্জীবই বড় ভাই
না না
তাহলে
সেন্টু
সে আপনাদেরকে নিয়ন্ত্রণ
করতো সে আমাদের নিয়ন্ত্রণ করতো কিন্তু এর উপরে কোনো নিয়ন্ত্রক ছিল কিনা সেটা আমি বলতে পারি না আমি জানি না কিন্তু ছিল না আমার মনে হয়
ওকে আপনি তানিয়ার কথা বলছিলেন বলুন তানিয়ার জন্য আপনি এখানে আসা আপনি বলছিলেন যে
হ্যাঁ আমি মেন আমার এখানে আসার একমাত্র টার্গেট হলো তানিয়া তারপর আমার টার্গেট ছিল যে আমি মেয়েদের প্রতি আমার একটা লালসা এমনি মেয়ে পাইতেছি দেহ বিক্রি করে যে মেয়েদের পাইতেছি এগুলো আমার মানে মনের চাহিদা পূরণ হইতেছে না তা আমি পারতেছি না আমার মেন কথা হলো আমি যে মেয়েদের সাথে নতুন প্রেম করব ওদের সাথে সম্পর্ক করা একটা অন্যরকম আর এমনি ইতে সম্পর্ক করা অন্যরকম তারপর আমি তানিয়ার নাম্বারটা আমি নেই একমাত্র হলো আমার বন্ধু তার নাম হলো আরমান ও ওর সাথে প্রেম করতো তা ওকে আমি প্রথম দিন ফোন দিছি তো খুবই মানে আমি খুবই এক্সাইটেড না আমি ওর সাথে প্রেম করবই ফোন দেওয়ার পর আমি মিস কল দিয়ে আমার ফোনটা অফ করে দিচ্ছি আমি খুব ডরাইতেছি মেয়েটা না কি না বলে পরবর্তীতে ফোন দেওয়ার পর মেয়েটা ফোন দিছে, ফোন দেওয়ার পর সালাম দিল কি আপনি, আমি বললাম যে আমি অমুক, আমি বলছি মাসুম আমার নাম, তারপর বলতেছে যে ঠিক আছে আমি একটা ভুল নাম দিছি, বলতেছি যে আমি আপনার একটা বন্ধু হতে চাই, বন্ধু হবেন ঠিক আছে ভালো কথা বন্ধু হলাম, তবে এরকম করতে করতে কিছুদিন পরে আমি ওকে আমি ডাইরেক্ট অফার করবি আমি তোমার ভালোবাসি ফোনের মাধ্যমে। সে থাকে তখন কিশোরগঞ্জ, আমি ঢাকা, সেটা ছিল 2013 শোভাযাত্রার আগের দিন আমি ওকে বলি আমি তোমাকে ভালোবাসি, ওর সাথে কথা বলার 10 দিনের মাথায় আমি ওকে বলে আমি ওকে ভালোবাসি, তা ও আমাকে বলে আমি এটা জানাতে পারবো না এখন, আমি তোমাকে পরে জানাবো, তা ও আমাকে শোভাযাত্রার রাত্রের দিন আমাকে ফোন দিয়ে বলতেছে আই লাভ ইউ টু, এবং ও আমাকে কোরআন শরীফ তেলাওয়াত করে শুনেছে। আমি খুবই ভয় ছিলাম যে ও আমাকে কখন এটা বলবে, কিন্তু ওর প্রতি আমার এমন একটা আকর্ষণ জাগে যে অন্য কোনো মেয়ের প্রতি আমার কোনো এরকম ছিল না। আমি আফরুজার সাথে কথা বলতেছি কন্টিনিউ, কিন্তু এর মাঝখানেই আফরুজা বাবা আমার সাথে খারাপ বিহেভ করে যে আমার মেয়ের সাথে তুমি কথা বলবো না, আমার মেয়ের সাথে তুমি ই করবা না, তোমার ফ্যামিলি ভালো না, এসে নেই না সেই না এ বলতেছে, তা আমি খুব কষ্ট পাই কথাটা শুনে, তা আমি ওর সাথে টোটালি কথা বলা বন্ধ করে দিই। তখনই আমার ভিতরে জায়গা আমি একটা রিয়েল প্রেম করবো আফরুজা ছাড়া, আমি দেখাই দিব আমি প্রেম করতে পারি। তারপর আফরুজা খুবই কান্নাকাটি করতো, ও আমাকে খুব ভালোবাসে, আমি ওর কথা মানে কি বলবো, মানে আমার এত ভালোবাসা, আমার মা বাবা যদি পৃথিবীতে কেউ ভালোবাসতো ওই, এছাড়া কেউ ভালোবাসতে পারবে না আমাকে। ও আমাকে ফোন দিত কিন্তু আমি সবসময় ফোন ওয়েটিং এ রাখতাম, আমি তানিয়ার সাথে কথা বলতাম সবসময়, ও সে ও আমাকে সবার বাড়িতে রাতে ফোন দেয়, সারা রাত নামাজ পড়ে ওর সাথে কথা বলি, বের হয়ে কথা বলি, আজাদ মসজিদ যাইতেছি, বাইতুল মোকাররম যাইতেছি, ওর সাথে কথা বলতেছি, ও নামাজ পড়তেছি আমি নামাজ পড়তেছি, এরকম করে করে অনেকদিন চলে গেল। ওর সাথে দেখা করার ডিল পড়লো আমার, ওর সাথে দেখা করার আগের দিন আমি কাজে গেলাম, সেদিন ছিল 1 তারিখ রাত্রেবেলা গেলাম, ওই দিন আমাদের গাড়ি ছিল না, আমাদের গাড়িটা ওই যে আমার যে গাড়িটাতে কাজ করতাম করোলা ছিল, গাড়িটা খুব নর্মাল একটা গাড়ি ছিল, এটা ম্যানুয়াল ছিল, এটা অটো ছিল না, তা ওই গাড়িটা তেমন একটা ই হতো না, তা আমরা ওইটা চেঞ্জ করে একটা নোয়া গাড়ি আমরা ই করলাম ম্যানেজ করলাম, তো ওই গাড়িটা আবার খুব ভালো চলতেছে। তা আমরা যেদিনকে এই কাজটা করলাম, আমরা যাইতেছি, যাওয়ার পর এখন আমাদের বিপরীত যে গ্রুপটা ওই গ্রুপের এক লোককে মারার প্রোগ্রাম করছে,
মানে আপনারা মেরে ফেলবেন?
হ্যাঁ আমরা মেরে ফেলবো।
কেন মেরে ফেলবেন?
মেরে ফেলবো, ও আমাদের এখান থেকে কথা নিয়ে ওখানে দেয়, আর ওখানে কথা এখানে না দেয়, কিন্তু ও ওদের লোক ছিল।
কোথায় কোথায় দেয়?
ওই গ্রুপের সাথে বাড্ডার পর যে গ্রুপটা হাতির জিলে, যে গ্রুপটা কি বলা হয় বর্তমানে, সেই হাতির জিলের গ্রুপের কাছে আমাদের এই গ্রুপের এটা সংবাদটা নিয়ে দিয়ে দিত।
এটা কে দিত?
ওই একটা ছেলে,
তার
নাম হ্যাঁ ইনফর্মার ছিল, তার নাম আমি বলবো না, ও ওই কাজটা করতো, তা আমাদের বড় ভাই জানতে পারে বিষয়টা,
কি জানতে পারে? সেন্টু।
হ্যাঁ জানতে পারে, তা উনি বলছে যে উনি মেরে ফেলবো কে, তা ওরে আমরা পামো কোথায়, ওর বাসার এখানে পামো, ওরে ফোন দিছি ও বাইরে হয়েছে, বাইর হওয়ার পর ওই দিনকে আমি প্রথম তাকে চাপাড়িতে কূপ মারি, বলতেছে তোর চাপাড়িতে কূপ মার, আমি একটা কূপ মারি পিঠে, পিঠে কূপ মারার পর মাকে চিলান দিয়ে শুয়ে পড়ে মাটিতে, মাটিতে শুয়ে
দেওয়া
আমরা কাজটা করি হলো বিশ্ব রোড খিল খেতের মাঝামাঝি, ওকে ডাইকে নিয়ে আসা হয়, ও থাকতো খিল খেত।
ওকে আপনাদের ইনফরমেশন দিত?
ও আমাদের ইনফরমেশন ছিল, কিন্তু ও আমাদের ইনফরমেশনটা দিয়ে ও ওখানে জানাইছে আমরা কত টাকার কাজ করলাম, এটা ওখানে জানাইতেছে, আর ওরা পরবর্তীতে ওই আমাদের কাজগুলার ওরা ডিসমিস করে দিতেছে, আমাদের নামে কিস করবো, এই হুমকি দেয় ওই হুমকি দেয়, কিন্তু ও কিন্তু এই কাজ করতেছে।
ওকে
তার পরবর্তীতে ওকে মারা হলো, ওকে মানে একটা কোপ মারার পর ও শুয়ে পড়ছে, আমি মানে একটা কোপ মারার পর আমার মানে বুকের ভিতরে আরো সাহস এসে পড়লো, আমি আরো 2টা কোপ দিব ওকে, আমি তো ও শুয়ে পড়ার পর ওর বুকের উপর পার মারলো সজীবে, ওর বুকের উপরে বসে পড়ছে, রাস্তায় ভিতরে কোনো লোক নেই, খালি গাড়িটা আনতেছে বুক করে দূর, আর কোনো গাড়ি থামতেছে না, একটা গাড়ি আসতেছে একটাই জোরে যাই ফেলে যেতেছে, আর আমরা নিয়ে গেছি ওরে একটু ছোট ছোট এয়ারপোর্টের এদিকে, দেখবেন ছোট ছোট জঙ্গলের মতো আস, জঙ্গলের এখানে ফেলায়, যে সময় ওর বুকের উপরে পাটটা দেওয়া হয় তখনই ও মানে ও শ্বাস ছেড়ে দিতেছে, মানে জোরে জোরে ই করতেছে, তখন ওর গলা পাশে একটা পার মারা হয়, তবে আমি ওর ওর বুক পাশে 2টা পার দেই, পার দেওয়ার পরই ও আর শ্বাস নিতে পারতেছে না, ও ওখানে মানে ই হয়ে গেল। আমি মানে কোপটা দেওয়ার পর আমার শরীরে রক্ত ছিটে আসছে, আমি ওই দিনকে খুবই মানে মানসিক দিক দিয়ে খুবই ভেঙে পড়ছি, যে আমি কি করলাম, এটা আমি তো মানুষকে খুন করে ফেললাম, আমি করলাম না অন্য কেউ করলো, না আমি করি না, এটা আমি করি নাই, তো এটা আমার লগের জন্য রেখেছি, আমি করি না এটা খুন, আমি খুনের দায়িত্ব নিতে পারবো না, আমি তো খুন করিনি, আমি জাস্ট একটু কোপ দিছি, কিন্তু খুন তো করছে আরেকজন, তবে এটা মানে আমি নিজে মানে নিজের সান্ত্বনা দিতেছি যে না আমি এটা করবো না, তখন আমি এই বিষয়টা আমি তানিয়াকে বলি যে আমি এরকম আসতে করছি, তুমি কি করছো, এটা তো একদমই করা ঠিক হয় না, তুমি অনেকবার ভুল কাজ করছো, তোমার এটা করা একদমই ঠিক হয় না, আমার মানে কান্নাকাটি শুরু করে দিছি, তারপর আমি ওর প্রতি খুবই ছিলাম, তো ও বলতেছে এই কাজ থেকে তুমি চলে আসো, চলে আসো, নাহলে তুমি তোমার সাথে আমি সম্পর্ক করবো না, তুমি চলে আসো, তারপর আমি কি হলো, আমি বললাম ঠিক আছে, ওরে আমি সম্পূর্ণভাবে বুঝতাম না যে আমি আসলে খুন করতেছি, পরে আমি হাইচুর হয়ে যেতাম, আরে না আমি এগুলো করবো কেন, পাগল নাকি আমি ছোট, আমি এগুলো কিভাবে করবো, আমি প্রথম সত্যিটা বলতাম, তারপর আমাদের এলাকায় একদিন একটা ঝগড়া হলো, মেম্বারের ছেলে আমাদের এলাকায় মারামারি করতে আসছে, কুড়িল থেকে আমাদের এলাকায় এসে মারামারি করতে আমাদের ছোট ভাইকে পিটাইছে, তা আমি ওখানে কি করলাম, ওই মেম্বারের ছেলে চাপাটি নিয়ে আসছে মারার জন্য, এদিন প্রচুর ধুমে বৃষ্টি পড়তেছে, আমি একটা মোটা ডাল নিয়ে পিছন দিয়ে এমন জোরে একটা বাড়ি মারছি, ওখানে সে শুয়ে পড়ছে, মায়ের আমি দৌড়ে চলে আসি, কারণ আমি তো বলছি আমি আগে ভিতু আমার হাত পা কাঁপা শুরু করছি, আমি দৌড়ে চলে আসছি। তো ওদিনকে মারার পর আমি চলে আসছি, তারপর আমি ওকে বলার পর বলছি তুমি এখানে আর এইসব কাজ করো না, তুমি প্লিজ তুমি এখান থেকে মুক্তি হও, তাহলে তুমি আমার পাবা। তো ঠিক আছে, তো ওই যে ওই পোলাটারে খুন করলাম, ওদিনকে খুন করার পর ওদিনকে আমরা প্রায় সবাই মানে একটু ভীত হয়ে গেছিলাম যে আসলে ওই গ্রুপটা আমাদের কোনো ক্ষতি করে কিনা। তারপর এই মাঝখানে ওই গ্রুপের সাথে আমাদের এক গ্রুপের এক ছেলের কন্টাক্ট হয়ে যায় যে সেন্টুরি মারতে হবে,
সেন্টুরি মারতে হবে মানে আপনাদের গ্রুপ লিডার,
আমাদের লিডারকে মারতে হবে, যে ওকে ওকে সরাই ফেললেই সব ডিসমিস। তাকে মানে মারার প্রোগ্রাম হয়েছে সেটা আমরা পরে জানতে পারি, তা আমি টোটালি কাজ ওদের সাথে অফ করে দিই, কারণ আমি তানিয়ার দিকে খুবই ঝুঁকে পড়ছি, আমি ওর সাথে খুবই ভালো সম্পর্ক দিচ্ছি, ওদিকে আফরুজের সাথে আমার কোনো রিলেশন হইতেছে না। তারপর ওই দুই তারিখে আমার সাথে দেখা করতে গেলাম, ওদিনকে আমি 2000 টাকা নিয়েছি আমার ভাইয়ের কাছ থেকে, তা আমার ভালো ভালো দামি দামি মোবাইল চালাইতাম, তা আমি ওদিনকে ওর সাথে দেখা করতে গেলাম, আমার দুইটা ফ্রেন্ড নিয়ে গেলাম, আমি খুবই এক্সাইটেড, আমি ওকে দেখবো, আমার খুব ভালো লাগবে ওকে, ও খুব সুন্দর। তা আমি গেলাম কিশোরগঞ্জ, গেলাম ওর সাথে দেখা করার জন্য, ওর মাকে নিয়ে আসছে, ওর বাবা নাই, ওর বাবা মারা গেছে ছোটবেলায়। তারপর আমাদের ভিতরে একটা ডিল ছিল যে কাকে কে আগে চিনে। তারপর আমি আমার মনের ভিতরে আমি ওর এত ভালোবাসি যে আমি বুঝাতে পারবো না কখনো কাউকে। ওখানে যাওয়ার পরে আমি দূর থেকে চিনে ফেলছি যে ওই তানিয়া, আমি পিছন দিয়ে যে ওকে টোকা মেরে বলতেছি হায়, আমি কিন্তু শিওর ছিলাম না ও, কিন্তু আমি তাও মন থেকে শিওর যে ওই। তারপর যাই দেখতেছি যে ও, তারপর বলতেছে হায়। তারপর আমি বন্ধুদের আগেই বলে রাখছি যে যদি মায়া পছন্দ হয় তাহলে তোমরা হাত আঙ্গাবা, আর যদি না পছন্দ হয় তাহলে তোমার হাতটা নিচে দিবা। তা ওরা মায়াকে বোরকা পরা অবস্থা দেখি ওরা হাত আঙ্গায় রাখছে, মেয়েটা বোরকা পরে আসছিল তা হাত আঙ্গায় রাখছে। তা আমি মুখোশটা খোলার পর আমার এত ভালো লাগছে, আমার এমন একটা অনুভূতি হচ্ছে, মনে হচ্ছে আমি নতুন একটা পৃথিবীতে আমি আবার আসছি, আমি আমি ভালো হয়ে যাবো, আমি পাপ কাজ করবো না। তখন আমি মনের ভিতরে একটা উদ্যোগ নিয়ে আমি পাপ কাজ করবো না, ভালো হয়ে যাবো। তখনই আমি ওকে নিয়ে একটা ভালো একটা রেস্টুরেন্টে যাই, সেই রেস্টুরেন্টের নাম হলো গাংচিল, ওখানে আমরা খাওয়া দাওয়া করি, ওকে আমি দুইটা ছবি দেই আমার, আর ওকে কিছু চকলেট গিফট করি আমি, আমি চলে আসি। চলে আসার পর ওর সাথে কথা চলতেছিল কন্টিনিউ, আমি রোজার মাসে প্রোগ্রাম করি আমি তানিয়াকে বিয়ে করবো। তখন আমার মন থেকে একটা প্রশ্ন জাগলো যে আমি ওর নাকে নাকফুল পরা দেখছিলাম বড়, যেটা মেয়েদের বিয়ে হলে পরানো হয়। তা আমি ওকে প্রশ্ন করলাম, দেখো আমি তোমাকে বিয়ে করব, তোমার বিয়ের পর কেউ যদি আমাকে বলে যে তুমি বিবাহিত ছিলা বা তুমি এরকম কিছু ছিলা, মানে আমার মনে হয় একটা প্রশ্ন আমি ওকে করলাম, যেমন প্রেম করতে হলে যে প্রশ্নগুলো করা লাগে এখন বর্তমানে আর কি। তা ও রাত্রেবেলা কেঁদে কেঁদে বলতেছে যে আমি বিবাহিত। তার বয়স এখন বর্তমানে 17 বছর, আর যখন তার 12 বছর বয়স তখন তার মা তাকে জোর করে বিয়ে দেয়। লোকটার বয়স ছিল প্রায় 27 থেকে 28 বছর বয়স হবে, তার চেয়ে ডাবল বয়স। তার সাথে বিয়ে দেয় সে, আর বিয়ে দেওয়ার পর সে তার সাথে সংসার করে না, সে আমার বলতেছে তার সাথে সে সংসার করেনি, এবং কি সে অনেক ছোট ছেলে দেখে তার সাথে সে থাকিও নি রাত্রেও, মানে তাদের যে স্বামী স্ত্রী যে সম্পর্ক সেটা হয়নি, সে আমাকে বলতেছিল। আমি তাকে যেহেতু এতই ভালোবাসি তাহলে আমি মন থেকে নিলাম যে না ঠিক আছে, যেহেতু বলছে হতেই পারে বিষয়টা, তা আমি এটার কোন মূল্যায়ন না করে আমি আমার বিয়েটা ক্যান্সেল করে ফেললাম যে ঠিক আছে এখন বিয়ে করার দরকার নেই, সামনে দেখি, যেহেতু আমি এখন 9 ক্লিয়ার করছি আমি 10 উঠবো। ওর সাথে বললাম যে ঠিক আছে আমি তোমাকে দেখতে যাবো ঈদের পর দিন, ঈদের পর দিন দেখে যাবো ঠিক আছে আমি তোমাকে পরীক্ষা করবো। আমার মনের ভিতরে একটা বাসা বাঁধে যে আমি ওর সাথে ফিজিক্যাল করবো, আমি দেখবো ওই যে যাকেও বিয়ে করছে তার সাথে তার কোনো সম্পর্ক হয়েছে কিনা সেটা আমি বুঝতে পারবো, কারণ আমার এখন একটু আইডিয়া আছে সেটা সেটা আমি মানে করতে পারবো। তখন আমি তাকে বললাম যে আমি তোমার সাথে দেখা করবো এবং আমি তোমাকে পরীক্ষা করবো, আমি তোমাকে যে কোনো পরীক্ষা দিতে রাজি, কিন্তু আমি তোমাকে ভালোবাসি, তুমি আমার কখনো আমাকে বলবো না তুমি আমার ভুলে যেতে চাও। ঠিক ওকে, 2013 যে ঈদটা সেটা হয় সম্ভবত 9 তারিখে শুক্রবার, আর শনিবার আমি ওর সাথে দেখা করতে যাই কিশোরগঞ্জ। এ ফাঁকে আবার আমার গ্রামে আমার ওই আফরুজের সাথে দেখা করতে যাওয়ার কথা ছিল, তা ঈদের পর দিন তো যাবো না, এর পর দিন আর কি ওর সাথে দেখা করে আসে। তারপর আমি ওর সাথে দেখা করার জন্য গেলাম, ও আসছে, ওর সিমটা আমি চেঞ্জ করে দিলাম, আমি একটা নতুন একটা সিম কিনে দিলাম ওকে, ওকে অনেক ছেলে ডিস্টার্ব করে সেজন্য, আর ওর সাথে আমি কথা বললাম এবং কি ওকে আমি নিয়ে কিশোরগঞ্জ মেন টাউনে ঘুরলাম। আমি ঈদের আগে একটা কাজ করছিলাম সেটা বলিনি, আমি আমি ঈদের আগে একটা কাজ করছিলাম সেটার ভিতরে আমার প্রায় 10-12 হাজার টাকা করে পাই প্রত্যেকে। সেটা ছিল একটা ব্যাংকের থেকে একটা লোক বের হওয়ার পর আমার ওখান থেকে ডাকাতি করি, ব্যাংক থেকে বের হওয়ার পর লোকটাকে আমরা দুইটা পিঠে পোচ দিয়ে আমরা ওটা নিয়ে আসি, টাকা নিয়ে আসি প্রায় 6-7 লাখ টাকার মতো আমরা টাকা নিয়ে আসি। ওই লোকটা অনেক কান্নাকাটি করে বলতেছে যে এটা আমার আমার সমিতির টাকা, আমি মাপছি আপনার কাছে টাকা নিয়েন না, আমার অনেক কান্নাকাটি করে কিন্তু কোনো লাভ হয়নি।
এগুলো তো আপনারা যখন করেন তখন আপনাদের কাছে এগুলো কোনো সেন্স থাকে না,
আমাদের কোনো সেন্স থাকে না, এবং কি আমরা আমাদের মাথা তখন আর অনেক গরম থাকে, ওরে মাইরা ফেলবো
এই ধরনের কথাবার্তা বললে সঙ্গে সঙ্গে
এসব কথা বলি মার, কারণ এই কথা যদি শুনি তাহলে মায়া লাগবে, মানুষ বলতেই মায়া আছে কিন্তু আমরা পশু না, আমাদের মায়া নেই, আমাদের মায়া আছে, কিন্তু ও যে কথাগুলো বলবে সেই কথাগুলো শোনার আগে মার দিতে হলে ওই কথাগুলো বলবে না, এটা আমার আমার দিক থেকে আমি যেটা আমি মনে করি। তারপর ওকে মারধর করে আমার টাকাটা নেওয়ার পর আমাদের টাকা কম দেওয়া হয়, বলতেছে যে কোন বড় ভাই নাকি এখান থেকে টাকা খায়, আমরা সাতজন লোক থাকি 20,000 টাকা করে পাই, আর বাকিগুলো আমাদের বড় ভাই বলতেছে আমরা বড়টাই কিনবো, আরো দুইটা মাল কিনবো। সেন্টু ভাইয়ের সাথে আমার লাস্ট দেখা।
ওকে,
তারপর ওখান থেকে চলে আসলাম। সেন্টু ভাই আমার বোনাস দিল 1,000 টাকা, তোর এটা বকশিস যা আমার পকেট থেকে। সজীবের দিল, আমি খুব সুন্দর করে ইটা ইটা ওই দিনকার রাত্রের বেলা আমি ওর সাথে ফিজিক্যাল করব, এরকম একটা প্রোগ্রাম। আমি ওই যে বললাম আমি ট্যাবলেট, আমি ওই যৌনশক্তির ট্যাবলেট গুলো আমি ওটা আমি কিনলাম। ওই ট্যাবলেটের নামটা আমি বলতেছি, ট্যাবলেটের নাম হলো তা। আমি ওই ট্যাবলেটটা খেলাম, খাওয়ার পর আমি ওকে একটা ট্যাবলেট খাওয়ানোর জন্য আমি চিন্তা করলাম যে ওর পেটে যদি বাচ্চা এসে পড়ে তাহলে তো সমস্যা, কারণ যেহেতু আমি ওকে আমার একটা প্রোগ্রাম আছে, ওকে আমি বিয়ে করবো সামথিং এরকম কিছু, তা আমি তো পারি না ওকে এরকম কোন রকম ঠকাতে। তা আমি বললাম যে ঠিক আছে আমি ট্যাবলেট নিয়ে আসি, তুমি বসো ঘরে। তা ওকে আমি বোরকা ছাড়া কখনো দেখিনি, ওদিনকে বোরকা পরে আসছে, কালো একটা বোরকা। তা আমি গেলাম একটা দোকানে, দোকান যে বললাম কি ভাই একটা ট্যাবলেট আমাকে একটা ই দিবেন, বাচ্চা না হওয়ার একটা ট্যাবলেট দিবেন, নামটা জানতাম না তখন। ঠিক আছে একদিনের জন্য তো আমি, হ্যাঁ তাহলে ভাই একটা ট্যাবলেট নেন, এটার নাম হলো, আমি ওটা নিলাম। নেওয়ার পর ওকে আমি খাওয়ালাম। ওর যে একটা মানে শারীরিক চাহিদা ওটা জাগানোর জন্য আমি ওকে একটা ট্যাবলেট খাওয়ালাম, সেটা হলো এই ট্যাবলেটটা খাওয়ালাম ওকে আমি জুসের সাথে, খুবই তিতা ছিল। ও আমি ওকে বলছি তোমাকে আমি যা খাই তুমি তা খাবা, বলছি হ্যাঁ আমি খাবো। তখন হালকা হালকা বৃষ্টি হতেছিল, সব জায়গায় জানি না কিশোরগঞ্জ বৃষ্টি হতেছিল, তা খুব একটা ঠান্ডা ওয়েদার ছিল। তা আমি মানে এই কাজটা আমি সার্থক হই, আমি ওর সাথে মেলামেশাটা করি। ওর খুব কষ্ট হইতেছিল, তখন আমি বুঝতে পারলাম যে আসলে ওর ওইরকম কোনো কিছু হয় না আগে। ওর খুব কষ্ট হইতেছিল, ওকে আমি রিক্সায় উঠাই দিয়ে আমি চলে আসি ঢাকা। ঢাকার উদ্দেশ্যে আসার পর আবার আমি আবার ব্যাক করি বরিশাল। ওখানে আমি যাই, আবার আমি ওই আফরোজার সাথে দেখা করার জন্য যাই। ওখানে যে দেখা করি, ও আমাদের খালার বাসায় আছে, মানে ওনার ননদকে নিয়ে আসে, বলে নিয়ে আসে যে আমাদের বাড়ি বেড়াতে যাবো, কিন্তু ওখানে আমি আসছি ওরা কেউ জানে না। তা আসছে ওখানে কথাবার্তা বললাম, ছবি তুললাম, ই করলাম, অনেক শয়তানি করলাম। তো ওকে বলছিলাম তোমার বিয়ে করবি যেমনি হোক যেভাবে হোক, এভাবে করে চলে আসলাম। ওর সাথে কথা হইতেছে, তা নিয়ে আমার জন্য ঢাকা চলে আসে এক বাসায় কাজ করার জন্য, চাকরি করার জন্য বাসায়। তারপর ও এক জায়গায় চাকরি নেয়, সেটা হলো আপনার বাড্ডা চাকরি নেয়, যেখানে সেটা হলো যে ওনার হাজবেন্ড থাকে একটা অফিসে চাকরি করে, আর ওয়াইফ স্কুলের টিচার, একটা বাচ্চা ছিল ওই বাচ্চাটাকেও রাখতো। তা ওই চাকরি করতেছে, আমাকে বলছে আমি ঢাকা আসি, সমস্যা নেই আমি দেখা করবো এই করবো, মানে এরকম করে প্রায় 10-15 দিন চলে গেল, আমার দেখা করতে পারে নাই করতে পারে না, পরে বলছে আমি চাকরি ছেড়ে দেবো। এর মাঝে ওই যে বাসা চাকরি করে ওই বাসার ওই মালিকে ওর দিয়ে কোন নজর দেয়। তারপর ও বলে ও কানাগিরি করতেছে আমার দিকে, এরকম নজর দিচ্ছে আমাকে, এরকম প্রস্তাব করছে আমি থাকবো এখানে, তুমি চলে আসো, তুমি আমার ভাই হিসাবে কথা বলবা, আমার ভাই আমার এখানে দিয়ে গেছে, তুমি আমার বলবা ওর দেশ থেকে ওকে ভাই দিয়ে গেছে ওকে এখানে চাকরিতে, তা ওই ভাইয়ার তুমি সাজবা। আমি ঠিক আছে, তোমার নাম্বারে ফোন দিলে তুমি বলবা ঠিক আছে আমার বোনকে পাঠা দেন। তা ওই দিনকার প্রোগ্রাম করে ওকে আমি দেশে নিয়ে দিয়েছি, কি ওখানে আবার ওই গেস্ট হাউসে আমি ওর সাথে থাকবো, ওই অফারটা আমাকে করে। তা আমি তো এটার জন্য পাগল, এমনিও পাগল, অমনি তো পাগল, তা আমি রাজি হলাম ঠিক আছে। তা ও বের হয়ে আসে, আমি বললাম যে ভাই হ্যাঁ আপনি পাঠিয়ে দেন, আমার বোনকে আমি এখানে রাখবো না, আপনি পাঠিয়ে দেন ঠিক আছে। তারপর নিয়ে আসলাম, নিয়ে আসার পর আমরা চলে গেলাম কিশোরগঞ্জ, ওখানে যে আবার ওদিনকে রাত্রে থাকলাম। ওইদিনকে রাত্রে দুজনই খুব এনজয় করি। তারপর ওকে আবার আমি গ্রামে দিয়ে এসে আমি আবার ঢাকা চলে আসি। ঢাকা চলে আসার পর কিছুদিন পর জানতে পারলাম যে সজীবে বলতেছে আমাদের যে সেন্টু বাইরে মেরে ফেলেছে, মেরে ফেলেছে ইকরাম।
ওকে,
কিভাবে মারছে? যে তুই যাস না ভালো হয়েছে, কেন কি হইতেছে? যে বলবো আমি মানে খুব কষ্ট হয় ভাইয়ের জন্য, কারণ ও আমার খুবই আদর করতো। যেদিন মারছে সে পরের দিনই আমার জানাইতেছে যেরকম সেন্টুপের লাশ পাওয়া যাইতেছে না, সেন্টুপের মারে ফেলেছে।
ওকে, আরো একবার বিরতির শব্দ প্রিয় শ্রোতা, আমরা আরেকবার বিরতি নেব এই মুহূর্তে, ছোট্ট একটা ব্রেক, মাত্র 4 মিনিটের। 4 মিনিট পর আমরা আবারও ফিরে আসছি রাশেদের কাছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
চার মিনিট পর আরো একবার ওয়েলকাম করছি রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্স, যাহা বলিব সত্য বলিবতে। আমি আরজি কিবরিয়া রয়েছে আপনার সঙ্গে, এবং আপনারা শুনছেন এবিসি রেডিও এফএম 89.2। ফিরে আসতে চাই আবারও ঠিক সেই জায়গাটিতে যেখানটিতে ছোট্ট আমরা একটা বিরতি নিয়েছিলাম। হ্যাঁ রাশেদ, আপনি যেখানটায় ছিলেন, তারপর
আমি খুবই মানে ভেঙে পড়লাম যে আসলে এই লোক
স্টোরিটা কি ছিল।
ওই যে সেন্টু ভাইকে
শুনলেন কি কিভাবে?
শুনলাম যে ও বলতেছে যে ইকরামে এই কাজটা করছে যেরকম ভাবে, সেটা হলো যে সজীব ওদিনকে গাড়িতে ছিল ছোট ভাই হিসেবে, কারণ সজীব আগে অনেক হেল্প করতো ইকরামকে, ইকরাম সজীবকে মারে না। আমি তো ছিলাম না, আমাকে জানানো হয় না কাজটা করবে ওরা। তা আমি তো বলছি আমি কাজ করবো না, আমাকে ওরা বলছে।
ইকরাম কি আপনাদের গ্রুপের ছিল?
হ্যাঁ, আমাদের ওই ড্রাইভার ছিল,
ড্রাইভারটা ছিল।
হ্যাঁ হ্যাঁ,
ও ড্রাইভার সেন্টুকে কেন মারলো?
আমি সেটাই বলতেছি এখন।
বলুন।
সেটা হলো যে ওই সেন্টুকে বেশি টাকার অফার করা হয়েছে ওই গ্রুপ থেকে, যে মারতে পারলে তুই 10 লাখ টাকা পাবি।
সেন্টুকে অফার করা হয়েছে না,
সেন্টুকে মারার জন্য ইকরামকে অফার করা হয়েছে। তারপর ওই ইকরামে করলো কি, ওই সেন্টুকে বললো যে ওস্তাদ একটা কাজ আছে, আপনি চলেন, একটা কাজ আছে দূরে গাজীপুরের এদিকে। সময় নোয়া গাড়িটা ছিল, সেদিকে পিছনে বসা আর সামনে ওরা সবাই। সেন্টুকে বেলা বলতেছে যে কুইনেস কুইনেস দূরে যে কাজ আছে, আমার যেভাবে বলছো আর কি, আমি তো দেখিনি নিজের চোখে, কিন্তু আমি লাশ দেখছি। তারপর ওই গাজীপুরের কাছাকাছি নিয়ে গেছে, একদম নীরব জায়গায় নিয়ে সেন্টুকে নামাইছে গাড়ি থেকে। নামায় সজীব ঘুমাইছিল, সেন্টুকে নামাইছে গাড়ি থেকে। সজীবের বলছে চুপ থাক, কোনো কথা হবে না। সেন্টুকে মানে কাজটা জাস্ট 2 মিনিটের ভিতরে সেরে ফেলছে। সেন্টু এটা এনে নামাইছে, নামায় পরপর লঙ্গি খুলে মোর মুখে বাইন্দে ডাইরেক্ট ওরা প্রশ্ন শুরু করছে, পার মারা শুরু করছে পিছন দিক দিয়ে। সাথে ছিল যারা যারা, তাদের নামে আমি বলবো না, কারণ এই কারণে, কারণ তারা এখনো আমাদের এলাকায় আছে এবং কি তারা এখনো বেঁচে আছে,
মানে তারা কি ইনভলভ এই কাজটার সাথে?
এর সাথে হ্যাঁ।
ওকে ফাইন, দিস ইজ নট এ ইনভেস্টিগেটিভ শো, আমরা নাম জানতেও চাই না।
তারপর
আমাকে একটা জিনিস বলেন, সেন্টু আপনাদের লিডার ছিল, রাইট?
হ্যাঁ।
ইকরাম ড্রাইভার ছিল।
হ্যাঁ।
এবং খুব ফেরোস আসলে ড্রাইভ করতো সে। সে তাহলে বাকি মেম্বারদেরকে হাত করে নিয়ে
সেন্টুকে,
যখন হাত করে নিল তখন সেন্টু একদমই টের পায়নি।
সেন্টু টের পাওয়ার কোনো প্রশ্ন আসে না, 1 লাখ টাকা করে পাবে যে যে থাকবে সাথে। আর সবাই অভ্যস্ত ছিল 1 লাখ টাকা পাবে, তারা প্রথম দিক দিয়ে রাজি হয় না, পরে বলছে যে তারা বড় গ্যাং এ ঢুকাই দেবো, নাহলে ওই গ্যাং এর লোকরা আমাদের মেরে ফেলবো, যেভাবে পারে সেভাবে করবে। কারণ এই গ্রুপ, এই লাইনটা ওদের নেওয়া লাগবে, মেন কথা টার্গেট এটাই ওদের, এই লাইনটা ওদের নিতেই হবে। তারপর ওনাকে নিয়ে গেল, মানে ওনার যে গলায় লাশ আনার পর আমি যেটা দেখলাম, বললো যে এভাবে খুন করলা, সজীবের মুখে চাপাটি দিয়া রক্ত মুছে দিল দুই গালে, চাপাটি মুছে দিছে, বলতেছে যে তুই কিছু যাস না, ভুলে যা সব, তুই ওরা মারিনি এই কারণে, তুই আমার অনেক হেল্প করছো, আমার বোর বাচ্চা ছিল পেটে, তুই আমার বোরে নিয়ে দৌড়ে দৌড়ি করছো, সো আমি তোকে মারলাম না, বাইচে থাক, কিন্তু ছেড়া যায় রাস্তা থেকে, এই রাস্তার আসার চেষ্টা করবি না
সজীব রে।
হ্যাঁ, ওরে টাকা দেয় না, কিন্তু সজীবের ভয় মালয়েশিয়া চলে গেছে, বর্তমানে সে মালয়েশিয়া আছে। আর ইকরাম ভাই যে মার্স, ইকরাম ভাই কিন্তু সাথে সাথে ইন্ডিয়া চলে গেছে টাকা পেয়া। সেন্টু ভাইয়ের লাশটা আমরা দেখছি, বাটারা থানায় আনা হয়েছিল লাশটা, সম্ভবত এখন বাটারা থানা নামে কেস আছে।
মানে এটা কবে নাগাদের ঘটনা? এটা
এটা হলো আপনার 2014 আগে। সেটা আমি মানে বলতে পারছি না কবে, কিন্তু ওনার মারা হয়েছে, তারপর ওনার লাশটা নিয়ে এসেছে, ওনার দুইটা বাচ্চা ছিল, বউ আসছিল, বাটারি থাকতো, তা ওনারা আসছে, ওনারা এসে দেখলো। আমি ওদিন থেকে কানে ধরছি, আমি লাইনার নাই, আমি কখনো কাউকে বলবো না, কিন্তু আমি এক জায়গায় যাই বলবো যেখানে আমি প্রকাশ করতে পারবো। তখন থেকে আমি এই প্রোগ্রাম, যখন থেকে শোনা শুরু করি আমি এক্সাইটেড এই প্রোগ্রামটায়। তারপর হলো যেটা আমি তানিয়ার বিষয়টা বলতে চাই, সেটা হলো যে তানিয়াকে আমি ওইটা জানার পর আমি ওর সাথে ফিজিক্যাল করলাম, দিয়ে আসলাম, তারপর ও ঢাকা চলে আসলো। আমি দ্বিতীয়বার যে ফিজিক্যাল করলাম ওর সাথে, তারপরে ও চলে আসলো ঢাকা ওর মাকে নিয়ে, কারণ ওর ভাই এখানে থাকে। তানিয়াকে আমি বলি যে আমরা প্রোগ্রাম করবো এটাই যে আমরা বিয়ে করে ফেলছি, ফ্যামিলিকে জানানো হবে, তোমার ফ্যামিলিকে জানাবে বিয়ে হয়ে গেছে অলরেডি, কিন্তু আমার ফ্যামিলিতে আমার আর কোনো ই করতেছে না, ফ্যামিলিতে বকাবাজি করতেছে, তুমি এগিয়ে গেছো, খারাপ হয়ে যেতেছো, সামনে আমার এসএসসি পরীক্ষা, ভালো মতো পড়াশোনা করা লাগবে। তা আমি তানিয়াকে বলি যে তুমি বলবা বাসায় তোমার আম্মুকে তোমার বিয়ে হয়ে গেছে আমার সাথে, ও রাজি হয় যে হ্যাঁ বলবো বিয়ে হয়ে গেছে। আমরা এইভাবে শারীরিক সম্পর্ক শুরু করি, এভাবে চলতেছে। আমি যখন তানিয়াকে মানে এটা করতেছিলাম ওর সাথে শারীরিক সম্পর্কটা করতেছি, ও খুব এক্সাইটেড ছিল, বিয়ে করার বিষয়টা আমার মাথায় ছিলাম, বিয়ে করবো ওকে, বিয়ে করার জন্য আমি কাজী অফিস পর্যন্ত নিয়ে গিয়েছি ওকে, বাট আমাকে কাজী কোনো হেল্প করলো না বিয়ে করার জন্য, যার কারণে আমি খারাপ এই কাজটা করতেছিলাম কন্টিনিউ। তারপর আমি চিন্তা করলাম যে এইভাবে তো হবে না, কিন্তু ওদিক দিয়ে তো আমি একজনকে কথা দিতে রাখছি, আফরোজা, তাকে আমার বিয়ে করতে হবে, আর আমি চ্যালেঞ্জও করছি, আমি হারতে পারবো না ভাইয়ের কাছে। তারপর করলাম কি, আমি ওকে আনার জন্য আমি ওর গ্রামে চলে গেলাম, আফরোজাকে ওকে নিয়ে আসার জন্য, ওকে নিয়ে আসলাম, ওকে নিয়ে আসার পর বাসায় রাখলাম, আমি থাকতেছি তানিয়ার সাথে, কিন্তু আমার বাসায় আফরোজা, আমার বাসায়,
আপনার বাসায় মানে
আফরোজা আমার বাসায়, আমার বেয়াইন আমার বাবা মা জানে, আমি ওকে নিয়ে চলে আসছি পলায়া, ওকে আমার সাথে বিয়ে দিবে ফ্যামিলি।
আপনার বাসা মানে ঢাকার আপনার বাসা?
হ্যাঁ হ্যাঁ।
আপনি তখন আলাদা বাসা নিয়ে থাকেন?
হ্যাঁ না, আমরা আমার বাবা মা আমার একসাথে থাকি, কিন্তু আমার আমার ফ্যামিলিতে মুঠ আছি, কারণ আমার ফ্যামিলি আমাকে সাপোর্ট দিতে এই দিক দিয়া, যেহেতু তুমি আমার প্রেম করছো তুমি নিয়ে আসছো, তখন তো মান সম্মানের ই করা যাবে না, একভাবে না একভাবে এটা সমাধান করতেই হবে।
তানিয়ার সাথে মিশতেছেন তাহলে?
তানিয়ার সাথে মিশতেছি, তানিয়ার ব্যাপারটা আমার বাবা মা জানে
না। এই আফরোজাকে বাসায় তুলে তানিয়ার সঙ্গে মিশতে?
হ্যাঁ মিশতেছি, আমি ওকে আমার বাসায় রাখছি, কিন্তু ওর সাথে আমি ওর শরীরে আমি হাত দিইনি আফরোজার, কিন্তু আমি তানিয়ার সাথে সবসময় সম্পর্ক করতেছি। এসএসসি পরীক্ষার যে সময়গুলো, যে সময়টা থাকে হাতে, প্রতিদিন এসএসসি পরীক্ষা হইতেছে, আমি প্রতিদিন ওর সাথে থাকতেছি, আমার বন্ধুর বাসায় পড়তেছি, ওর সাথে ই করতেছি, কিন্তু আমি আমার বাসায় বলছি আমার বন্ধুর বাসায় থেকে আমি পড়াশোনা করতেছি, কিন্তু আমি পয়সা এসে আমি ওর সাথে সারা রাত কাটাতেছি, আমার পড়ালেখার ভিতরে কোনো মনই নেই।
তানিয়ার
বাসায় থাকতে? হ্যাঁ, আমার সাথে সবসময়
মা জানতো যে আপনার সঙ্গে বিয়ে হয়েছে?
হ্যাঁ। তারপর আমরা এরপর বিয়ে করার জন্য নিয়ে গেছি, আমাদের কাজই ফিরাই দিছে, বন্ধু বান্ধব নিয়ে গেছি। তারপর আমরা আর বিয়ের দিকে ততটা ই হই নাই যে একসময় করে নিব। তারপর আমি করলাম কি, আফরিজাকে আনছি এখন, ওকে তো বাসায় এতদিন রাখা যায় না, মানুষও এক একদম এক কথা বলতেছিলাম কিন্তু বাসায় আসি না, ও শুনলে আমি কোনো সময় টাস্ক করে দেখিনি, কারণ ওর প্রতি আমার ওরকম কোন রুচি ছিল না, কিন্তু আমার জিদ। তারপর আমি করলাম কি, 7ই মার্চ 2014 তখন আমার বাবা মা আমাকে রাত্রে বিয়ে দেওয়ার সাথে
আফরিজার সাথে,
হ্যাঁ আমি কোন সেন্সলেস আমি ওকে বিয়ে করে ফেললাম, নিজেও জানি না, আমার কোন ইচ্ছে ছিল না, আমি বলতে পারি না কিভাবে বিয়ে করছি, আমি কিন্তু সম্পূর্ণ ভালোবাসি আমার তানিয়াকে। তারপর করলো কি, তানিয়া জানলো যে আমি বিয়ে করছি, তানিয়া কিন্তু আফরিজার বিষয়ে জানতো যে আমি আফরিজাকে বিয়ে করছি, আমাকে বলছি আমি কিন্তু আগে একটা বিয়ে করছি, কিন্তু তানিয়া মন থেকে মানতে ছিল না যে তুমি বিয়ে করতে পারো না, কিন্তু বিয়ে করছি, কিন্তু আমি আফরিজাকে বলছি আমি তানিয়াকে বিয়ে করছি, দুজন দুজনের ব্যাপারে জানতো। আফরিজা ওকে ঠিকইভাবে মেনে নিছে, ও পরে মেনে নিছিল প্রথম দিক দিয়ে, কিন্তু দ্বিতীয় দিক দিয়ে আর মানতে পারতেছে না। তানিয়া খুব মার্কেটিং করতেছে, ওই করবো ওই করবো, মরে যাবে এই করবো সেই করবো। বিয়ে হওয়ার 3-4 মাস পর জানছে যে ওর সাথে আমার হয়েছে। আমি বিয়ে হওয়ার 2 মাস পর আমি আফরিজার সাথে ফিজিক্যাল করি, তাও অনেক অনেক কষ্টে, বাবা মার কথা অনুযায়ী, নাহলে আমি
বলতাম,
ইচ্ছাই ছিল না, বাবা মা বলতেছে বিয়ে করছো বিপরে সময় দাও না এই করো না। তারপর আমার আমি জিদ দেয় আর কি এটা করলাম। তারপর তানিয়া আর কি আস্তে আস্তে নষ্ট দিকে চলে যেতেছে, অন্য ছেলেদের সাথে কথা বলতেছে, অন্য ছেলেদের সাথে প্রেম করতেছে, কারণ আমি ওকে নাকি ঠগাইতেছি। আসলে আমার মনে ভিতরে কখনো এরকম ইচ্ছা ছিলই না যে আমি ওকে ঠগাবো। পরবর্তীতে আসলে ও একটা ছেলেকে ভালোবাসে, সেটার নাম আমি বলবো না, সে অবশ্যই এই প্রোগ্রামটা শুনবে। আফরিজার সাথে আমি আমার ফিজিক্যালটা করার পর পেটে বাচ্চা এসে পড়ে একটা, যখন তার বাচ্চা 2 মাস পেটে, তখন আমি জানতে পারি তার পেটে বাচ্চা, তখন এটা তানিয়া জানার পর সে ওই ছেলের সাথে প্রোগ্রাম করে চলে যাবে, সেই ছেলেকে সে বিয়ে করবে, তারপর সেই ছেলেটার সাথে সে হাত ধরে চলে গেল। আমি ওই দিন খুব কষ্ট পাই, আমি বাসায় যেয়ে দেখি, যেই দেখি ওর জোতা নাই, আমি তখন আমার বাবা মার সাথে খারাপ বিহেভ করে আমি ওর কাছে চলে যাই। আফরিজাকে আমার বাড়িতে রাখি, আমি ওর কাছে চলে আসি সম্পূর্ণরূপে, আমি আমার বাবা মাকে চিনি না, ও শুধু ওকে চিনি, আমি ওর ভালোবাসা এতটুকুই পাগল ছিলাম। তারপর ছেলেকে আমি ফোন দিলাম, ফোন দেওয়ার পর বলতেছে না আপনি আমার সাথে আসে নাই, কিন্তু ওর সাথে গেছে, ওই ছেলে আমার সামনে ঘোরাফেরা করছে, কিন্তু আমি কখন বুঝতে পারি না যে ওই ছেলের সাথে চলে গেছে, ওই ছেলেকে বিয়ে করছে। আমি খুব কান্না করতেছিলাম, আমি এত কান্না করতেছিলাম, আমি চিল্লাই চিল্লা কান্না করতেছিলাম, 4-5 বারের লোক আইসে আমার দেখতেছে যে কি এত জোর ছেলে কান্দাছে কেন, যার যে কান্নার কারণে ওর ফ্যামিলি আমাকে এত মানে ভক্তি, ওরা আমার ছেলের মতো দেখে, ও চলে গেছে তোমার একটা আছে সেটা নিয়ে তুমি সংসার করো, কিন্তু আমি তানিয়া স্যার কিছুই বুঝতাম না। আমি একটা কথাই বলছি, আমি যে তানিয়াকে ভালোবাসি সেই তানিয়া আমার কাছে আসবেই, আসতে হবে, কারণ ওরে ওরে আমি পুরো মুখস্থ করে ফেলছি। সে না থাকতে পেরে সে আমাকে 4 মাসের মাথায় আমার সে ফোন দেয়, ফোন দিয়ে খুব কান্নাকাটি করতেছে, 2 মাস পর স্বীকার করছে যে ও বিয়ে করছে, কিন্তু বলে না যে ওই ছেলেকে বিয়ে করছে। এরকম করতে করতে আমি বলছি তুমি চলে আসো, এই করো, তুমি বিয়ে করছো তাও কোনো সমস্যা নেই, আমি আমি মেনে নিবো তোমাকে। তখন কি করলাম, আমি আমার বলতে ভুলে গেছি আমার স্ত্রী আফরিজা, ও খালি আমার কাছে স্বামীর অধিকারের জন্য সবসময় কান্নাকাটি করতো, আমি কোন রকমই ই ছিলাম না, বাচ্চাটা এসে পড়ছে আমাদের আমার ভুলে। তারপর ওকে ওকে আমি রাত্রেবেলা আমি বাসা থেকে বাইরে হয়ে যাই, আমি খালি রাত্রেবেলা খালি কান দিই রাস্তায় রাস্তায় বের হয়ে, তা ওদিন রাত্রে টান দিতে আমি ওর লাথি মারছি পেটে, পেটে লাথি মারার পর আমার বাচ্চাটা মারা যায় পেটের ভিতর। আমি জানতে পারি এটা পেটে খুব ব্যথা হয় রাত্রেবেলা, আমি আমি ওকে সহ্য করতে পারতাম না, আমার পাশে শুয়ে থাকতো, খালি রাত্রেবেলা চিলে তো পেটে বাচ্চা মারা গেছে, কিন্তু জানতে পারিনি পেটে বাচ্চা মারা গেছে, খালি চিলে তো বাচ্চা মারা যাওয়ার পর পেটের পেটের ভিতরে বাচ্চা ফুলে গেছে, খালি কানতো চিলে তো আমি কইতাম রাত্রেবেলা থাপড়াইতাম, একটু কানবি না চিল্লাবি না একটু, আমার ঘুমাইতেছে আমি ঘুমাবো, কিন্তু ও খালি কানতো, ও মুখ চাপ দিয়ে ধরে কানতো, মুখের ভিতরে গামছা কামড় দিয়ে কানতো, ও আমার এত ভালোবাসতো। তারপর আমি কই ঠিক আছে আলট্রাসাউন্ড করো, আলট্রাসাউন্ড করছে, আলট্রাসাউন্ড করার পর বলছে যে আলট্রাসাউন্ডের ভিতরে বলছে বাচ্চা ঠিক আছে, কিন্তু বেশি ব্যথা হওয়ার কারণে আমরা একটা ডাক্তারের কাছে নিয়ে আসি, হলো বার্ডাটা ডাক্তারের কাছে ওখানে নিয়ে আসি, একটা নার্সিং হোম, ওখানে নিয়ে আসার পর বলতেছে বাচ্চা মারা গেছে 5 দিন আগে, বাচ্চা পেটের ভিতরে ফুলে গেছে এবং পেটের ভিতরে গা হয়ে গেছে। তারপর বাচ্চাকে অ্যাপশন করানোর জন্য তারা মেডিসিন প্রয়োগ করলো, ভিতরে 10,000 টাকা লাগবে। তারপর আমি কি করবো, তাড়াতাড়ি করে আমি কিছু টাকা ম্যানেজ করলাম, ম্যানেজ করে দিয়ে গেলাম। এটা হলো 2015-21 ফেব্রুয়ারি বা এর আগের দিন হবে, ওর বাচ্চাটা অ্যাপশন করা হয়, ও কেউ বলে না বাঁচবে, কিন্তু আমি মনে মনে বলছিলাম ও মরে যাক, আমি চাইনি।
The ultimate truth is really, really miserable. এবং টলারেট করাটা খুব মুশকিল। আজকে অত্যন্ত সাহসী, ও যা বলছে সেটা জেনে ওর পরিবার এবং ওর কাছের মানুষ এই আফরোজা কিংবা তানিয়া কোন অবস্থায় আছে আমি জানি না, আমি আরো সামনে গেলে হয়তো জানতে পারবো, তারা ওকে কিভাবে নিবেন ঠিক জানি না, কিন্তু ওর সত্যের যে রূপ, সত্য বলার যে সৎসাহস সেটা প্রচন্ড শক্তিশালী, কিন্তু সেই জঘন্য সত্যগুলো জেনে সুস্থভাবে ওকে মেনে নেয়াটা খুবই মুশকিল। ওকে বলুন, তারপর
তারপর বাচ্চাটা অ্যাপশন হয়, অ্যাপশন হওয়ার পর বাইসে যায়। তারপর আমি মনে মনে বললাম যে বাচ্চা যেহেতু বাচ্চা থাক, কারণ তানিয়া তো দূরে চলে আসে আমার থেকে। তারপরে বাসায় আসে, বাসায় আসার পর বলতেছে যে ঠিক আছে বাচ্চাটা মারা গেছে, কি করবো এখন? ঠিক আছে দেখি সুন্দর করে সংসার করতে পারি, আমি ওকে বুঝ দিলাম যে ঠিক আছে যাই হোক কিছু হয়েছে। তারপর তানিয়া আমাকে ফোন দিল, ফোন দেওয়ার পর বলতেছে এই অবস্থা, আমি আমি এখানে থাকতে পারতেছি না, আমি তোমার বিলে থাকতে পারতেছি না। মে মাসের শেষের দিকে ও আসছে, আমার বাবা মা জানলো যে ওই মেয়েটা মেয়ের সাথে আমার সম্পর্ক এই সেই, সে আবার আমার সাথে সুন্দর করে সংসার শুরু করলো।
সংসার মিস কে আপনি বিয়ে করলেন তাকে তানিয়াকে?
ওই রকমই,
আপনি তো সত্যটা বলছেন, সে কনফার্ম হয়ে গেল আজকে আপনি তাকে বিয়ে করেননি?
এটা রাইট হবে এখন, সে আমি তাকে বিয়ে করিনি।
জানলে কি হবে, ও খুশি হবে?
জানলে সে অবশ্যই অনেক খুশি হবে, এবং কি আমি যা চাই সে আমরা তাই দিবে।
তানিয়ার সাথে কি স্টিল আপনার কোনো সম্পর্ক আছে?
এখন বর্তমানে কোনো সম্পর্ক নেই, কারণ আরেকটা কাহিনী করছে সে, সেটা হলো যে কিছুদিন আগে সে আসলো, আসার পরবর্তীতেও সে আর একটা ছেলের সাথে সে সম্পর্ক জড়িয়ে পড়লো। ছেলেটার নাম হলো সম্রাট, সেই ছেলেটার নাম আমার কাছে এখনো আছে। কাহিনীটা করলো কি, ওকে আমি মারছি, কেন অন্য ছেলেদের সাথে সম্পর্ক করবা, আমি আসি, আমি তোমার জন্য আমার জানটা দিয়ে দেবো। এই কুরবানির পরদিন, এই যে 25 তারিখে যে কুরবানিটা গেল, এই পরদিন আমাকে সে ফোন দিয়ে 26 তারিখে সে আমার ফোন দিয়ে বললো যে আমার বাসায় আসার একটু প্রবলেম। কি, দুই মাস ধরে আমি ওর ঘর ভাড়া দিই না, আমি সম্পূর্ণ খরচ নিতাম, আমি দুই মাস ধরে ঝগড়ার কারণে আমি খরচ দিই না, যার কারণে ও আমাকে বলতেছে যে আমার বাসায় আসার একটু প্রবলেম, বাড়িওয়ালাকে দিয়ে আমার আটকাইছে যে আমাকে বিয়ে করে না, এতদিন আমাকে ব্ল্যাকমেল করছে, আমার ঘর ভাড়াটার সবার দিতে বলেন আর আমার এই খাওয়ান পাওয়ান সবার দিতে বলেন এতদিনের। আর ওই ছেলেকে নিয়ে আসছে, ছেলেকে বলতেছে, ছেলেকে বলে নাই যে ও বিয়ে করছে, মানে আমার সাথে এতদিন সংসার করছে, বলছে আমি ওকে বিরক্ত করি। ছেলে জানতো না আমার ব্যাপারে, তখন ছেলেটা বলতেছে যে তুমি যে ওরা এতদিন ধরে ব্ল্যাকমেল করছো, তুমি দায় দায়িত্ব সব নিবা, এবং কি তুমি ওর টাকা পয়সা যা লাগে সব দিবা। আমাকে সাদা কাগজ ভিতরে সই করাইলো যে তুমি লেখো যে এতদিন ধরে তুমি মেয়ের সাথে সম্পর্ক, এতদিন ধরে তুমি তাকে নির্যাতন করতেছো, আর এতদিন ধরে তুমি তার সাথে খারাপ বিয়ে করতেছো। কিন্তু
যেহেতু আপনাকে ব্ল্যাকমেল করে এক ধরনের অলকনামা নিয়ে নিল,
ও আমাকে বলতেছে যে আমি ওই ছেলেটাই বলতেছে যে তুমি সই করো, সই করে দিলাম আমি, আমার শরীর এত অসুস্থ তা আমি সই করে দিলাম, হাত কাঁপতেছি লিখতে, পরে তোমার বাবা মার ডাকবো, কারণ আমার বাবা মার যদি আমি এখন বলি যে আমি ওকে বিয়ে করিনি, তাহলে আমার বাবা মার মান সম্মান যাবে, আমার মান সম্মান যাবে, এবং কি ওর মান সম্মান যাবে। আমি ওর মান সম্মানটার কথা সবসময় চিন্তা করছি, যার কারণে আমি বাবা মাকে আইনি আমি বলছি আমার বাবা মা হলো ওর ভাই, আমি ওর ভাইকে ফোন দিলাম, ওর ভাইয়ের রেফারেন্স আমি ওখান থেকে ছুটছি। ওর ভাই আসছে আর বলছে যে ও জানছে সবাই যে বিয়ে হয় না, ওর ভাইও জানছে, ওর মাও জানছে, তো বলতেছে এখন বলতেছে তুমি কাকে বিয়ে করবা, তানিয়াকে প্রশ্ন করা হইতেছে তুমি কাকে বিয়ে করবা, তো বলতেছে তানিয়া চুপ করে রয়েছে, সবাই বলতেছে, তানিয়া বলতেছে দুই মিনিট থাইমা থাকার পর বলতেছে আমি ওকে বিয়ে করবো,
সম্রাটকে বিয়ে করবো। সো শি গট দিস ডিসিশন, ওকে ফাইন। রাইট নাও আপনার সিচুয়েশনটা কি, আপনি কি স্টিল তানিয়াকে লাভ করেন?
আমি যতটুকু তানিয়াকে লাভ করি ততটুকু আমার ফ্যামিলিকে আমি কখনো লাভ করতে পারি।
ওকে, আপনার জন্য আফরোজা এখনো আপনার সঙ্গে সংসার?
সে আমার সাথে বর্তমানে আছে, সে আমার সাথে সংসার করতেছে, আমরা এখন দুজন একসাথে থাকি, আমি আমার বাবা মার কাছ থেকে আলাদা থাকি, আমার বাবা মার কাছে আমি বের হয়ে আসছি, কারণ আমি বলে বের হয়েছি যে আমি যদি আমি বের হই, আমি যদি বাসায় আসি তাহলে আমি তানিয়াকে ছাড়া আসবো না, আমি যদি আসি তানিয়াকে নিয়ে আসবো, কিন্তু তানিয়া তো এখন আমার হতে চাচ্ছে না।
অপরাধের জায়গা থেকে আপনি একটা মারাত্মক অপরাধ করে যাচ্ছেন, সে অপরাধের কোনো ক্ষমা হবে না। সে অপরাধটা কার কাছে করছেন আপনি সেটা জানেন?
হ্যাঁ, বাবা মার কাছে।
নো, নট অনলি দ্যাট, আপনি সবচেয়ে বড় অপরাধটা করছেন আপনার বিবাহিত স্ত্রীর কাছে।
তা তো অবশ্যই, আমার বাবা মার কাছে, আমি বাবা মাকে আমি খুব কষ্ট দিছি
এই মেয়েটার কারণে। সম্মানের জায়গা থেকে করছেন, বাবা মা মাফ করে,
আমি আমার বাবাকে মারতে গেছি শুধু ওর জন্য।
আপনার স্ত্রী, আপনার অনাগত সন্তান যাকে আপনি লাথি দিয়ে মেরে ফেলেছেন পেটের মধ্যে, এবং আপনার স্ত্রী যে এখনো এত কিছু জানার পরেও সে আপনার জন্য অপেক্ষা করে বসে আছে, এবং এই মেয়েটা তানিয়া যা করছে তার জায়গা থেকে সে শতভাগ লজিক্যাল কাজ করছে, সে কোনোভাবেই আপনাকে মেনে নিবে না লাইফে, কখনোই মেনে নিবে না, এবং সে তার মতো করে হয়তো কারো কাছেই সুস্থে খুশি হবে না, কিন্তু আপনার কাছে
সে পারবে না।
এবং এই মানুষটাকে নিয়ে আপনি সুখী হতে পারবেন না, বিকজ এই মানুষটা যদি আপনার লাইফে কখনো ফিরে আসে, আপনার লাইফে যদি আফরোজাও না থাকে, তানিয়াও থাকে, তানিয়াকে আপনি ক্ষমা করতে পারবেন না, কারণ একটা সময় গিয়ে এই ইমোশন গুলো স্টিডি হয়ে যায়, এবং তখন আপনি
আমি মনে করি সরা উচিত, কিন্তু আমি পারতেছি না।
রাইট, দিস ইজ দ্য থিং, আপনি পারতেছেন না, এটা আমরাও বিলিভ করি, কিন্তু আপনি চান আপনার সরা উচিত। সো এখন এই বিষয়ের উপরে আমরা আমাদের যিনি সাইকিয়াট্রিস্ট আছেন তার সঙ্গে কথা
কথা বলি, আমার মনে হয় আপনি তার পরামর্শটা খুব মনোযোগ দিয়ে শুনুন। সে কি বলে না বলে, আমাদের সঙ্গে তো ডক্টর তাজুল ইসলাম আছেন, এইরকম একটা বিষয় যেটা আপনাকে একটা বিশাল ধ্বংসের মুখে ফেলে দিয়েছে, এইরকম একটা আগ্রহের জায়গাটা, সেটা আসলে কোথায় হয় ব্রেনের, এবং এটা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য আপনার কি করা উচিত।
আমরা এই পর্যায়ে মুখোমুখি হব আমাদের নিয়মিত এক্সপার্ট প্যানেলের সদস্য, জাতীয় মানসিক স্বাস্থ্য ইনস্টিটিউটের প্রফেসর ডক্টর তাজুল ইসলাম।
ডক্টর তাজুল ইসলাম, আপনি তো পুরো বিষয়টাই শুনলেন, আমি প্রথমত যে বিষয়টার উপরে আপনার কাছ থেকে অ্যান্সারটা এক্সপেক্ট করছি সেটা হচ্ছে ও এই জায়গাটা থেকে বের হতে পারে কিভাবে। একটা হচ্ছে ও ক্রাইম থেকে কিন্তু সরে এসছে এই মেয়েটার কারণেই, এই তানিয়া মেয়েটার কারণেই, ওকে ভালো পথে নিয়ে এসছে। তানিয়াকে ও প্রচন্ড লাভ করে, সে লাভের জায়গাটি বারবার ঘাত প্রতিঘাতের শিকার হয়েছে। আফরোজাকে ও বিয়ে করেছে শুধুমাত্র একটা জিদের বশবর্তী হয়ে, কিন্তু ও তার স্ত্রী এবং আফরোজা তাকে পাগলের মতো লাভ করে, এবং এই অবস্থায় আফরোজার সাথে অনেকগুলো অন্যায়ও সে করে ফেলেছে, আপনি শুনলেন। এবং তানিয়া যে অবস্থায় চলে গেছে সেখান থেকে ওর জীবন রিটার্ন আসাও কোনোভাবে পসিবল না। ও নিজেও জানে যে তানিয়ার কাছ থেকে সরে যাওয়া উচিত, নইলে সে একের পর এক অন্যায় করছে কিন্তু ও সরতে পারছে না। আপনি আমাকে সাজেশনটা দিবেন, আমাদের বিশেষ করে যিনি অতিথি আছেন তাকে, যে তানিয়ার কাছ থেকে ওকে সরতে হলে এখন কোন বেস্ট পলিসিটা ওকে নিতে হবে।
আমাদের রাষ্ট্রীয় অতিথিরা গতানুগতিক ভাবে আমরা অপরাধ যারা করে, অপরাধ জগতের যে সমস্ত লোকদেরকে আমরা পাই, তাদের যে সমস্ত বৈশিষ্ট্য বা ধরন মোটামুটি একেবারে পুরোপুরি একই হিসেবে তাই দেখা গেছে। অর্থাৎ আমরা বেশিরভাগ দেখতেছি দরিদ্র পরিবারের, নিম্নবিত্ত পরিবারের লোকেরা, আমি যারা অশিক্ষিত বা কম শিক্ষিত তারা এরকম হয়, এবং যারা খুব ছোটকাল থেকে অন্যায় অবিচার বা খারাপ কাজে যুক্ত থাকে, বা আমরা যাতে বলি বখাটে ছেলে বা খারাপ ছেলে, সেই ধরনের ছেলেরাই শেষ পর্যন্ত বড় ধরনের অপরাধে জড়িয়ে পড়ে। এই তার ক্ষেত্রে সবই সবগুলি প্রযোজ্য, বিশ্বব্যাপী ছোটকাল থেকেই সে চুরি করত, নিশ্চিত এখন সে মিথ্যা কথাও বলতো, অনেকেই সে তখন আরো অসামাজিক এবং অনেকেই কাজও করত, এবং মেয়েদের সঙ্গে সে প্রতারণা বা অবৈধ সম্পর্কও করেছে। এটাকে বোঝা যাচ্ছে আমরা যে প্রতিবারই যে কথাটা বলি যে পরিবারের ইম্পর্টেন্ট একটা মানে গুরুত্বপূর্ণ কারখানা সমাজের সবচেয়ে ছোট ইউনিট হচ্ছে পরিবার। এখান থেকে কিন্তু সন্তানরা ছেলেরা মানুষ হয়, আবার কেউ অমানুষ হয়। এখন রাখেদের ব্যাপারে, রাখের যে অপরাধ জগতে আছে এখন, সে তার থেকে যে লিপ্তিকতার প্রত্যেকের যে মেয়েটা সেখান থেকে সে চলে আসে সাহায্য দিতে চায়। কিন্তু রাখেদকে আমরা একটা কথা বলবো, হ্যাঁ লিপ্তে যেটা করতে থাকছে সেখান থেকে চলে আসতে থাকছে, হয়তো সেখানে তার এখন আর পোষাচ্ছে না, তার মতো না চলতেছে না, কিন্তু ওই মহিলা হয়তো একটু সে যেমন একজন শক্তিশালী, ওই মহিলা হয়তো কোনো না কোনো ভাবে তার উপর শক্তিশালী আছে, যার ফলে সে একটা ফেসাদে আছে সেটাকে ছাড়তে পারছে।
আচ্ছা, অনেক ধন্যবাদ। এবং পাশাপাশি আপনার কাছে আমার একটা বিষয় জানার ছিল, এই যে ক্রাইমের সঙ্গে জড়িয়ে গেছে, এই যে বড় বড় দুর্ঘটনা ও ঘটালো এবং একের পর এক, বিশেষ করে সেক্সুয়াল ডিমান্ড থেকেই এই ধরনের অপরাধের দিকে জড়িয়ে যাওয়া, একটা বিষয় আমি নক করতে চাই স্পেশালি, যে একটা মেয়ের সাথে ওর শারীরিক সম্পর্ক হবার পর থেকে ও অনেক বেশি কিউরিয়াস হয়ে যায় বিষয়টার প্রতি, এবং অল্প বয়সেই সেক্সের জন্য ড্রাগ নেয়া, এবং সে একের পর এক অপরাধের সাথে জড়িয়ে যেতে থাকে। এই যে কৌতূহলী হওয়া, এই কৌতূহলী হওয়ার বিষয়টা থেকে বের হয়ে আসার জন্য আলটিমেটলি সোসাইটিতে, বিশেষ করে যারা কিশোর রয়েছেন কিংবা সেক্সুয়াল এডুকেশনের জন্য যে বয়সটাকে ধরা হয়, সেই বয়সে প্রপার সেক্সুয়াল এডুকেশন কিভাবে দেয়া যেতে পারে ছেলেমেয়েদেরকে, স্পেসিফিক অন দ্যাট পয়েন্ট, কিংবা ওর যদি প্রপার সেক্সুয়াল এডুকেশন থাকতো তাহলে ওই ধরনের ঘটনার দিকে যেত কিনা।
আমাদের দেশে সেক্সের ব্যাপারটা নিয়ে খুবই মানে রাজ্যাত করা হয়, মনে করা হয় যেন এটা খুবই অশ্লীল কাজ, খুবই নোংরা কাজ, আপাত্ত বটে। এই যে এইভাবে এটাকে লুকিয়ে রাখা হয়, কিন্তু তারপরেও কি আমরা আমাদের ছেলে মেয়েদেরকে ভালো পথে রাখতে পারছি? এই যে রাখেদের উদাহরণ, এরকম তো আপনাদের অনুষ্ঠানে পড়ার প্রতি সপ্তাহে ছেলে মেয়েরা আসতেছে, তাহলে সবাই সে কি সেই অবৈধ যৌনতা অথবা খারাপ পথে যাওয়া অথবা প্রতিকালয়ে যাওয়া মানে যৌন অনাচার থেকে শুরু করে যা করা সবই হচ্ছে। আসলে যৌনতা হচ্ছে একটা প্রাকৃতিক ব্যাপার, এটা কাউকে কিছু শিখাতে না হলো না শিখালেও সে কিন্তু এই যে তারা এই যে কামনা তার দিকে থাকবে, এবং যার ফলে সে এই যৌবনের এবং কৈশোরের সময়ে সে যখনই কোনো হাতখানি পাবে, যখনই কোনো সুযোগ পাবে, অথবা যখনই কোনো বধ সঙ্গে সঙ্গে নিশা তার সুযোগ পাবে, তখনই কিন্তু তারা এই যৌনতা জড়িয়ে পড়বে। যৌনতা একটা আবেগের ব্যাপার, যৌনতা একটা দৈবিক প্রবৃত্তি, এগুলি সহ তোমাকে জীবনযাপন করতে হবে এবং এগুলিকে ম্যানেজ করে তোমাকে একটা সুস্থ এবং স্বাভাবিক জীবন গ্রহণ করতে হবে। অর্থাৎ এগুলি যদি আমরা তাদেরকে শিক্ষা দিতে পারতাম প্রাথমিক অবস্থা থেকে, তাহলে এই এই ধরনের অনাহূত অনেক যৌন অনাচার, অবৈধ যৌনতা অথবা যৌন কাজের জন্য বিভিন্ন যে রোগ থেকে প্রকোপ সেগুলো অনেক কমে আসে।
জি, অনেক অনেক ধন্যবাদ ডক্টর তাজুল ইসলাম আপনার পরামর্শের জন্য।
আপনাদের সবাইকে ধন্যবাদ।
বেশ কিছু টেক্সট আমরা পেয়েছি ফেসবুকে, কয়েকটি পড়তে চাই। নুসরাত লিখেছে শান্তিনগর থেকে, ভাইয়া এরকম জঘন্য মানসিকতার কেউ থাকতে পারে আমি জানতাম না, রাশেদ জাস্ট একটা মানসিক রোগী। শাকিল নারায়ণগঞ্জ থেকে লিখেছে, কিবরিয়া ভাই আপনার অনেক ধৈর্য, আপনি ওকে সহ্য করেছেন কিভাবে। সোহাগ বাড্ডা থেকে লিখেছে, ভয়ঙ্কর একটা তথ্য জানলাম আজকে, আমাদের এলাকায় এত ভয়ঙ্কর ঘটনা ঘটে আমরা সেটা জানতাম না। বিপুল লিখেছে, কিবরিয়া ভাই কিছুদিন আগে গাড়িতে যে ধর্ষণের ঘটনা ঘটেছিল ওই অঞ্চলে আমার মনে হয় রাশেদুদের সাথে জড়িত। মায়া উত্তরা থেকে লিখেছে, ওকে পুলিশের হাতে তুলে দিন তাহলে ওর হচ্ছে শিক্ষা হবে। আমরা বারবার একটা কথা বলি, জেবিএসবি তে যারা আসেন তাদেরকে আইনের হাতে তুলে দেওয়া বা তাদেরকে ধরিয়ে দেওয়া এটা আমাদের মূল উদ্দেশ্য নয়, এবং এটা তাদের এক ধরনের জবানবন্দি, কিন্তু এটার সঙ্গে আইনি যে জবানবন্দি হয় সেটার সঙ্গে কোনো সম্পৃক্ততা নেই। এটা সম্পূর্ণই তাদের বিবেকবোধের জায়গা থেকে বলা, কখনো তারা নিজের নাম গোপন করে বলেন, পরিচয় গোপন করে বলেন সামাজিকতার ক্ষেত্রে, কিন্তু তারা এজন্যই বলেন যে তাদের মতো করে ভুল আপনি যাতে না করেন, এবং ভুল করে অপরাধ করে আসলে পার পাওয়া যায় না। যাই হোক, তারপরও তারা অনেক ভৎসনা শোনেন, অনেক ধরনের গালমন্দ শুনে বাড়ি যান, কিছুই পান না তারা আসলে, শুধুমাত্র আপনাকে সচেতন করতে এসে, এবং তারা এটা জেনে শুনেই এখানে আসেন। যাই হোক রাশেদ, এই যে ডক্টর তাজুল ইসলামের পরামর্শ আপনি শুনলেন, আমরা আশা করি যে আপনি এই বিষয়গুলো মেনে চলবেন, আপনার কাছে কেমন লেগেছে পরামর্শগুলো?
না, আমি ডক্টর তাজুলকে আমি এটাই বলবো যে আসলে আমি ওনার খুবই ভক্ত, আর আমি ওনার কথা মতই চলবো। উনি যেটা বলছে সেটা অ্যাকচুয়ালি খুবই আমার আমার জীবনটাকে আরো উন্নত করবে।
জি, এবং আমরা আশা করি যে আপনি সেটাই মেইনটেইন করবেন।
হ্যাঁ, আমি এটাই
বলবো। এত এত লিসনার যে আপনার সম্পর্কে যারা বিভিন্ন রকমের কমেন্টস করলো, একটু আগে আমরা কমেন্টসগুলো পড়ে শুনলাম, কি বলার আছে তাদের উদ্দেশ্যে?
আমি জানি আমাকে অনেকে খারাপই বলবেন সবাই, কিন্তু আমার আমার দিক দিয়ে আমি অনেক খারাপ করছি, কিন্তু আসলে আপনারা কেউ আমার মতো ভুল করবেন না, কারণ মানুষের জীবনটা নষ্ট হয় তিলে তিলে, আর আমাকে পালে সবাই ক্ষমা করে দিবেন, আর আপনারা দোয়া করবেন যেন আমি আমি আফরোজাকে নিয়ে সুখী হতে পারি, আমার স্ত্রীকে নিয়ে, এবং কি বাকি জীবনটা আমি এইভাবে কাটাই দিতে পারি।
ওকে, আমরা রাজুর কাছ থেকে শুনবো এই সপ্তাহে কি আমাদেরকে চিঠি বা মেইল করেছে।
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিবো সত্য বলিবো, রিচার্জ ইয়োরসেলফ।
আমি রিমা, এবিসি রেডিওর প্রত্যেককে আমার শুভেচ্ছা জানাচ্ছি, এবং সেই সাথে যাহা বলিব সত্য বলিবর টিমকেও। ঠিক বুঝতে পারছি না কিভাবে আমি শুরু করব। আমরা চার বোন, আমি সবার বড়, আমার চার নম্বর বোন যখন হয় তার আগে বাবা মা ভেবেছিল আমার ভাই হবে, কিন্তু যখন বোন হল তখন তারা অনেক কষ্ট পেল, বিশেষ করে বাবা মায়ের উপর টর্চার করত, আমি সেটা সহ্য করতে পারতাম না। আমি আমার ছোট বোনের সাথে খারাপ ব্যবহার করতাম, সবসময় ওকে ধরে মারতাম, একবার দরজার বাইরে থেকে ফেলে দিয়েছিলাম, অনেক খারাপ ব্যবহার করেছি ওর সাথে, আর এখন প্রচন্ড অপরাধ বোধে ভুগছে, নিজেকে অপরাধী মনে হয়। আমি জানতে চাই, এটা জানার পর আমার বোন কি আমাকে ক্ষমা করবে?
রয়্যাল টাইগার ড্রিং প্রেজেন্টস, যাহা বলিব সত্য বলিব, রিচার্জ ইয়োরসেলফ।
অনেক অনেক ধন্যবাদ আপনাকে, এবং একই সাথে ধন্যবাদ জানাই রাজু তোমাকে পড়ে শোনানোর জন্য। আসলে একটা ভুল আমাদের সামনে যদি এই দৃষ্টান্ত রাখতে পারে যে সেই ভুলটি থেকে আমরা শিক্ষা নিয়েছি এবং আমরা ওই ভুলটি করব না, তাহলেই আমরা বলতে পারি সমাজটি অনেক অনেক বেশি সুন্দর হয়ে যাবে। প্রিয় শ্রোতায় আশাবাদ ব্যক্ত রেখে আজকের মতো জেবিএসবি শেষ করছি। আমরা আগামী রবিবার ঠিক রাত 12টায় আরো একবার আপনাকে নক করব আরো একটা চরম অপ্রিয় সত্য নিয়ে। আজকের মতো শেষ করছি, শুভ রাত্রি।
ভুল শুদ্ধ মিলিয়েই মানুষ। আপনি যখন ভুল করেন আপনার বিবেক তখন ঘুমিয়ে থাকে। যদি কেউ না জানে তো বিবেক জানে আপনি কত বড় ভুল করেছেন। পরিবার, সমাজ, রাষ্ট্র আপনাকে শাস্তি না দিলেও বিবেক আপনাকে প্রতি মুহূর্তেই শাস্তি দিচ্ছে। তবে দাঁড়ান বিবেকের আদালতে, সত্য আপনার শক্তি হোক। নির্ভয়ে বলুন, কি ভুল করেছেন আপনি, কেন করেছেন। কোন পাপের শাস্তি আপনার বিবেক আপনাকে দিচ্ছে? আপনার সত্য বলার সাহস হাজার হাজার ভুলের জন্ম থামিয়ে দেবে। সাহস আছে সত্য বলার? তবে আপনার জন্যে যাহা বলিব সত্য বলিব। চল্লিশ কোটি ভোক্তার প্রিয় পানীয়, ১৮ কোটি মানুষের গর্ব, রয়্যাল টাইগার ড্রিঙ্ক জয় করেছে বিশ্ববাজার। মনে রেখো, রয়্যাল টাইগার জিতবেই, সুন্দর আগামীটা তারা গড়বেই। রয়্যাল টাইগার এনার্জি ড্রিঙ্ক, রিচার্জ ইয়োরসেলফ।
FM 89.2।
হ্যাঁ, ব্যাগের ভিতর কিছু একটা আছে মনে হয়, একটা সিরিঞ্জ।